This track was downloaded from fusionbd.com.
Pranab, Bhalobashar Bangladesh. ভালোবাসা মোরে ভিকারি করেছে, তোমারে করেছে রানী। ভালোবাসায় আপনি রাজা হন কিংবা রানী, ভালোবাসার ফ্যাক্টরটা কিন্তু কমন। বুঝতেই তো পারছেন আজ দিনটা বৃহস্পতিবার, আর সময়টা আমাকে বলে দিচ্ছে ঠিক 10:33, আর যে সুমনা কিন্তু হাজির হয়ে গেছি প্রাণা ভালোবাসার বাংলাদেশ নিয়ে। সাথেই আছি, আড্ডা দিচ্ছি, আর এই ভালোবাসার কথা চলবে ঠিক 1:30 পর্যন্ত। আর আমি জানি আপনার ভালো লাগা মন্দ লাগা সবকিছুই কিন্তু আপনি আমাকে জানাতে চান, সত্যি জানাতে চান, তো অবশ্যই জানাতে চান। তার জন্য ছোট্ট মিষ্টি একটা SMS করতে হবে, আর SMS করার জন্য চলে যেতে হবে মোবাইলের মেসেজ অপশনে, লিখতে হবে আপনার সেই সুন্দর নামটি, দেন স্পেস দিয়ে আপনার লোকেশন, দেন স্পেস দিয়ে আপনার বয়স এবং আপনার ভালোবাসার কথাগুলো লিখে পাঠিয়ে দিতে হবে 1620 এই নম্বরে। ইচ্ছা করলে আপনি ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। বাট তার আগে যেটা জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে আমাদের ঢাকা FM এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজের লাইকস কিন্তু 4,30,000-এর উপরে। সেটি দেখিয়ে আপনাকে বুঝে এবং চিনে নিতে হবে যে আপনি রিয়েল পেজে চলে এসেছেন, এবং সেখানেই আপনি কমেন্ট করবেন, আপনার ভালো লাগা মন্দ লাগা সবকিছু শেয়ার করবেন। তার আগে অ্যাড্রেসটি জানিয়ে দিই, অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/ঢাকা FM 90.4। এবং আরেকটা কথা যেটা আমি বলতে কখনোই ভুল করি না আর আজকেও করবো না, সেটা হচ্ছে আপনিও কিন্তু পারেন আপনার ভালোবাসার সেই গল্পটি আমাদের সাথে হট সিটে বসে শেয়ার করতে। তার জন্য আপনাকে একটা ছোট্ট মিষ্টি SMS করতে হবে, আর SMS করার নিয়মটা হচ্ছে চলে যান আপনার মোবাইলের মেসেজ অপশনে, লিখুন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। ইচ্ছা করলে আপনি কিন্তু ঢাকা FM এর অফিসে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন। তার জন্য অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, অ্যাড্রেসটি হচ্ছে 45 নাবানা টাওয়ার, 15th floor, গুলশান 1, নাবানা টাওয়ারের 15 তলায় হচ্ছে ঢাকা FM এর অফিস। সেখানে এসে আপনি যোগাযোগ করতে পারেন। আর আজকেও কিন্তু দুজন লাকি পার্সন সুযোগ পাচ্ছেন সরাসরি গুরু হিতেশামের সাথে কথা বলার, সেই সুযোগটি একদমই মিস করবেন না। বেশি বেশি করে কমেন্টস করবেন এবং আপনার কথাগুলো SMS এর মাধ্যমে জানিয়ে দেবেন। এছাড়া আরেকটি গুড নিউজ আপনাদের জন্য, সেটা হচ্ছে আমরা লাইকার্সদের থেকেও কিন্তু র্যান্ডমলি সিলেক্ট করতে পারি যে কোনো একজন লাকি পার্সনকে। এবার যারা একটু বেশি ফ্যাশন সচেতন, যারা ফ্যাশনকে নিয়ে একটু বেশি ভাবেন, তাদের জন্য রিক্স ফ্যাশন নিয়ে এসেছে খুব সুন্দর একটি সুযোগ। আপনি যদি অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ অংশ নিতে চান, রেক্স ফ্যাশনের যে কোনো আউটলেটে আপনার ফ্রি রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন নাম্বারটি SMS করুন 16260 এই নম্বরে, যত খুশি ততবার। সর্বাধিক SMS কারি অংশ নিতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ। অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। আরেকটি ইনফরমেশন স্টুডেন্টদের জন্য, সেটা হচ্ছে ভার্সিটি ভর্তি কোচিং এর সেরা সাইফোর্স এর ভার্সিটি ভর্তি কোচিং এ প্রথম ব্যাচে ভর্তি চলছে। ভর্তি হলে 121টি অনলাইন মডেল টেস্ট একদমই ফ্রি। বিস্তারিত জানতে কল করুন 01713432031। আবার বলে দিচ্ছি 01713432031। আমি জানি কল করবেন এবং আপনার ইনফরমেশনটি আপনি জেনে নেবেন। আর একটু দেরি করছি না, খুব সুন্দর একটি গান শুনবো, বোঝে না সে বোঝে না, সত্যি ভালোবাসার মানুষটি এত সহজে সবকিছু মেবি বোঝে না, তাই না? ফিমেল ভার্সনটি শুনবো, শুনে একটু পরে ফিরে আসছি, কোথাও যাবেন না, শুনতে থাকুন, সাথে থাকুন ঢাকা FM 90.4, মাই সিটি মাই টিউন। তুমি না বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসো, আজ আমার দুচোখ দিয়ে অঝোর শ্রাবণ ধারা বইছে, তুমি ভিজবে না, চলে আসো, আমি আজও তোমার অপেক্ষায়। কথাগুলো খুব সুন্দর, কথাগুলো আমার একটা বন্ধু আমাকে SMS এর মাধ্যমে জানিয়ে দিয়েছে, বাট নামটি তার লেখেনি, খুব রাগ করলাম, বন্ধু নামটা কিন্তু লেখা উচিত ছিল, এত সুন্দর একটা কবিতা তুমি লিখলে আমার জন্য, বাট নামটা লিখলে না, আমি খুব কষ্ট পেলাম। যাই হোক, আপনিও যদি চান এত সুন্দর সুন্দর কথাগুলো আমাকে লিখে পাঠাতে এবং আপনার ভালোবাসা ভালো লাগা সবকিছু আমাকে জানাতে, তার জন্য অবশ্যই SMS করবেন। এবং SMS করার নিয়মটি আরো একবার জানিয়ে দিচ্ছি, চলে যান মোবাইলের মেসেজ অপশনে, লিখুন আপনার সেই নামটি, সেই নামটি যেটা আমি এখনো জানি না, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার বয়স এবং আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। ইচ্ছা করলে আপনি ইচ্ছা করলেই আপনি ফেসবুকে জয়েন করতে পারেন। তার জন্য প্রথমেই জানিয়ে দিচ্ছি, ঢাকা এফএম এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজের লাইকস এর পরিমাণ কিন্তু অনেক বেশি, যেটা প্রায় 4 লাখের উপরে, 4,27,000 উপরে। সেটি দেখি আপনাকে চিনে এবং বুঝে নিতে হবে যে আপনি সঠিক গন্তব্যস্থানে পৌঁছে গেছেন। সেখানে আমাদের সাথে যুক্ত হবেন, কমেন্ট করবেন, পোস্টে লাইক দিবেন এবং অবশ্যই আপনার ভালো লাগা মন্দ লাগা জানাবেন। আর জানি তো যে আপনাদের জন্য খুব সুন্দর একটি সুযোগ আছে, খুব আকর্ষণীয় একটি সুযোগ, সেটা হচ্ছে আজকেও কিন্তু দুজন লাকি পার্সন সুযোগ পাচ্ছেন আমাদের ভালোবাসার গুরু গুরু ইতিশামের সাথে সরাসরি ফোনে কথা বলার। সো সেই সুযোগটি একদমই মিস করবেন না, বেশি বেশি করে কমেন্ট এবং SMS করুন এবং আপনার ভালোবাসার কথাগুলো জানিয়ে দিন। অলরেডি পোস্টটি আপলোড করা হয়ে গেছে আমাদের অতিথির ছবি সহ এবং সেখানে অলরেডি অনেক ফ্রেন্ড জয়েন করেছে। দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই আছে এই মুহূর্তে ফেসবুকে আছেন আমাদের সাথে। জাইদুল ইসলাম, সে বলেছেন ওয়েলকাম আপি। আছেন আমাদের সাথে মাসুদুল হাসান শামীম, সে বলেছে হাউ আর ইউ আপি। ইয়াস, আমি খুব ভালো আছি, বিশেষ করে আজকের দিনটা তো খুবই বেশি ভালো থাকি, কারণ কিছুক্ষণ পরই আমাদের সাথে আমাদের প্রিয় অতিথি এবং আমাদের ভালোবাসার গুরু গুরু ইতিশাম যুক্ত হবেন এবং তার কাছ থেকে আমরা সেই অদ্ভুত কথাগুলো শুনবো, অদ্ভুত সেই কথাগুলো, যেই কথাগুলো শোনার জন্য আমি একটা সপ্তাহ ওয়েট করি। আমি শিওর আপনারাও ওয়েট করেন এবং অনেক অনেক ভালোবাসা পাঠিয়ে দিন SMS এবং কমেন্টের মাধ্যমে। অলরেডি পাঠাচ্ছেন, দেখতে পাচ্ছি আমাদের সাথে জয়েন করেছেন ফারিয়া তাবাসুম অর্থী ফেসবুকে, আছেন আমাদের সাথে খায়রুল আলম সবুজ, আছেন আমাদের সাথে দুষ্টুমে মিম, আছেন সুমি শিকদার, সে বলেছেন হ্যালো আপি। এছাড়া অনেককে দেখতে পাচ্ছি আমি। আর এছাড়া উৎপল আছেন আমাদের সাথে, নামটা খুবই আনকমন, সে বলেছেন আমিও আমার ভালোবাসার মানুষকে ভীষণ ভালোবাসি। সত্যি আমাদের ভালোবাসার মানুষগুলোকে আমরা খুবই বেশি ভালোবাসি এবং তাদের জন্যই কিন্তু আমাদের সারাটা জীবন আমরা উৎসর্গ করতে চাই, তাই না? অবশ্যই তাই। আর আপনি যদি চান আপনার সেই ভালোবাসার মানুষটিকে নিয়ে বা আপনার ভালোবাসার গল্পটি আমাদের সাথে শেয়ার করতে, সেটিও কিন্তু আপনি ইচ্ছা করলেই পারেন। তার জন্য সিম্পলি একটা SMS করতে হবে, চলে যেতে হবে মোবাইলের মেসেজ অপশনে, লিখতে হবে গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা লিখে পাঠিয়ে দিতে হবে 16260 এই নম্বরে। ইচ্ছা করলে আপনি ঢাকা এফএম এর অফিসেও এসে সরাসরি যোগাযোগ করতে পারেন। তার জন্য অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, অ্যাড্রেসটি হচ্ছে 45 দাওয়ানা টাওয়ার 15th floor গুলশান এক, নাভানা টাওয়ারের 15 তলায় হচ্ছে ঢাকা এফএম এর অফিস, সেখানে এসে আপনি যোগাযোগ করতে পারেন। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকেও কিন্তু দুজন লাকি উইনার থাকছেন যারা কথা বলার এবং কথা বলতে পারছেন। সো অবশ্যই বেশি বেশি করে যুক্ত হবেন, আপনার ভালো লাগা মন্দ লাগাগুলো জানাবেন, যেমনটি অলরেডি আমাকে ফেসবুকে অনেকেই জানাচ্ছেন। আরেকটি কথা যেটা বলতে ভুলছি না সেটা হচ্ছে যারা একটু বেশি ফ্যাশন নিয়ে ভাবেন, যারা একটু বেশি ফ্যাশনেবল, তাদের জন্য রিক্স ফ্যাশন নিয়ে এসেছে খুব সুন্দর একটি সুযোগ। আপনি যদি অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ অংশ নিতে চান তাহলে রিক্স ফ্যাশন যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশন করুন, রেজিস্ট্রেশন নাম্বারটি SMS করুন 16260 এই নম্বরে, যত খুশি ততবার। সর্বাধিক SMS কারি অংশ নিতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ, অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। অ্যান্ড আরেকটা ইনফরমেশন যেটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য, আর জানি কিছুদিন পরে HSC রেজাল্ট দিচ্ছে, আর যারা HSC পরীক্ষা দিচ্ছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে ভার্সিটি ভর্তি কোচিং নিয়ে। ভার্সিটি ভর্তি কোচিং এর সেরা সাইফোর্সের ভার্সিটি ভর্তি কোচিং এ প্রথম ব্যাচে ভর্তি চলছে, ভর্তি হলে 121টি অনলাইন মডেল টেস্ট একদমই ফ্রি। বিস্তারিত জানতে কল করুন 01713432031। এন্ড আরেকটি কথা যেটা হচ্ছে ভালোবাসার মানুষকে আমরা কখনোই ছাড়তে চাই না, সবসময় পাশে ধরে রাখতে চাই, আর সেরকমই একটা ভালোবাসাময় খুব রোমান্টিক একটি গান শুনবো, শুনতে শুনতে ফিরে আসছি, একটু পরেই কোথাও যাবেন না, শুনতে থাকুন, সাথেই থাকুন প্রাণব ভালোবাসার বাংলাদেশ। ফিরে এলাম আবারও, শুনছেন প্রাণা ভালোবাসার বাংলাদেশ, সাথেই আছি সুমনা এবং আপনাদের ভালোবাসা তো আছেই সাথে। দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছেন আমাদের সাথে ফেসবুকে, আছেন আমাদের সাথে অনেকেই, যাদের নামগুলো না নিলেই নয়, আছেন আমাদের সাথে আলী হোসেন ফেসবুকে। এছাড়া দেখতে পাচ্ছি মাসুদ রানা আছেন, সে বলেছে চলে এসো বন্ধু মাটির টানে। আছেন আমাদের সাথে ফাইন ইসলাম, সে বলেছেন গুরুকে সালাম। আছেন মারুফ মোল্লা, সে বলেছেন সপ্তাহে 6টা দিন গুরুকে অনেক মিস করি। আছেন আমাদের সাথে মমো ফেসবুকে, আছেন কে এম কাউসার মাহমুদ, এছাড়া দেখতে পাচ্ছি আমি অনেকেই নাহিদ মাহমুদ জোনাক আছেন আমাদের সাথে, আর দেখতে পাচ্ছি তাসিফ সরকার মামুন আছেন ফেসবুকে, কামরুল ইসলাম আছেন, পলি আক্তার আছেন, আর হাসনা তাহসান আছেন, আরো অনেকে আছেন যারা গুরুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা এবং প্রতীক্ষা করছেন। প্রতীক্ষার প্রহর আর একটু বাড়াবো না, কারণ গুরু অলরেডি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়ে গেছেন, তাকে আমরা ওয়েলকাম করব এবং তার জন্য আমরা অবশ্যই ওয়েলকাম করব। বাট তার আগে দেখতে পাচ্ছি অনেকে অনেক কিছু লিখেছেন গুরুর জন্য, স্পেশালি গুরুকে নিয়ে। আর আর একটা কথা না বললি নয়, সেটা হচ্ছে আজকে একজন একজন লিসনার আছেন আমাদের, যে খুবই কষ্ট করে আমাদেরকে শুনে থাকেন, বা তার সম্পর্কে আমরা কথা বলবো। বাট তার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে ইনফরমেশন দেওয়া, মানে দিতেই হয় আমাদের, মাস্ট, ইনফরমেশন না দিলেই নয়। সেটা হচ্ছে যারা একটু বেশি ফ্যাশন সচেতন, যারা ফ্যাশন নিয়ে ভাবেন, তাদের জন্য বলছি, আপনি যদি অ্যাকাউন্ট নাম্বার 90.4 অংশ নিতে চান, তাহলে রেক্স ফ্যাশনের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন নাম্বারটি SMS করুন 16260। এই নাম্বারে যত খুশি ততবার সর্বাধিক SMS কারি অংশ নিতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4। অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। এবং আইটি ইনফরমেশন স্টুডেন্টদের জন্য, ভার্সিটি ভর্তি কোচিং এ সেরা সাইফোর্স এর ভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে। ভর্তি হলে 121টি অনলাইন মডেল টেস্ট একদমই ফ্রি। বিস্তারিত জানতে কল করুন 01713432031। এবং আপনি যদি চান আপনার ভালোবাসার কথাগুলো জানিয়ে দিতে, অবশ্যই জানাতে পারবেন, তার জন্য SMS করতে হবে। SMS করতে হলে চলে যান মোবাইলের মেসেজ অপশনে, লিখুন আপনার সুন্দর মিষ্টি সেই নামটি, দেন স্পেস দিয়ে লোকেশন, দেন স্পেস দিয়ে আপনার বয়স, এবং আপনার ভালোবাসার কথাগুলো পাঠিয়ে দিন 1620 এই নাম্বারে। ইচ্ছা করলে আপনি ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন 24/7। তার জন্য অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, অলরেডি পোস্টটি আপলোড করা হয়েছে আমাদের অতিথির ছবি সহ, সেখানে আপনি কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন। তার জন্য অ্যাড্রেসটি জানিয়ে দিই প্রথমে, তাই না? অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। সেখানে আপনি কমেন্ট করবেন, অলরেডি অনেকে কমেন্টস করেছেন। আর আপনাদের জন্য খুব সুন্দর একটি সুবর্ণ সুযোগ যেটা সবসময়ই থাকে, সেটা হচ্ছে আজকেও কিন্তু দুজন পার্সন সুযোগ পাচ্ছেন কথা বলার, বিশেষ করে যারা বেশি বেশি করে কমেন্টস করছেন এবং যারা লাইক দিচ্ছেন আমাদের পোস্টটিতে, তাদের থেকে আমরা র্যান্ডমলি একজনকে সিলেক্ট করব, যার যে সুযোগ পাচ্ছেন সরাসরি গুরু ইতিশামের সাথে কথা বলা। সো সেই সুযোগটি একদমই মিস করবেন না, বেশি বেশি করে SMS এবং কমেন্ট করুন, ঠিক না? অবশ্যই করবেন। আর কথা বাড়াচ্ছি না, যার কথা বলছিলাম প্রথমেই, কথা বলতে বলতে একটু এদিক সেদিক হচ্ছিল, আর একটু এদিক সেদিক করবো না, আপনাদের আপনাদের অপেক্ষার সেই মানুষটিকে ওয়েলকাম করতে চাই। আর সেই মানুষটি অলরেডি আমাদের স্টুডিওতে আছেন। ইটস টাইম টু ওয়েলকাম গুরু ইতিশাম। কেমন আছেন গুরু?
ভালো আছে, এবং সেই সাথে আমিও স্বাগত জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা এখন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন।
এবং গুরু আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, আমাদের সাথে SMS এর মাধ্যমে আছেন রানু নরসিংদী থেকে, সে বলেছেন যে গুরুকে আমার সালাম, গুরু কখন আসবে ভালোবাসার গল্প নিয়ে সেই অপেক্ষায় আছি। আছেন আমাদের সাথে আসাদ ভান্ডারিয়া থেকে, সে বলেছেন তোমার ভিতর কে আছে, আচ্ছা আচ্ছা। আছেন আমাদের সাথে মনি নারায়ণগঞ্জ থেকে, সে বলেছেন গুরুকে আমার হাজার সালাম এবং গুরু কেমন আছেন সেটা জানতে চেয়েছে।
অবশ্যই আমি ভালো আছি, এবং চিরচেনা সেই কথা, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধনহারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
গুরু আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন, এছাড়া দেখতে পাচ্ছি একজন একটা কথা লিখেছেন, তার নামটি হচ্ছে নলি, সে লিখেছেন ভালোবাসার বাংলাদেশ এত সুন্দর, গুরুকে আমার হাজারো সালাম। আছেন আমাদের সাথে আর কে শিপন, সে একটা প্রবলেম বলেছেন আমাদেরকে, সে বলেছেন আমি একজনকে লাভ করতাম, 5 বছর হয়েছে তাকে আমি বিয়ে করেছি, কিন্তু আমার ফ্যামিলি তাকে একসেপ্ট করছে না।
এটার মানে এই না যে ফ্যামিলি অ্যাকসেপ্টেন্সের যদি কোনো কারণে সমস্যা হয় আর সেই কারণে নিজের সেই রেসপন্সিবিলিটি থেকে কোনোভাবেই পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। তাকে আপনি বিয়ে করেছেন ভালোবেসে, জীবনের শেষ দিন পর্যন্ত সে আপনার এবং আপনি তার দুজন দুজনার জন্য আলটিমেট ডেস্টিনি হয়ে বাঁচতে পারেন পৃথিবীতে, সেই চেষ্টাই করবেন এবং সেই সাথে আপনারা চেষ্টা চালিয়ে যাবেন দুই পরিবারের সম্মতি পাওয়ার, দুই পরিবারকে কিভাবে কনভিন্স করা যায়। আমার মনে হয় এই চেষ্টা যদি চলতে থাকে আর নিজেদের যদি প্রতিষ্ঠা করার জন্য আপনারা দৃঢ় প্রতিজ্ঞ থাকেন, ফাইনালি দিন শেষে আপনারা ভালো আছেন জেনে বাবা মা খুশি হবেন, অথবা কোন একদিন হয়তো আপনাদের পাশে এসে দাঁড়াবেন যেমনটা আপনারা চান।
আর গুরু একজনের নাম আমি নিচ্ছিলাম বারবার, নামটা হচ্ছে মারিয়া আক্তার ইরা। সে আমাদের প্রতিদিনই শুনে থাকে, প্রতিদিন বলতে সপ্তাহে যে আমরা শোটা করি প্রতিবারই সে শুনে থাকে এবং সে খুব কষ্ট করে আমাদের শুনে থাকে। তার বাবা মা তাকে একটু বকাঝকা করে কিন্তু সে আমাদের লিসেনার, খুবই ভালো লিসেনার। এবং সে বলেছেন তাকে একটু উইশ করতে তার লাইফ সম্পর্কে, তার জন্য তাকে যেন বকাঝকা না শুনতে হয় তার জন্য সে একটু উইশ করতে বলেছেন আমাদেরকে। গুরু একটু যদি উইশ করে দিতেন অনেক খুশি।
অবশ্যই মারিয়াকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, উইশ করছি। শুধুমাত্র কোন নির্দিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য না, বরং মারিয়া আমি প্রার্থনা করতেছি একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে জীবনের সমস্ত ভালো লাগা তোমার তোমাকে ছুঁয়ে যাক। যেভাবে জীবনটাকে তুমি উপভোগ করতে চাও, জীবনটাকে নিয়ে যেভাবে তুমি স্বপ্ন দেখো, যেভাবে তুমি এই পৃথিবীটাকে নিয়ে ভাবতে চাও, যেভাবে মানুষের পাশে তুমি দাঁড়াতে চাও, মারিয়া সমস্ত রূপ নিয়ে ভালো লাগা তোমার কাছে উপস্থিত হোক। এবং বাবা মা খুব সঙ্গত কারণেই হয়তো কষ্ট পান, কিন্তু দিন শেষে যদি তুমি তাদেরকে বুঝিয়ে দিতে পারো যে তারা যেভাবে কল্পনা করে বা তারা যেভাবে এক্সপেক্ট করে, তুমি ঠিক সেই রকমই লক্ষ্মী মেয়েটি হয়ে তাদের সমস্ত তোমার এই কর্তব্যগুলো তুমি পালন করে যাবে, তাহলে আমার মনে হয় না যে তারা সেই কষ্টটা পাবে বা তোমাকে নিয়ে কোন রকমের কমপ্লেইন তাদের থাকবে। আমার বেস্ট উইশেস সব সময় তোমার সাথে থাকবে মারিয়া।
আরো অনেকেই আমাদের সাথে আছেন, এসএমএস করেছেন আমাদেরকে। বেলাল, সে বলেছেন গুরু কেমন আছেন, আপনার অপেক্ষায় আছি, অপেক্ষার প্রহর শেষ হয়েছে বলতে হবে। আছেন আমাদের সাথে এমডি শরীফুল ইসলাম চৌহালি থেকে, আর সে দোয়া চেয়েছেন আমাদের কাছ থেকে তার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। এবং অনেকেই গুরু এমন লিসেনার আমাদের সাথে আছেন যাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে, যারা আমাদের কাছ থেকে খুব শুভ কিছু কামনা আশা করছে।
অবশ্যই আমি প্রার্থনা করি, যার যতটুকু পিছিয়ে পড়া গল্প আছে তাদের সবার জন্য প্রার্থনা করি, যার অনেক কষ্টের ঘটনা আছে তার জন্য প্রার্থনা করি যে অনেক কিছু আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখে, তার জন্য প্রার্থনা করি। এবং বারংবার আমি তো বলি যে সবকিছুর জন্য, সব ভালো কিছুর জন্য হয়তো পৃথিবীর সমস্ত আয়োজন, সব বড় কিছুর জন্য হয়তো দেশের সমস্ত আয়োজন, সমস্ত প্রতিষ্ঠিত মানুষগুলোর জন্য হয়তো গোটা পৃথিবীর আয়োজন, কিন্তু প্রাণা ভালোবাসার বাংলাদেশের আয়োজন শুধুমাত্র সেই মানুষগুলোর জন্য যারা পিছিয়ে পড়া, যারা খুবই সাধারণ, কিন্তু এই সাধারণ মানুষগুলো অনন্য সাধারণ হয়ে ওঠে এই প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। এই মাইক্রোফোনটা সবসময় সজীব হয়ে থাকে, সক্রিয় হয়ে থাকে সাধারণ মানুষগুলোর জন্য। এই হেডফোন সবসময় একদম তীর্থের কাকের মতো অপেক্ষায় থাকে কখন আপনাদের কথা শুনবো, সেই প্রত্যাশায়। সমস্ত পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য আমাদের অনেক অনেক প্রার্থনা, অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। স্পেশালি এসএসসি পরীক্ষার রেজাল্ট সমাগত অনেক দোয়া করি বন্ধু। আমি জানি যে কতখানি অন্তর দিয়ে তোমরা প্রাণা ভালোবাসার এই বাংলাদেশের সাথে আত্মিক এক সম্পর্কে জড়িয়ে পড়েছ। আমাদের লিসেনার্স এই কমিউনিটির অনেক বড় একটি অংশ, এই এই যারা সামনে সমাগত এই পরীক্ষার ফলাফল তার জন্য অপেক্ষায় আছো, অবশ্য আমি ভেতরে অন্তরে অন্তঃস্থল থেকে তোমাদের জন্য প্রার্থনা করি।
অবশ্যই গুরু, দোয়া তো থাকছি। এবং আরেকটি ইনফরমেশন না একটা শুভ সংবাদ, সেটা হচ্ছে আজকে আমরা একজন লাকি পার্সনকে ফোনে পাচ্ছি, যে সবচেয়ে বেশি কমেন্টস করেছেন আমাদেরকে তাকে আমরা ফোনে নিব। সেই সুযোগ পাচ্ছেন আমাদের গুরু ইতিশামের সাথে সরাসরি ফোনে কথা বলার।
facebook.com/dhakafm904 সেখানে যে পোস্টটি আপলোড করা হয়েছে সেখানে আপনারা লাইক দিন অথবা কমেন্টস করুন। সেখান থেকে লাইকার অথবা বেশি যারা কমেন্টস করছেন তাদের মধ্য থেকে কোনো একজনকে হয়তো আমরা বেছে নিব প্রাণব ভালোবাসার বাংলাদেশের সাথে যুক্ত করবার জন্য। এখন গত সপ্তাহের সেই ভাগ্যবান বিজয়ী অথবা বিজয়ী আমি জানি না সে কে কণ্ঠস্বর বলে দেবে, তাকে আমরা ফোনে যুক্ত করতে যাচ্ছি প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে। হ্যালো, আসসালাম আলাইকুম।
হ্যালো, সালাম আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম। কে বলছেন, কোথেকে বলছেন? তুলি, দারুণ, এক ভালো লাগায় আমাদেরকে মুগ্ধ করলেন। আপনি প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিওর সবচাইতে বড় যেটি অংশ সেটি হচ্ছে আমাদের শ্রোতা বন্ধু, তাদেরই একজন আপনি। আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। জি, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন?
আসলে খুব লাকি মনে হচ্ছে, ফোনটাতে পাবো আসলে বুঝতেই পারিনি।
এখন কেমন অনুভব করছেন? ফোন অলরেডি পেয়েছেন, আপনি কথা বলছেন।
আসলে কি বলবো, ভালো লাগে মানুষের সাথে কথা বলতে পারলে, কতটা যে এক্সাইটেড মানে বলে বুঝাতে পারবো না।
আই এম ডাবল এক্সাইটেড, যেটা জেনে যে তুলি হচ্ছে, তুলির অন্তরের একজন ভালো লাগার মানুষের মধ্যে আমি পড়ি, আমরা পড়ি, ইনফ্যাক্ট প্রাণা ভালোবাসার বাংলাদেশ পড়ে, এই কারণে আমি নিজেও এক্সাইটেড। তুলি, আপনার জীবনের কোন এক মুহূর্তে কথা আমাদের কাছে।
প্রত্যেক বৃহস্পতি মানে অপেক্ষা থাকি কতক্ষণ আসবে গুরু, কখন আসবে আর কখন আমরা শুনতে পারবো।
আর
সবচেয়ে ভালো লাগে গুরু যখন, প্রত্যেকটা কথা খুবই ভালো লাগে, কিন্তু যখন আমাদেরকে একটু জ্ঞান দেয় খুব বেশি, খুব ভালো লাগে। যখন বোকাজাকা করে ছোটখাটো বিষয়টা নিয়ে খুব রেগে যায়, খুব বেশি ভালো লাগে তখন।
তুলি, তুমি আমার চাইতে বয়স অনেক কম হবে, তুমি করে এই সম্বোধন করি, বিশ্বাস করো, জাস্ট ট্রাস্ট মি। শুধুমাত্র জ্ঞান পাপির মতো জ্ঞান দেওয়াটা আমার উদ্দেশ্য না, প্রচন্ড ভাবে তোমাদেরকে ভালোবাসি। তোমাদের কোনো খারাপ লাগা বা তোমাদের ভবিষ্যৎ ক্ষতি হতে পারে, এটা জেনে আমার হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয় বিধায় এই কথাগুলো বলি।
যেমন ছোটখাটো ভুল করলে খুব বেশি ক্ষিপ্ত হয়ে যায়, রেগে যায়, কেন করলা এটা, কেন করলাম, তখন বুঝতে পারি যে ছোটখাটো বিষয় নিয়ে গুরু যখন খুব বেশি রেগে যায়, মনে হয় যে খুব বেশি কাছে, খুব বেশি আপন।
অবশ্যই আপন, ওয়াও, একদম মন ভালো করা, দিল খুশ করে দেওয়া কথাবার্তা। তুলি, কখনো কোন একদিন,
হ্যাঁ প্লিজ, অনেকদিন ধরে ওয়েট করে আসি, আপনি আমাকে কথা দিছিলেন, আমি আরেকবার কল করেছিলাম, তো ওই দিন লাকিলি কলটা পেয়ে গেছিলাম।
টু সেলিব্রেট রেজাল্ট না,
কথা দিয়েছিলেন যে আপনার লাইফের প্রত্যেকটা কথা আমাদেরকে বলবেন, বাট সে এপিসোড এখনো আসে নাই।
আচ্ছা, যদি যদি কখনো একদম কর্তৃপক্ষ সুযোগ করে দেখ, আমিও চাচ্ছি, একদম যা ঘটেছে আমার জীবনে,
আমার জীবনে,
হ্যাঁ না, ফাঁকি বাজি চলবে না, না না,
এক্স্যাক্টলি,
আমি আমি কথা দিচ্ছি একদম লক্ষ লক্ষ মানুষের সামনে, যে কখনো যদি এরকম কোন সুযোগ আসে, একদিন ডেডিকেটেডলি আপনার প্রোগ্রামের উদ্যোগ নেন, আমি সবকিছু আমার ভিতরে যা কজমানো কথা আছে সবকিছু বলবো। ইনফ্যাক্ট সেদিন আমি প্রমাণ করব যে যেভাবে আপনার কথা শুনি, যেভাবে আপনারা আপনাদের ড্রয়িং রুমে বেডরুমে আমাকে ঢোকার অধিকার দিয়েছেন, ওই সব কথাগুলো শেয়ার করেছেন, ঠিক সেইভাবে আমি আমার ব্যক্তি জীবনে ইনফরমেশন গুলো আপনাদের সামনে ডিসক্লোজ করবো, কোন সমস্যা
নেই। আপনি খুব বেশি ভালো থাকবেন, সেই সুযোগ থেকে আপনি আমাদের জন্য কষ্ট করে প্রত্যেক বৃহস্পতিবারে আসেন, আর এখন তো খুব ঝড় তুফান, খুব সাবধান নিয়ে থাকবেন, খুব সাবধানে সবাই, এখনো হয়তো বা অনেকেই শুনতেছে প্রোগ্রামটা, অনেকে হয়তো বা লঞ্চ বাসা অনেকেই আছে, সবাই একটু বি কেয়ারফুল,
তাই তো বলি যে কোন জন্মে পুণ্য করেছিলাম, যে কারণে এতগুলো মানুষের ভালোবাসার উপলক্ষ তিনি করে দিয়েছেন। তুলি, অনেক ধন্যবাদ, একদম মন ভালো করা কথাবার্তা আপনার, খুব ভালো লাগলো কথা। মেঘলাকে যেভাবে বলতাম, সুমলাকে এখনো বলা শুরু করিনি, বলবো আর কি, আমার আসলে ধুইতে যাইতে সময় লাগে না। তুলি, ভালো থাকিস ভাই, অনেক বড় করে বাঁচিস, তোর জন্য মনে রাখিস যে পৃথিবীর কোন এক কোনে তোর ভাই এহতেশাম, গুরু এহতেশাম তোর জন্য সবসময় প্রার্থনায় থাকে, ভালো থাকিস।
ও মাই গড,
ওকে, এই ছিল আমাদের লিসেনার্স তুলি, যিনি ফোনে ছিলেন কেরানীগঞ্জ থেকে। আসলে এইভাবে যদি সত্যি আমরা কিছু ভালো লাগার অংশ হতে পারি, দোষ কি তাতে? আমরা চলে যাবো পরবর্তী ফোন কলে, তার আগে আমরা কিছু টেক্সট নিয়ে নিই।
সত্যি গুরু, এই ভালোবাসা ভালো লাগা সবসময় সাথে থাকে এই কামনা। আছেন আমাদের সাথে ফেসবুকে অনেকেই, দেখতে পাচ্ছি নুরুল ইসলাম জয় আছেন আমাদের সাথে, সে বলেছেন গুরু তোমার কণ্ঠ শুনলে আমার মন ভালো হয়ে যায়। আছেন আমাদের সাথে পরিসমাপ্তি, সে বলেছেন আসসালামু আলাইকুম গুরু, আমাদের এই বিকলাঙ্গ সমাজকে এগিয়ে নেওয়ার জন্য যে উত্তম পন্থা আপনি হাতে নিয়েছেন তার জন্য আপনাকে হাজার সেলুট। সব বাধা বিপত্তিকে জয় করে আমরা যেন দেশের সচেতন এবং সুনাগরিক হতে পারি, এজন্য ঢাকা এফএম এর কাছে আমরা চিরঙ্কুশ। এগিয়ে যান গুরু, এগিয়ে যান প্রাণা ভালোবাসার বাংলাদেশ, লিখেছেন আমাদেরকে মিঠু প্রধান গাইবান্ধা থেকে। আছেন আমাদের সাথে মুন্সি আছেন, সে বলেছেন গুরু গুরুকে আমার সালাম। আছেন সুমি আক্তার এবং সে বলেছেন অনেক ভালো বলেছেন গুরু। এস এম আছেন আমাদের সাথে, এস এম তার পুরো নামটা আসেনি, আই এম সো সরি বন্ধু, পুরো নামটা পড়তে পারছি না। সে এস এম এস করেছেন এবং বলেছেন মুন্সিগঞ্জ থেকে, গুরু আপনার ভয়েসটা এত মিষ্টি কেন? এবং দেখতে পাচ্ছি অনেকেই আছেন আমাদের সাথে যারা লিখছেন তাদের কথা ফেসবুকে, যারা যারা আছেন তাদের নামগুলো একবার পড়ে নিতে চাই। অনেকে মানুষই আছেন আমাদের সাথে, এমডি ইনামুল হক আছেন আমাদের সাথে, সে বলেছেন ভালো লাগার মধুর সময়টা ঠিক চলে এসেছে। ইয়াসিন আরাফাত নীরব আছেন আমাদের সাথে ফেসবুকে, মিজানুর রহমান আছেন আমাদের সাথে, আর যে আমিরুল আছেন আমাদের সাথে ফেসবুকে, নীল আকাশ আছেন সে বলেছেন লাভ ইউ গুরু, বাবুল আক্তার বাবলা আছেন সে বলেছেন গুরু
অবশ্যই ভালো আছে, এখন তো অনেক বেশি ভালো, কারণ পৃথিবীতে এরকম এক্সাম্পল একটিও পাওয়া যাবে না যেখানে মানুষ ভালোবাসায় বৃষ্টিতেই ভাবে শিখতে হয় তারপরও তারা ভালো থাকে না। এখানে ভালো না থাকার কোনো কারণই নাই। থাউজেন্ডস অব টেক্সট ভালোবাসা হয়ে আসছে আমাদের এই সার্ভারে, আমাদের ডেডিকেটেড পোর্ট 16260 এইখানে, অথবা আমাদের যে পোস্ট অলরেডি আপলোড করা হয়েছে আমাদের ডেডিকেটেড ফেসবুক আইডিতে www.facebook.com/dhakafm904। সেইখানে আপনারা লাইকস দিচ্ছেন, কমেন্টস দিচ্ছেন, যেভাবে আমি তুলির সাথে কথা বলছিলাম নারায়ণগঞ্জ থেকে, যে লিসনার্স বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, সেভাবে আমি হয়তো ফরচুনেটলি আপনাকে পেয়ে যেতে পারি আপনার লাইকিংস থেকে ও র্যান্ডম সিলেকশনের মাধ্যমে, অথবা আপনার অনেক বেশি কমেন্টস করা থেকে। এভাবেই চলতে থাকবে আপনার সাথে আমার কথা বলার এই সিলসিলা, কিন্তু যার জন্য প্রতীক্ষা, যার জন্য বৃহস্পতিবারের এই মহেন্দ্রক্ষণ অপেক্ষায় থাকে, যার জন্য লক্ষ লক্ষ মানুষ দেশ এবং দেশের বাইরে থেকে পাগলের মতো অপেক্ষায় থাকে, তাকিয়ে থাকে, যার উপস্থিতি না ঘটলে প্রাণা ভালোবাসার বাংলাদেশ কখনোই তার পূর্ণতা পায় না, যে হট সিটে না বসলে কখনোই এত আয়োজন কোনো কিছুই সম্পূর্ণ হয় না, তিনি অলরেডি হট সিট অলঙ্কৃত করেছেন, সাধারণ মানুষের একজন যার উপস্থিতি আমাদের প্রাণা ভালোবাসার বাংলাদেশকে অনন্য সাধারণ করে তোলে। স্বাগত আপনাকে।
জি গুরু, আপনাদের ধন্যবাদ। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা পোষণ করতে চাই এই লাভ গুরু কর্তৃপক্ষের প্রতি, যাদের হাত ধরে মহানাল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন আমার লাইফে ঘটে যাব কিছু গল্প উপস্থাপন করতে। তো আমি আমার একদম ছোটবেলা থেকে কিছু না বললেই নয় বলি, আমার বয়স যখন 6-7 বছর তখন বাবা চিন্তা করলেন ওনার গাইডলাইনে রেখে আমাকে পড়াশোনা করাবেন। তো প্রসঙ্গত বলে রেখে, আমার বাবা আবার বিজেএমসিতে একটা জোট মিলে চট্টগ্রামে জব করতেন। তো সেই সুবাদে গ্রামের বাড়িতে ক্লাস 1 পড়ার পরেও যখন আমি ক্লাস 2 তে উঠি, দেন অ্যান্ড দেয়ার আমি বাবার সাথে চিটং এ চলে যাই। সেখান থেকে আমার আবার ক্লাস 1 এ এক বছর গ্যাপ দিয়ে আবার পড়া শুরু করতে হয়। তো এভাবে চলতে থাকে। তো ওই একদম যে চাইল্ডহুড, সেগুলো কিছু অংশ আমার এখন মেমোরিতে রিকল হচ্ছে, একেবারে যেরকমটা হয় আর কি, ডান পিটি টাইপের, খুব ছোটাছুটি করা, ওদিক সেদিক ঘোরাফেরা, মানে পড়াশোনায় খুব একটা অ্যাটেনটিভনেস না থাকা, এভাবেই অন্য 10টা ছাত্রের মতো আমারও লাইফ করা ছিল। তো হাঁটাহাঁটি পাপা করে বেশ আগাচ্ছিলাম। ক্লাস 7 যখন উঠি তখন আমাদের ক্লাসে নতুন একজন ছাত্রী আসে, মানে অন্য তো অনেক ছাত্রী আসেই, তার সাথেও আমি যার সাথে এফএআর ছিলাম সেও নতুন ভর্তি ক্লাস সেভেনে। তো ওদের গ্রামের বাড়ি ছিল আবার চট্টগ্রামে, ওর বাবা ছিল তখন আমেরিকান প্রবাসী। তো স্পেশালি ওইভাবে একের প্রতি অন্যের কোনো নজর সেভাবে হয়ে ওঠেনি, বাট যখন ক্লাস টেনে উঠি আমরা তখন আমাদের একাডেমি গিয়েছিল 2001-2002, দ্যাট মিন্স আমরা 2003 SSC এক্সামই নিয়েছিলাম। তো এরপর আমাদের প্রিটেস্ট পরীক্ষা চলছিল ক্লাস টেনে। তো প্রিটেস্ট পরীক্ষার লাস্ট যে পরীক্ষাটা ছিল সেটা হলো আমাদের, সরি, লাস্টের দুটো বিষয় আগে যে পরীক্ষাটা ছিল সেটা বায়োলজি পরীক্ষা ছিল, আমি সায়েন্সে ছিলাম আবার। তো আমাদের সায়েন্সে ক্লাস ফেলো ছিল বা গ্রুপ ফেলো ছিল 27 জন, তার মাঝে ও একজন ছিল যে ক্লাস সেভেনে ভর্তি হয়, ওর নাম হলো আয়েশা আঞ্জুম, যার কথা আজকে বলবো ওইখানে। তো সে আয়েশা বায়োলজি পরীক্ষা আমাদের তো ওদিন বিকেলবেলা ছিল, সরি হ্যাঁ বিকেলবেলায় ছিল, দুপুর 1টা থেকে বিকেল 3:30 পর্যন্ত। তো 3:30 বাজে পরীক্ষা শেষ করে আমরা 7-8 জন স্কুলের পাশেই, একটা বাগান ছিল, বাগানের পাশে আরেকটা ছিল বাদাম গাছ, বড় বড় পাতাওয়ালা যে গাছগুলো, তো সেটা শেডে বসছিলাম নিচে, বসে কে কেমন পরীক্ষা দিলাম এমনি এ নিয়ে আমাদের মাঝে আলোচনা হচ্ছিল। তো সাধারণত দেখা যায় পরীক্ষা শেষ হওয়ার বা স্কুল ছুটি হওয়ার উইদিন 20-30 মিনিটস দেখা যায় অনেক সবাই চলে যায়, বাট ওই দিন যা হয়েছিল সে আয়েশা ও যায়নি এবং আরো কয়েকজন ছিল ওর সাথে। তো কিছুক্ষণ পরে দেখলাম ও কেমন যেন ঝিমিয়ে ঝিমিয়ে আসছে আমার কাছে, আমার কাছে বলতে আমরা তো বসে আছি, কার উদ্দেশ্য আসছিল তখন বোঝা যাচ্ছিল না। তো ঝিমিয়ে ঝিমিয়ে আসছিল, সামনে এসে কিছু বলছে না, কয়েক সেকেন্ডের মধ্যে ও আবার আমার দিকে তাকালো এবং মুচকি হেসে মানে ডাক দিল আমাকে। তো আমি যারা বসেছিল পাশে ওদের সাথে কথা বলছিলাম, ওদেরকে বললাম যে তোমরা চালিয়ে যাও গল্প, আমি দেখি ও কি বলে। তো ওরাও অনেকটা কৌতূহলী দৃষ্টিতে চেয়ে আছিল যে কিরে, কখনো যার সাথে কথা হয়নি অ্যাজ এ গ্রুপমেট বা ক্লাস ফেলো হয়তো কিছু কথা হতো, নোট শেয়ারিং বা ইত্যাদি, কিন্তু এভাবে তো কখনো একে ওকে ডাকাডাকি বা কিছুই হয়নি। তারপর আমি গেলাম, আমি যাওয়ার পরে ও আমাকে জিজ্ঞেস করলো যে তুমি যাবা কখন। আমি ওকে জিজ্ঞেস করলাম আমি যাব সেটা নিয়ে তুমি হঠাৎ এভাবে কোশ্চেন করছো,
আমি যাব সেটা নিয়ে তুমি এত উদগ্রীব কেন?
হ্যাঁ সেটাই,
ওটা কি আয়েশা বলা হতো নাকি আঞ্জুম, কোনটা?
না না আয়েশা বলা হতো।
আয়েশা আপনার নিকনেম?
আফিক।
আফিক, এটা কি মানে কোইনসিডেন্ট দুজনের নামে শুরু আ দিয়ে নাকি নাম পরে চেঞ্জ করা হয়েছে? তাও বলো, প্রিটি কোইনসিডেন্ট, আফিক এবং আয়েশা, দ্যাটস গুড। তারপর
দেন যেটা হচ্ছিল, তো ওকে আমি বললাম আমি তো হয়তো কিছুক্ষণ পরে যাবো, তাছাড়া ওদের সাথে কথা বলছিলাম, আর একটা ব্যাপার হলো আমি লাঞ্চ করিনি ওই দিন, তো আমি চাইছিলাম কি স্কুলের ক্যান্টিনে নাস্তা করি দেন বাড়ি ফিরবো। তো ও তারপর আমি জিজ্ঞেস করলাম যে তুমি কিছু বলতে চাচ্ছ হয়তো বলো, তো বললো যে আমি চাইছিলাম কি তোমার সাথে যেতে।
আপনি কি ছাত্র হিসেবে অনেক ভালো?
না ঠিক তেমনটা বলবো না, সো সো।
আচ্ছা,
আমি ওকে বললাম যে আমি চাইছিলাম, ও বললো যে আমি চাইছিলাম তোমার সাথে যাব। তো আমি বললাম যে তুমি আমার সাথে যাবে বাট কোথায়? তখন ও কিছু বলছে না, ওর প্রবলেম যে হয়েছে এটা আমাকে বুঝতে দিচ্ছিল না। তো এর মধ্যে আবার আমাদের ক্লাস ফেলো রাজীব ও আসলো, ও এসে ওদের বাড়ি এবং এদের বাড়ি 30 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স, মানে আধা ঘন্টা লাগে পায়ে হেঁটে যেতে। আগেই হলো আশাদের বাড়ি, দেন রাজীবদের বাড়ি। তো সেই সুবাদে সে জিজ্ঞেস করতে আসো কি তুই আজকে বাড়ি ফিরবি, কখন যাবি না? তো ও বললো যে না আমি পরে আসবো, তুই চলে যা। দেন রাজীব চলে গেল। আমি ওকে বললাম তোমার প্রবলেম হয়েছে হয়তো, তুমি তাড়াতাড়ি বলো কি বলার, তুমি প্রবলেম তো আগে সলভ করা জরুরি, দেন অন্য কিছু। তো বললো যে ডক্টরের কাছে যাবো। তো বললাম যে ডক্টরের কাছে যাবো, তুমি এত হেয়ালি করে বলছো কেন, প্রবলেম হয়েছে তো আমাকে বলছো না যে কোনো কারণে। তো ওকে নিয়ে গেলাম বিজিএমসির যে সরকারি ইয়ে থাকে, ওই যে হাসপাতাল থাকে, সেখানে নিয়ে গেলাম। তো ওখানে ডাক্তার যিনি প্রধান উনি নেই এবার, যতক্ষণ ছিল না, যদিও বিকেল পাঁচটা পর্যন্ত ওনাদের ইয়ে থাকে, ডিউটি থাকে। তো আমি কম্পাউন্ডারকে জিজ্ঞাসা করলাম যে ডক্টর অঙ্কিল কোথায়। তো উনি বলেন যে উনি তো বাইরে গেছে, কখন আসবেন তো বলা যাচ্ছে না, তা আজকে আসবে কি না তাও শিওর না। আফটার দ্যাট আমি ওকে ওখানে আবার যে দায়িত্বরত নার্স ছিলেন তাকে ওনাকে বললাম যে ওকে একটু দেখেন, ও তো বলছে না সাই ফিল করে হোক বা যে কোনো আমাকে বলছে না, আপনি একটু দেখেন কি প্রবলেম ওর। তবে আমি এটুকু বুঝতেছিলাম ওর হয়তো মাথায় বা গলার এই দিকটাতে কোনো প্রবলেম ছিল, কারণ ও এই জায়গাগুলোতে বারবার হাত দিচ্ছিল, ব্যথা বা যে কোনো কিছু। তো দেন ওকে ওখানে রেখে আমি আমার বাবার কাছে গেলাম অফিসে। বাবাকে বললাম যে বাবা আমার তো এইভাবে এইভাবে এই প্রবলেম, এখন ডক্টর তো নেই। তো বাবার সাথে আবার ওই ডাক্তারটা সম্পর্ক বলতে কি মানে হোম একই হোম ডিস্ট্রিক্টে হলে যা হয় আর কি। ডক্টরের বাড়ি আসছিল ফেনীতে, আমাদের গ্রামের বাড়ি ফেনীতে। তো ডক্টরকে ফোন দিলেন বাবা, বলে যে এভাবে আপনার ভাইস্তা গেল কি প্রবলেম একটু দেখেন। তো দেন ডাক্তার পনেরো বিশ মিনিট পরে আসলেন, আসার পরে উনি আমাকে মজার করে বলছিলেন যে কি তোমার বাপ বেটা দুজনে শুরু করো, কদিন পর পর কি প্রবলেম হবে বলো, কি সমস্যা নিয়ে আসছো আজকে আবার। আমি বললাম যে আঙ্কেল দেখেন আমাকে তো বলছেন ও আমার ক্লাস ফেলো, এই প্রবলেম পরীক্ষার পর মানে এরকম দেখছিলাম যে কেমন যেন করছে, একটু রেগুলার যে বডি ল্যাঙ্গুয়েজ তার সেটা ছিল না, এবং মনে হয় যেন মাথার দিকে কোনো প্রবলেম হতে পারে, একটু ওকে জিজ্ঞাসা করলেই ক্লিয়ার হবে। তো দেন ওকে দেখলেন কি পরীক্ষা নিরীক্ষা করলেন, তো করার পরে ও তো পেশেন্ট বেডে ছিল। তো ডাক্তার আঙ্কেল আমাকে বললেন যে তোমাদের পরীক্ষা কখন শেষ হবে। তার মানে যে পরীক্ষা তো আরো দুদিনের পর শেষ হবে। তো উনি বললেন যে আমি এখন ইমার্জেন্সি কিউর হয় এরকম কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দিয়েছি, আর যেগুলো করিনি এগুলো বাইরে থেকে নিতে হবে, করিনি বলতে করেছি মানে এখানে পাওয়া যায় না এগুলা। ওকে ফাইন। তো উনি বললেন যে যেদিন পরীক্ষা শেষ হবে তার পরের দিনে যাতে তার এই অপারেশনটা করিয়ে ফেলা হয়। তো আমি তো শুনে অনেকটা থ হয়ে গেলাম যে কি কিসের মধ্যে কি অপারেশনের মতো এরকম গুরুতর ব্যাপার হয়ে গেল। উনি বললেন যে হ্যাঁ এই দুই একদিনের মধ্যেই আপনি ডেট ফিক্স আপ করে ফেলেন ডাক্তারের সাথে যোগাযোগ করে ওর গার্ডিয়ানের মাধ্যমে দেখেন। তো দেন আবার বললেন যে এই এখনই ওষুধগুলো খাওয়াই নিতে হবে। তো আমি চিন্তা করলাম, পরে আমি জানলাম ওর টনসিলের সমস্যা ছিল এবং থ্রোটেও প্রবলেম ছিল, ঠান্ডা জনিত সমস্যা, গলায় খুব প্রচন্ড ব্যথা করছিল এবং ওই টনসিলের ব্যথাও ছিল। দেন উনি বলছেন যে ওই মুহূর্তে তরল খাবার খাওয়াতে হবে, শক্ত খাবার তো খেতে পারবে না ও। তো আমি ওকে বসিয়ে রেখে আমি বাইরে গেলাম, গেটের বাইরে এসে আমি ওখানে আমাদের একটা দোকান ছিল ফকির সদাগরের দোকান, যদিও নামে ফকির কিন্তু অন্যরকম ধনী ওরা। তো ওদের একটা হোটেল ছিল, হোটেলে হালুয়া পাওয়া গেছে। তো আমি বললাম চিন্তা করলাম নরম নরম খাওয়া।
আপনার সাথে কি আয়েশার প্রথম সাক্ষাৎ মানে কথা বলা না এভাবে ডিটেলসে সেদিন?
কষ্ট করে হলো মানে চাবাইতে তো পারবা না বা চাবাইতে গেলে প্রবলেম, একটু জিব্বা দিয়ে মানে ছেলে দেওয়ার চেষ্টা করে ভিতরে হালুয়াটা। তো কষ্ট করে হলো তাই করলো এবং এরপর জুসটা পান করানো হলো। আবার চিন্তা করলাম শক্ত ইয়া মানে ট্যাবলেট দিছে একটা, ওগুলো তো খাওয়াতে হবে, কি করবো এখন। পরে আমি ওখান থেকে একটা পাত্র নিলাম, পাত্র নিলে দেন সেটাকে মানে পাউডারের মতো করলাম, করে জুসের সাথে মিশিয়ে তারপর খাওয়াই দিলাম। তো ডাক্তার আবার বলেছেন যে ওকে ওষুধ খাওয়ানোর পরে কিছুক্ষণ যাতে বসিয়ে থাকে, বসে থাকে বা অপেক্ষা করে শিখে নিল। এদিক দিয়ে বিকেল গড়েই সন্ধ্যা হতে যাচ্ছে। তো তখন আবার হ্যান্ডসেট অ্যাভেলেবল ছিল না যে প্রতিনিয়ত কি কখন হচ্ছে এটা জানানো তার গার্ডিয়ানকে বা কিছু। তো দেন ও আমাকে বলছিল যে চলো কালকে তো পরীক্ষা নেই, আগে মানে পরের দিনের মধ্যে গ্যাপ ছিল, পরীক্ষা নেই তুমি চলো। তো বললাম যে আমি তখন একটু ইতস্তত বোধ করছিলাম যে ফার্স্ট টাইম, কোনো পরিচয় নেই, কিছু নেই, ওট বাড়িতে যাবো ওইভাবে, তাছাড়া পাবলিক বাসে চড়ে যাবো, পাবলিক রিউমার ছড়াতে কতক্ষণ, বিকজ অফ উই ওয়ার টিনেজড এট দ্য টাইম, সমাজের যা অবস্থা হয় আর কি। তো পরেও আমার সাইলেন্ট মুড দেখে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তুমি এত দুশ্চিন্তা করছো কেন, তাছাড়া আমার মা তোমাকে থ্যাংকস দেবে। থ্যাংকস দেবে সেটা তো আমি নিয়ে বিঘ্ন না, আমি চিন্তা করছি আমার ইয়ে নিয়ে। তো এরপর আমি চিন্তা করলাম ওকে যত কিছু হোক আমি যাতে কোন সমালোচনার শিকার না হয়ে সেভাবে কাজটা করতে হবে। তো লাকিলি তখন আবার স্টাফ বাস একটা আসছিল, হাফিজ জুটমিলস ওই ওখানকার স্টাফ নিয়ে যাবে। তো আমি ড্রাইভার আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে কাকা এই গাড়িটা কোন রুটে যাবে, তো উনি বললেন যে হ্যাঁ ওই রুটে যাবে, মানে ওদের বাড়ি যেদিকে। তো আমি এই প্রবলেম, আমরা তো ক্লাসমেট, এই প্রবলেম হয়েছে এখন ওকে যদি আমরা বা আমাকে দুজন আমাদের দুজনকে যদি ওখানে নামিয়ে দেন ওদের বাড়ির পাশে। তো বলে যে ঠিক আছে আসেন, 15-20 মিনিট পরে গাড়ি ছাড়বো, ওই স্টাফ তো সবাই আসেনি যে যারা ওই রুটে যাবে। তো ওনারা আসলেন, দেন উঠলেন, গাড়ি ছাড়লো। তো উইদিন 30 মিনিটস আমরা পৌঁছে গেলাম ওদের বাড়ির ওখানে ঢাকা চিটং হাইওয়ের পাশে জোড়ামতল জায়গার নাম। তো ওখানে নামার পরে ও তো এই অবস্থায় তো নিতে পারিনি হাঁটি হেঁটে, ওখান থেকে আবার 30-35 মিনিট লাগবে হাইটে যেতে। তো পরে রিক্সা নিলাম, রিক্সা নিয়ে তারপর বাড়িতে গেলাম। যাওয়ার পর দেখি যে ওর জেঠাতো ভাই লিংকন ওনার নাম, উনি এখনো আমেরিকাতেই আছেন। তো লিংকন ভাই ছুটিতে ছিলেন তখন, তো উনি ওনার সাথে দেখা পরিচয় বললাম যে এই ব্যাপার। তো ওকে ফাইন আমরা বাড়িতে যাবো। তো বাড়িতে গেলাম, আন্টি ছিল তখন, আন্টি আমার দিকে চেয়ে আছে যে বুঝতে পারছেন যে ওরা ক্লাসমেটই হবে যেহেতু স্কুল ইউনিফর্ম পরা। তো দেন উনি আমাকে বসতে বললেন, তারপরে আয়েশার অবস্থা দেখলেন। এরপরে আমি লিংকন ভাইকে ওই প্রেসক্রিপশনটা দিলাম যে এই এই ইঞ্জেকশন এবং একটা স্প্রে আনতে হবে। তো উনি ওটা নিয়ে চলে গেলেন, ওনাদের পাশে যে বাজার লোকাল মার্কেট সেখানে পেলেন না, উনি সীতাকুণ্ডে চলে গেলেন ওষুধের জন্য। এরপর ওষুধ আনতে গেছেন, এদিক দিয়ে আন্টি আমাকে নাস্তা দিলেন, দেন আমার পার্সোনাল প্রোফাইল জিজ্ঞেস করলেন যে কোথায় বাড়ি বা কি থাকি কোথায়। তো আমি বললাম, বলার পরে উনি এর মধ্যে আবার লিংকন ভাই আসলেন ওষুধ পথ্য নিয়ে। তো দেন আবার উনি আসার সময় একটা ওই পাশের যে তাদের বাজার সেখান থেকে ওই পল্লী চিকিৎসক নিয়ে এলেন, যারা ওই ইঞ্জেকশন পুশ করে আর কি। তো ওনাকে নিয়ে আসার পর ইঞ্জেকশন পুশ করলো, দেন একটা স্প্রে দিল, স্প্রেটা ছোটে বা ওই যে ওইসব জোয়ালে টোয়ালে দেওয়া হলো আর কি, স্প্রে করা হলো ব্যথা নিবারণের জন্য বা কিছু। দেন আমি আন্টিকে বলি যে আমি যাচ্ছি, আমি আজকে চলে যাচ্ছি, ভালো মন্দ জানাইন, আর আমাদের পরশু তো পরীক্ষা আছে, আশা করি এর মধ্যে কিউর হয়ে যাবে, পরীক্ষাটা নেক্সট এক্সামটাও দিতে পারবে। তো এটা বলে চলে আসবো। আন্টি বললেন যে তুমি কোথায় যাচ্ছ এখন এই সন্ধ্যার পরে রাত্রিবেলা আবার? তো আমি বললাম যে মা আন্টি আমাকে চলে যেতে হবে। তো বলে যে তোমরা থাকো কোথায়? আমি বললাম যে আমরা তো কলোনিতে থাকি। তো তোমার বাবা সাথে কোনোভাবে যোগাযোগ করা যায়? তো আমি বললাম কেন আন্টি? তো উনি আমাকে বললেন দেখো আমি তোমার মায়ের মতো, মায়েদের সাথে এভাবে তর্ক করতে নেই, তুমি তোমার বাবার যদি কোনো নাম্বার থাকে আমাকে দাও। ওয়েল, তো আমি তখন তো হ্যান্ডসেট অ্যাভেলেবল ছিল না, বাবার কোনো সেল ফোন ছিল না, তো আমি দেশ বিদেশে ফোন করা যেরকম একটা দোকান ছিল ওখানকার একটা নাম্বার আমি আন্টিকে দিয়ে ওই নাম্বারে ফোন করলে হয়তো 10-15 মিনিট পরে পাওয়া যাবে। তো সে নাম্বারে ফোন করলেন, বাবা তখন ছিল না, উনি আবার ডেকে দিয়েছেন যে আপনার ফোন আসছে এভাবে কথা বলতে হবে। তো উনি আবার বাবা এসে অপেক্ষা করলেন 10-15 মিনিটের মাথায়, আবার আন্টি ফোন দিলেন, ফোন দিয়ে বললেন যে এই ব্যাপার, ওকে তো আমরা এইভাবে আজকে ছাড়ছি না, ও কালকে আসবে বিকেলে। তো বাবা একবার বললেন ঠিক আছে। তো দেন যেটা হলো আমি ওদিন থেকে যাই লিখুন ভাই সহ। সকালে আমার ওই বন্ধু যে রাজীব, যে তার পাশের বাড়ি, পাশের বাড়ি বলতে মানে ওই একই এলাকার, তাকে আবার বলি যে এই ব্যাপার। তো লিংকন ভাই ওর সাথে হয়তো দেখা হয়েছে কোথাও বাজারে, ওর মাধ্যমে জানতে পারছে এবং সকালে আসছে, 8:30-1টার দিকে আসছে, এসে প্রথমে আয়েশার ব্যাপারটা খোঁজ খবর নিল কি অবস্থা সর্বশেষ। তো দেন আমরা কিছুক্ষণ কথা বললাম, তো আমি চিন্তা করলাম যে আমরা চলে যাব, আমি চলে যাব। তো আমি আন্টিকে বলি যে আন্টি আমি চলে যাচ্ছি। তো আন্টি বলে যে তুমি চলে যাচ্ছ মানে তোমার বাবাকে আমি বলেছি তুমি বিকেলে যাবা, তুমি এখন চলে যাচ্ছ কেন? উনি তো এই নিয়ে টেনশন হবেন না, থাকো। তো কি আর করা, রাজীব সহ দুপুরে লাঞ্চ করা, ওদের বাড়িতে কথাবার্তা বলা, এইভাবে বিকেলে চলে আসছি। পরের দিন তো পরীক্ষায় প্রিপারেশনের ব্যাপার আছে। তো বোঝা হচ্ছিল এভাবেই, পরের দিন দেখেছেন ও আসছে, মানে আয়েশা পরীক্ষা যথারীতি দিচ্ছে। এভাবে আমাদের পরীক্ষাগুলো শেষ হয়ে গেল। আর পরীক্ষা শেষের ঠিক পরের দিন তো ওর আবার এদিক দিয়ে ডেট ফিক্স আপ করা হলো। ওই দিন হয়নি, তার পরের দিন ফিক্সড ডেট ছিল যে চট্টগ্রাম USTC তে ওখানে তার ইয়ে হবে, অপারেশন হবে। তো দেন অপারেশন করা হলো ডেট অনুযায়ী। তো আমরা এক সপ্তাহ স্কুল বন্ধ ছিল, স্কুল বন্ধের মধ্যেই ওকে দেখতে গেলাম 10-15 জন মিলে। তো দেখতে যে এরপর দেখা হলো, চলে আসবো। এই সময় আন্টি সবাইকে উদ্দেশ্য করে বলছেন যে বাবারা তোমরা সবাই ওর দিকে একটু খেয়াল রেখো, ওর তো এমনিতে প্রবলেম, তাছাড়া তোমরা হয়তো জানো না ওর একটা প্রবলেম আছে, ঠান্ডা জনিত সমস্যা, অ্যাজমা ছিল। মাঝে মাঝে যখন বেশি শীতের তীব্রতা পেত হাঁপানি হতো। তো এরপর এরপর আমরা আবার যথারীতি ক্লাস শুরু করি, এভাবেই চলছিল। বাট যে মূল যে উপজীব্য বিষয়, যে ভালোবাসা যে ব্যাপারটা, সেটা হয়তো আমাদের মধ্যে ওইভাবে ক্রিয়েট হয়নি এখনো। এরপর হলো কি, আমাদের ফাইনাল পরীক্ষা চলে আসলো, ফাইনাল পরীক্ষা দিলাম। ফাইনাল পরীক্ষার প্র্যাকটিক্যাল পরীক্ষাও চলছিল, শেষ পরীক্ষাটা ছিল আমাদের বায়োলজি পরীক্ষা। তো বায়োলজি পরীক্ষা দিতে যাই, আমাদের সেন্টার ছিল তখন চিরং গভর্নমেন্ট কলেজ ইট হাই স্কুলে। তো আমরা পরীক্ষা দিই, পরীক্ষা দেওয়ার পর স্যার বললেন যে তোমরা তো একাডেমিক ক্যারিয়ারের 10-10 বছরে পার করে দিলে, কি কখন কোথায় চলে যাও, তোমাদের তো ওইভাবে তোমরা একে অপরকে দেখতে পাবো না, এই আজকের দিনটা তোমরা মেমোরেবল করে রাখো। তো সবাই জিজ্ঞেস করলো যে আমরা কি করতে পারি, স্যার আপনি একটা গাইডলাইন দেন। আমরা তো হয়তো দুজন মিলে একটু আড্ডা সাড্ডা দিতে পারি, বাট এভাবে একসাথে এই মুহূর্তগুলো তো বারবার ফিরে আসবে না। আপনি বলেন, উনি বলেন যে ঠিক আছে তোর একটা রেস্টুরেন্টে চলো, আগে খাওয়া দাওয়া করে নি। তো সবাই মিলে একটা রেস্টুরেন্টে গেলাম, খাওয়া দাওয়া করলাম যে যার মতো করে। তো বেরিয়ে আসবো, এ সময় স্যার বলছেন যে আসছ চলে যাচ্ছ, এভাবে করলেই কি হবে, কিছু আনন্দ উল্লাস কি তোমাদের লাগবে না? তো উনি বললেন যে তোমরা একটা কাজ করো, রেস্টুরেন্ট থেকেই ইয়ে করো, প্রত্যেকে হাতে হাতে একটা কোকা কোলা নিয়ে নাও। তো আমরা নিয়ে নিলাম। দেন উনি ওখানে একটা জায়গা, পাশে একটা ইয়ে ছিল, মানে কি বলবো, উপত্যকার মতো একটা উঁচু জায়গা, চারদিকে গাছ, ফুলের বাগান টাগান আছে ভিতরে, বেশ ভালো লাগছিল, মানে দ্যাট ওয়াজ এ বিউটিফুল সিন। তো আমরা সেখানে বসে মানে আড্ডা দিতে যাবো, এটাকে স্যার বলে যে কখনো তো স্কুলে তোমাদেরকে ওইভাবে দেখিনি, তবে আজকে সুযোগ দিলাম, আজকে চান্স, তোমরা যে যার সাথে যেভাবে পারো ইচ্ছা করে রোমান্স শেয়ার করবা।
স্যারের নাম কি?
স্যারের নাম ইকবাল, ইকবাল হাসান।
ইকবাল হাসান স্যার, উনি রোমান্টিক বা রোমান্স বা রোমান্টিসিজমের দারুণ এক পূজারি, যে সবার হাতে একটা করে কোকের বোতল দিয়েছেন এবং বলেছেন যে একদম। তখন আপনারা তো SSC পরীক্ষার আগ দিয়ে,
SSC পরীক্ষা শেষ হলো,
আজ পরীক্ষার পরে আর কি, SSC পরীক্ষার পরে। এবং উনি আসলে যথার্থই বলেছেন, আমরা যদিও এই সময়ে প্রেম ভালোবাসার ব্যাপারটাকে পারমিট করি না, কিন্তু এই সময়ের প্রত্যেকটা মুহূর্তে অনেক বেশি প্রেসিয়াস, এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দিনগুলোর কথা মনে থাকে। আর সেখানে যদি প্রেম ভালোবাসা করবার এরকম সুযোগ করে দেন, এরকম ভালোবাসার কোন পূজারি তাহলে তো কথাই নাই। তারপর
দেন যেটা হলো, আমরা 27 জন, কেউ 3 জন, কেউ 5 জন, এভাবে করে ভাগ হয়ে গেলাম। মানে ওখানে কথা বলা ছিল না যে তুই তোর সাথে যাবি, ও ওর সাথে যাবি, এরকম কিছু না, যে যার মতো করে চলে গেল। তা আমি আর আমার এক ক্লাস ফেলো দাঁড়িয়েছিলাম, ওর নাম হলো সৌমিত্র। তো ও সহ দাঁড়িয়ে, মানে আমরা কোন দলেও যাচ্ছি না, একে একে দাঁড়িয়েছি নির্বাক, কোন কথা নাই মানে
আমার। আয়েশা কোথায়?
ও পাঁচ জনের একটা ইয়ের মধ্যে ছিল, জুটিতে ছিল।
চোখ কি আয়েশাকে খুঁজতেছে এরকম কিছু?
না না, ব্যাপারটা সেরকম না, আমার মাঝে ওই ফিলিংস গুলো ছিলই না তখন,
তৈরি হয়নি
না। যদিও স্যার তো সম্পূর্ণ ইয়ে করে দিলেন, রোমান্স ছেড়ে দিলেন, তারপরে আমাদের মাঝে ওইটা, আমার মাঝে ওইটা আসেনি তখনও। তো পরে কয়েক পাঁচ ছ মিনিট থাকার পরে ওই আমার যে বন্ধু সৌমিত্র সেও চলে গেল, সে আর একটা ইয়ের মধ্যে বসে গেল গল্প করতেছে। তো দেখি যে ওর চলে গেল, এর মাঝে আবার আয়েশা উঠে চলে গেল। চলে এলে আমাকে বলতেছে, কি ব্যাপার, তুই এখানে দাঁড়িয়েছিস কেন? তো রোমান্স কি তোকে টাচ করেনি?
কে বলতেছে?
আয়েশা বলছে।
আচ্ছা,
তা আমি বললাম রোমান্স আমাকে টাচ করেনি, আসলেই তুমি ঠিকই বলেছ। তো বলে যে আয় এদিকে, আমরা সময় কাটি। একটা নিম গাছ ছিল, মানে নিম গাছের নিচে কি বসি। তো দেন ও ওই অপারেশন থিয়েটার কি হয়েছে না হয়েছে ওইসব ব্যাপারগুলো বলছিল। তো আমি বললাম যে নিড টু টেল এগুলা,
রাখো নিম গাছের তলায় এসব আলাপ।
হ্যাঁ, এই তো মানে ওইসব, যদিও সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আমাকে একটু ভয় পাকে কাটা ছেঁড়ার ব্যাপারটা, যাই হোক। তো ওইসব বাদ দিয়ে এমনিতে গল্প করছিলাম। ওদিক দিয়ে স্যার যে সময় বেঁধে দিয়েছিলেন কিন্তু আমাদের, যে 15 ঘন্টা 40-45 মিনিট সময় এর ভিতরে তোমরা যা করতে পারো, তো সময়টাও ওভার হয়ে গেল, আমরা উঠে গেলাম। ওটা ও এদিক দিয়ে আমার একটা আমি মিস করে গেছি, সেটা হলো আমি বসে বসে যখন নিম গাছের নিচে ও সহ আমি বসেছিলাম, তখন আমার একটা কেমন মানে আগাম একটা ইয়ে চলে আসলো আমার ভিতরে, ইমোশন হয়ে গেছিলাম যে আমরা তো এক অপর থেকে ডিটাচড হয়ে যাচ্ছি। তখন ফোন ছিল না কারো কাছে, ওইভাবে যোগাযোগের কোনো মাধ্যম ছিল না। তো অথচ ওইটা একটা মানে হোয়াট এ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ছিল আমাদের মাঝে, সেটা তো আমি মিস করবো। তো এগুলো দেখে মানে এগুলো চিন্তা করতে করতে এক পর্যায়ে আমার অজান্তে আমি নিজেও জানি না হতো চোখের পানি চলে আসছিল। তো আবার ওই আয়েশা চোখের পানি মুছে দিলাম রুমাল দিয়ে, ওর রুমাল দিয়ে মুছে দিল, বলে তুমি এসব কি ভাবতেছ, দিস ইজ দ্য এজ অফ সায়েন্স, মিডিয়াম অফ কমিউনিকেশন অ্যাভেলেবল হতে যাচ্ছে কিছুদিন পর বা কয়েক মাস পর, যাই হোক তুমি এইসব নিয়ে একদম টেন্স থাকো না। তো দেন আমাদের ওই সময়টা পার হয়ে গেল, চলে আসলাম আমরা গাড়িতে উঠে গেলাম। তো স্যার এভাবে কিছু দূর গাড়ি আসার পর স্যার বলতেছেন যে সবার তো দেখলাম কি কেমন অবস্থায় ছিলে, বাট আমাকে বলতেছেন যে তোমার কেন এই অবস্থা, তোমার তুমি কেন আজকে এই রোমান্টিক একটা এনভায়রনমেন্ট সেটাকে এত ডিফারেন্ট করে রাখলে। তা আমি বললাম স্যার আমি বুঝতে পারছি স্যার মনে হয় ফলো করছে, আমি কাঁদতেছি এরকম কিছু। তো বললাম যে স্যার লাইফে তো তিতামিঠা অনেক কিছুই থাকে, তো অনেকের হয়তো ক্ষমতা আছে, আমার বদ হজম ছিল সেটা হয়তো আমি ওভাবে হজম করতে পারিনি। তো পাখিটাও আয়েশাই বললো যে স্যার এই ব্যাপারগুলো সে ইয়ে করতেছিল, চিন্তা করছিল, এই জন্য এমনটা হয়েছিল, কাঁদছিল। তো এইভাবে বাসের মধ্যে যার যার বাসায় ওই তখন ইয়ে ছিল, ফোন ছিল বা কিছু নাম্বারটা শেয়ার করলো। তো আয়েশাও তাদের বাসার নাম্বারটা, যদিও আন্টি এর আগে ফোন করেছে, আমরা তো ওইভাবে রাখিনি। তো আন্টি
দেন ফাইনালি ক্লোজ দা এন্ড। তারপরে কি?
এরপর যা হলো আমরা যে যার পথে চলে গেলাম। এভাবে আমি গ্রামের বাড়িতে চলে আসি, রেজাল্ট আউট হবে তো আরো 3-4 মাস পর। তো রেজাল্ট আউট হলো, আমাদের মাঝে জানাজানি হলো কে কি রেজাল্ট করলো উঠলো। তারপর আমি ফ্যামিলি ডিসিশনে আমাদের হোম যে কলেজ, ভিলেজ কলেজে ভর্তি হয়ে যাই। তো ওরা ওদের মতো চট্টগ্রামে বিভিন্ন কলেজ ছিল ওগুলোতে ভর্তি হয়ে যায় ক্লাস 12। এরপর আর কোনো যোগাযোগ আমাদের মধ্যে ওইভাবে হতো না, মাঝে মাঝে হয়তো সেও ফোন করতো। ফোন করতো বলতে আমাদের বাসায় একটা ফোন ছিল আমার কাকার, ওরা আবার এক্সটেন্ডেড ফ্যামিলিতে, তো ফোনে ফোন করে কথাবার্তা হতো। তো আবার এদিক দিয়ে আমি ভয় পেতাম, মানে কন্টিনিউ করতে পারতাম না ফোন, সবসময় তো সুযোগ হতো না। তো দেন এইচএসসি পরীক্ষা আমাদের হলে হয়ে গেল, এইচএসসি পরীক্ষার রেজাল্টও আউট হয়েছে আমাদের, ভেরি প্রবাবলি সেপ্টেম্বরে আউট হয়েছিল। তো পাবলিশ, রেজাল্ট পাবলিশ হওয়ার পরে ও আমাকে মানে আরেকবার ফোন দিল, ফোন দেওয়ার পরে এসিটা
কি কোনোভাবে আপনাকে প্রবলেম করছে, এসিটা কি বন্ধ করে দেব?
মনে হয় একটু কমাই দিয়েছি।
আচ্ছা আচ্ছা, আমি ঠিক করতেছি, মানে ঠান্ডা সমস্যা হয়েছে আপনার? জি আমি ম্যানেজ করতেছি, জি বলুন। তারপরে
তো দেন নার্সে ভর্তি নিয়ে কোচিং করা। তো আমি ওইভাবে কোচিং যদিও না করি, আমি ঘরে বসে অনেকটা প্রিপারেশন নিচ্ছিলাম এবং অনেকের কাছ থেকে আমার শীত কালেকশন করে প্রিপারেশন নিচ্ছিলাম। বাট আনফর্চুনেটলি যেটা হলো, এসএসসি পরীক্ষার ঠিক সপ্তাহখানেক, সরি অনার্স ভর্তি পরীক্ষার সপ্তাহখানেক আগে আমার খুব অসুস্থতা, টাইফয়েড, জ্বর, কাশি, জন্ডিস, মানে জীবন মৃত যাকে বলি, জীবিত থেকেও মৃতির মতো অবস্থা। তো ভর্তি পরীক্ষা ছিল শুক্রবারে, ভর্তি পরীক্ষার দিন বিকেল আন্টি ফোন করলেন, আন্টি ফোন করে আমাকে জিজ্ঞেস, মানে আমার সাথে কথা বলবেন পরীক্ষা কেমন তেমন দিয়েছি এসব। তো আমার কাকা দিয়েছে, রিসিভ করেছে, রিসিভ করে বললেন যে ওর তো এই অবস্থা, এই আর কি পরীক্ষা দিতে পারেনি এবং এতটাই যাই যাই অবস্থা, উপরে কি পরীক্ষা দিব মানে কথাই বলতে পারছে না। তারপর আন্টি বললেন যে ঠিক আছে ওকে দেন, আমি কথা বলি ওর সাথে। আন্টি আমাকে, আমি তো কথা ওইভাবে ওনার অ্যান্সার করতে পারছিলাম না, শুধু শুনছিলাম কেমন মানে কি অবস্থার অবস্থা এগুলো। তো পরে উনি বুঝতে পারছেন আমি কথা বলার মতো শক্তি রাখছি না, তখন সামর্থ্য নেই আমার, উনি আমাকে এটুকু বললেন যে ঠিক আছে তুমি তোমাদের অ্যাড্রেসটা টেক্সট করে দিও, তোমাকে দেখতে আসবো। তো দেন আমি আমাদের অ্যাড্রেসটা টেক্সট করে দিই, শুক্রবার ছিল ওদিন, ওনারা রবিবারে দুপুরের দিকে আসলেন, আন্টি আসলেন, আয়েশা ছিল, তো লিঙ্কন ভাই ওনারা ছিলেন। তো আসার পর আমাদের বাড়িতে আমার বাবা মা, তো বাবা তো ছিলেন চিটংয়ে, মা সাথে কখনো এসব বিষয় শেয়ার করা হয়নি, ফার্স্ট টাইম পরিচয় করিয়ে দিলাম। তো ওনারা ওদিন ছিলেন, সকালে 7:30 বাজবে, সবাই নাস্তা করে ফেললাম, করে আমাকে বেড থেকে ওঠানোর চেষ্টা করলেন। আন্টি বলে যে এভাবে আবদ্ধ অবস্থায় ঘরের মধ্যে থাকলে কি একটু বাইরে আবহাওয়া বাতাস টাস লাগুক, তাহলে কিছুটা ভালো লাগবে হয়তো। তো যদিও আমার ওইভাবে ওরকম ফিজিক্যালি কোনো ইয়ে ছিল, স্ট্যামিনা তো বলার থাকার কথাই না, যে খুব দুর্বল শারীরিকভাবে। তো কষ্ট করে বলে ওনারা ধরলেন, আমার মা সহ ধরে আমাদের বাড়ির পিছনে একটা বাগান আছে ওখানে নিয়ে আসলেন। তো আমাদের গ্রামের বাড়িতে চাটাই বলে চাটাই বিছিয়ে ছিলাম, আমাকে শুয়ে দেওয়া হলো একটা বালিশ দিয়ে, আর ওনারা বসে কথা বলছিলেন। তো এর মাঝে কতক্ষণ থাকার পরে ওনারা, আমার মা এবং আন্টি চলে গেলেন, ছিল আয়েশা, ছিল লিঙ্কন ভাই, ছিল আয়েশার আবার এক ছোট ভাই ছিল, ও গিয়েছিল, ছোট ভাইয়ের নাম ছিল আইমান। তো
আয়েশার ছোট ভাইয়ের নাম কি?
আইমান।
আইমান,
তো এরপর লিঙ্কন ভাই ওরা কথা বলছে, আমি তো মানে আমার অনেকটা ওদিক,
মানুষ আসলে জাতি হিসেবে মনে হয় অনেক লোভী, মানে সুযোগ পাইলে নিজেকে রিলেট করতে চায়। আমি নিজের কথা বলতেছি, আপনার চমকানোর কিছু নাই, আয়মান আমার ছেলের নাম, এই কারণে রিলেট হয়েছে দেখে নামটা একবার রিকল করলাম। তারপর
This track was downloaded from fusionbd.com.
এরপর তখন আবার দক্ষিণ দিক থেকে খুব বাতাস আসছিল, তো আমার আবার একটা পাতলা কাঁথা আমার গায়ের উপর ছিল, তো আমার অনেকটা ঘুম তন্দ্রা, তো ঘুমিয়ে গিয়েছিলাম। এরপর প্রায় এক দেড় ঘন্টা চলে গেল এভাবে, তো হঠাৎ করে আমার চাচি যে নিয়ে আসলেন, উনি এসে বলে যে এভাবে আর কত ভান ধরবি, পেয়াদ কোথা ওর আমাকে বলতেছে, যারা ছিল ওখানে থয়ে গেল, কি বলে অসুস্থ, উনি এবার এটা কি বলছেন। তো আমি এখন রিপিট করলাম, রিপিট করার তো আমার এমনিতেই কথা বলার জোর নেই, চলে গেল ওটা। তো ওদিন ছিলেন, পরের দিন সকালে ওই আন্টিরা চলে গেলেন, ছিল ওনারা বাড়ি থেকে বের হতে দেরি, আমাকে আমার চাচি চাচা কত রকমের ভাষা ব্যবহার, যে অচেনা অজানা মানুষের সাথে সম্পর্ক করে বেড়াস, বয়সনে ফয়সনে ফাজিল কথা কর, এই বয়সের সম্পর্ক ওনারা মানে অন্যরকম নেগেটিভ দিয়ে নিয়েছেন। তো পরে আমি বললাম যে দেখেন আমার বাবাও জানে, যদিও হয়তো আন্টির সাথে ওইভাবে পরিচয় নেই, বিষয়গুলো এইভাবে শুরু আমাদের, আর তাছাড়া আমাদের মধ্যে কোনো সম্পর্ক হয়নি তখন, আপনারা এসব কি বলতেছেন। তো দেন গেল এটা, এবং এমন একটা পরিস্থিতির উদ্রেক হলো এক্সটেন্ডেড ফ্যামিলিতে যা হয় প্রত্যেকটা বিষয়ে শেয়ারিং, কেয়ারিং, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা সবকিছু, সেগুলো মনে হয় যেন ওগুলো থেকে আমরা মাহরুম হয়ে গেলাম। তো আমি আমার মাকে বললাম যে মা, আমরা আমার এই ঘটনার জন্য অনেক কিছু থেকে তোমরা মনে হয় ডিপ্রাইভ হব, আর এটা নিয়ে বসা উচিত, এই ভুল বুঝাবুঝির অবসান হওয়া দরকার। তো আমরা আমি বাবাকে খবর দিলাম, বাবা আবার আসছিলেন, বাবার সহ কথা বললেন যে না ও আসলে তো এরকম কিছু না, তোমরা ভুল বুঝাবুঝি যদি কেন আমাদের মাঝে এরকম ফাটল ধরবে এটা তো কেউ আশা করে না। কিন্তু ওনারা বুঝলেন না, বিশেষ করে আমার চাচির কারণে হয়তো এরকম হচ্ছিল, চাচাকে একটা ভুল বোঝাবুঝি কারণ হয়েছিল। এনিওয়ে তো এইভাবে চলছিল আর কি, এদিক দিয়ে আমার ভর্তি তো হলো না অনার্সে। তারপর আমার তখন দেশের বাইরে যাওয়ার একটা কথা হচ্ছিল, মানে ইতালিতে যাওয়ার, তাও আমার চাচার হাত ধরে হচ্ছিল এগুলো সবকিছু, ভিসা আসবে তারপর চলে যাবে, পাসপোর্ট আগেই করা হয়ে গেছে। এরপর ওটাও বন্ধ হয়ে গেল। তো আমি ভাবলাম আমার চাচি নাটে গুরু হয়ে সব কিছু
ভিসার সব প্রসেসিং ও বন্ধ হয়ে যাওয়া উদ্দেশ্য, মানে এই সব ঘটনার কারণে,
রাইট রাইট।
আচ্ছা,
আর আমি তো আমার লাইফ কিভাবে থমকে দিতে পারি না, শুধু বন্ধ হচ্ছে, আমি নতুন করে কিছু খুঁজে বেড়াই। তো আমি চিন্তা করলাম না এভাবে তো আমার ইয়ার গ্যাপ দিলে হবে না, আমি ভর্তি হয়ে যাই না, ওই গ্রাজুয়েশনটা করে ফেলবো। তো আমি ফর্ম ফিল আপ, ফর্ম কালেকশন করি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে, ফর্ম কালেকশন করে ফিল আপ করে দেন ড্রপ করলাম, অ্যাকর্ডিংলি ভর্তি হয়ে গেলাম।
সেই অর্থে যোগাযোগ তখন আর হচ্ছে না,
যোগাযোগ হচ্ছিল না ওই রকম কোনো কারণে না, এমনি তো যোগাযোগ কম আর।
ফাইনালি আপনাদের যোগাযোগ আবার শুরু হলো তাহলে কোথা থেকে? আবার
বলছি আমি কুমিল্লা চলে আসি, কুমিল্লা চলে এসে এবার এদিক দিয়ে আমার বাবা আবার রিটার্নে চলে আসলেন। তো আমি কুমিল্লা চলে এসে একটা মেসে উঠি, বড় ভাইদের সাথে পরামর্শ করে যেভাবে হোক আমি মানে লজিং করে বা ইত্যাদি করে এভাবে এভাবে করে আমি আমার স্টাডিটা আবার কন্টিনিউ করি। তো এভাবে 2008 সালের আমি একটা কাজে গিয়ে যাই চট্টগ্রামে। তো ওখান থেকে আসার সময় ওই ওদিন ছিল বিকেলবেলা, গাড়ির টিকিট কাটা ছিল কুমিল্লা, 4:30 দিকে আমি আবার টিকিট গাড়িতে উঠবো, কুমিল্লা রওনা দেব। তো দুপুরে আমি ওদের বাড়িতে যাই, আয়েশাদের বাড়িতে চট্টগ্রাম আসলাম।
কতদিন পর
এটা? 2003 তো এসএসসি পরীক্ষা দিই,
2008,
হ্যাঁ তিনের পরে 2008,
5 বছর পর। এই ধরনের কোন ইন্টেন্স ভিতরে কাজ করছিল যে তার প্রতি একটা দুর্বলতা, ভালোবাসা শুরু হয়ে গেছে তখন?
শুরু হয়ে গেছে বলতে আমি তো মিস করছিলাম, কারণ এমনি তো যোগাযোগ নেই।
বিং এ ফ্রেন্ড অর বিং এ লাভার অর সামথিং এলস, মিসিং টা কেমন ছিল, বন্ধু হিসেবে?
রাইট রাইট, মানে একদম ক্লোজ ফ্রেন্ড যেটা হয় আর কি,
এইরকম। তখনও প্রেমিকা মনে হচ্ছে না?
না মনে হচ্ছে না।
আচ্ছা, ফাইনালি 2008 বাসায় যাচ্ছেন, গেলেন আর কি, তারপরে আয়েশাকে দেখার পর?
তো দুপুরে গেলাম, দুপুরে যাওয়ার পরে
খাইলেন বসলেন, এগুলো ঠিক আছে। আয়েশাকে দেখে রিয়াকশন কি ছিল সেটা বলেন।
রিয়াকশন ছিল এরকম যে অনেকদিন পর মানে প্রিয় মানুষটা,
খুব বেশি গুছায় কথা বলতে গেলে ইমোশন ঢাকা পড়ে যায়, আপনি র ল্যাঙ্গুয়েজে কথা বলেন যেভাবে বন্ধুদের সাথে কথা বলেন, ঠিক আছে, নো প্রবলেম। যখন প্রথম দেখলেন তখন কেমন ছিল, ফিলটা কেমন ছিল?
আপনজনকে দেখলে যা হয় আর কি, খুব ভালো লাগছিল।
কি বন্ধুর কারণে নাকি অন্য কিছু?
বন্ধুত্ব, তাছাড়া
সিগন্যাল,
সিগন্যাল বলতে অন্য কারোর সাথে এভাবে হয়ে ওঠেনি, ওর সাথে আমার হয়ে ওঠা, ও আমাকে ওইভাবে নেওয়া, যদিও প্রকাশ হচ্ছিল না এরকম আর কি, মানে কি বলবো, এটা গোপনীয় এক ভালোবাসা হয়তো, যদিও কারোর কাছে ওইভাবে এক্সপ্রেস করা হয়নি। তো এইভাবে আর কি প্রথম দেখলে যা হয় আর কি, অনেকদিন পর দেখলাম তো খুব ভালো লাগছিল। তো আপনি যেটা বললেন দুপুর লাঞ্চ টাঞ্চ করলাম, তো আমি বিকেলে তো যথারীতি চলে আসবো, 4:30 গাড়িতে এমনিতে আগে টিকিট ইয়ে করা হয়েছে। তো উনি, আমি যখন রওনা দিব তখন উনি আন্টি বললেন যে তুমি কোথায় যাচ্ছ? বললাম যে আমি তো এইভাবে এইভাবে আমার টিকিট কাটা আছে চলে যাব। তো আন্টি বললেন যে কই দেখি? তো আমি বললাম যে হয়তো উনি সত্যতা চাচাইয়ের জন্য আমার টিকিটটা দেখতে চাচ্ছেন। তো আমি দিলাম, দেওয়ার পর উনি কি করলেন, ওই চট্টগ্রামের যে ওই কাউন্টার অলংকার, সেখানে ওই ওদের যে কাউন্টারের যে ম্যান, ওকে ফোন দিয়ে দিই, ফোন দিয়ে এই টিকিটটা এত নম্বর, এটা আগামী কালকে বিকেলে এতটাই ইয়ে করেন, টাইমটা চেঞ্জ করেন।
আমি তো আফ্রিকার আন্টিরও কি প্রচন্ড সহযোগিতা ছিল নাকি ছেলে হিসেবে জাস্ট ট্রিট করা?
উনি ওই যে বললেন একটা যে কথা যে তুমি আমার ছেলের মতো,
ওই কারণে
ওইটুকুই তো। পরে তো দিন তো আর আশা হলো না, থেকে গেলাম। গল্প স্বল্প এভাবে হচ্ছিল। সকালে আমার ওই সেই পুরনো বন্ধু রাজীব, ওকে নিয়ে ঘুরলাম, লিঙ্কন ভাইও ছিল, এভাবে আর কি। ওদিন আমরা দুপুরে বলতে সকাল 11:30-11:30 দিকে বের হই, মার্কেটে যাবে কি কেনাকাটা করবে। তো গেছে কেনাকাটা করার পরে চলে আসতেছি আমরা সবাই, এর মধ্যে মানে হঠাৎ করে হাঁটতেছি হঠাৎ করে আয়েশা বলে উঠলো যে আচ্ছা, ওদিন আমাকে ও বলতেছে আচ্ছা দোস্ত তোর কি কোনো নিষাদ আহ্লাদ ওরকম ভাবে কারোর সাথে শেয়ার করিস না, তুই কি বিষয়ে বল, স্পেসিফিকলি বল। তো বললো যে তুই বলবি, গোপন করবি না কিন্তু। আর এমন একটা অবস্থানে আমরা আছি, আমাদের পরিবেশ তো তুই হয়তো অতটা বুঝেছিস কিনা জানি না, আমরা কিন্তু কোন কিছু লুকোচুরি করে রাখি না, সবকিছু যে যার মতো করে স্পষ্ট ভাবে চলি। তো আমি বললাম যে বলো তোমার কি কোয়েশ্চেন। তো আমাকে বললো যে তোর বিলাপ কে। আমি বললাম যে আমি লজ্জা পাচ্ছিলাম তখন, মানে বিলাপ তো ওই ওকে আমি হয়তো মনে মনে ভালোবেসেছি যদিও বলিনি, শাই ফিল করছিলাম।
আমাদেরকে বলেনি কিন্তু, আমি কিন্তু বারবার নক করার চেষ্টা করছি যে বন্ধুত্ব প্রেমে পরিণত হয়েছে কিনা। তখন পর্যন্ত কোন ভাব করতে পারছেন যে
হ্যাঁ আমার ভিতরে ছিল, ওর ভিতরে, ওর তো আগে থেকে ছিল বাট প্রকাশ করা হয়নি আর কি।
আপনার ভিতরে ছিল, ওটা কি বন্ধুত্ব ছিল না প্রেম ছিল, কখন টের পাইছেন এটা?
ওটা আমি ওই যে বললাম তাদের বাড়িতে দুপুরে,
তখন মনে আচ্ছা আচ্ছা তখন আস্তে আস্তে ফিল করতে পারছেন যেটা আসলে প্রেম শুধু বন্ধুত্ব না,
না এক্স্যাক্টলি।
দেন ফাইনালি যখন আয়েশা বলল আপনাকে,
তো আমি বললাম যে আমার বিলাপ, আমি তো এখানে কি বলবো, লানলি হলে তো বলতাম সবাই আন্টি আছে,
স্ট্রেইট ওয়ে তে বলেন বিলাপ বিলাপ বলে অনেক দূরে শোনায়, প্রেম প্রেমিকা বা ভালোবাসার মানুষ
না, ও আমাকে এভাবে কোশ্চেন করছে।
আচ্ছা আচ্ছা তারপর?
তো আমি বললাম যে তুমি তো হেসে উঠলো, হেসে উঠে বলে যে দেখো তুমি কবে থেকে কখন থেকে আমাকে বিলাপ করে রেখেছো আমি জানি না, তবে
আমার কান খাড়া হয়েছে, সুমনা কই গান রেডি কর।
ডাক্তারখানে
যেতে চাচ্ছেন আমি, ওই আলাপটা তার একটু থাকতে চাচ্ছি কি জানো,
মানে ও জিজ্ঞেস করছিল
তুই হিত জান্নাত মেরি, তুঝমে রব দেখতা হে,
সজদে সর ঝুকতা হারা মাই ক্যা করু, তুঝমে রব দেখতা হারা মাই ক্যা করু।
আফিকের এই গুনগুনানের মধ্যে তার ভালোবাসার মানুষ হয়তো একবার দুবার উকি দিয়ে গেল তার মনের আয়নায়। আমরা কথা শুনছিলাম আফিক যে প্রচন্ড ভালোবাসা প্রেমের কিছু মুহূর্তের ভেতর দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। গানের কথা মানলে হয়তো ধর্ম থাকে না, বিধায় আলোচনাতে আমি যাব না, যে কারণ রব স্রষ্টা সৃষ্টিকর্তা, এমনই শক্তির আধার যার সাথে কোনো কিছু শরিক হওয়া চলে না। তারপরও প্রেম ভালোবাসায় মথিত হয়ে এই কথাগুলো হয়তো বলা হচ্ছে যে তোর মাঝে রবের ছায়া দেখতে পায়, যদি আমরা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে সামান্যতম সুযোগ না এক্সিস্ট করার। কভি তেরি খুশবু, ভালোবাসার মানুষের গায়ের গন্ধ, কখনো তার তার স্মৃতি না চেয়ে সমগ্র পৃথিবী যেন চলে এসেছে। তুই হচ্ছিস অন্তরের সে আলো, তুই হচ্ছিস সমগ্র জন্মের দৌলত, আর কিছুই জানতে চায় না আমি, শুধু এতটুকুই জানতে চায়। তোর মাঝে স্রষ্টার ছায়া আমি খুঁজে পাই, যদি আমি বিশ্বাস করি না একজন ধর্মীয় মুসলিম হিসাবে।
রব দিখতা হারা মে করো तरसाए तेरा साया छेड़ के चूमता ओ तुझ मुस्काए तुझ शर्माए जैसे मेरा है खुदा झूमता तू ही मेरी है बरकत तू ही मेरी
প্রেমের কথা প্রেমের সুর গান এমন ভাবে সে হৃদয়ের সে দরজায় কড়া নেড়ে যায় মনে যায় এখন এই মুহূর্তে প্রেমের মাঝ দিয়ে যেতে চাই আমি। প্রেমের বেশাতে আমি এখানে করতে বসিনি, কিন্তু সত্যি স্রষ্টার যদি যারা পরিমাণ রহমত লুকিয়ে থাকে তা সত্যি আছে বাপ প্রেমের মধ্যে মহব্বতের মধ্যে। এখন প্রেমটা আপনি কিসের ভেতর দিয়ে নিয়ে যাবেন? যদি সত্যি এই প্রেম আপনি তৈরি করতে পারেন আপনার আপনার এই স্রষ্টার সাথে, তাহলে তো এই জীবন এই পার্থিব জীবন এবং পরলোক দুটোরই বাদশাহ হয়ে গেলেন আপনি। পরপরের কথা কেন বেশি বেশি মনে পড়ছে তারও একটা যৌক্তিক কারণ আছে, আমি কোন এক সময় হয়তো কথাটা আপনাদের সাথে শেয়ার করব। আফিক, আমরা বলছিলাম প্রেমের কথা, পেছনে ব্যাকগ্রাউন্ডে সুমনা অলরেডি বাজিয়ে দিয়েছে রব নে বানা দে জোড়ি, এবং আপনার মনের আয়না হয়তো উকি ঝুঁকি কয়েকবার মেরে গেছে এর মধ্যে।
একটা কথা মিস করে গেছি আমি, যেটা ওই যে আমরা পরীক্ষার পর নিম গাছের তলায় বসে কিছু কথা বলছিলাম, ও আমাকে এও বলেছিল যে তুমি চিন্তা করো না, কেউ না থাকলেও আমি তোমার পাশে আছি এবং থাকবো হয়তো বা অন্যরকম করে। তো ঠিক অন্যরকম করেই থাকার মতো ব্যাপারগুলো চলছিল। এরপর যা হচ্ছিল যথারীতি আমি ওই দিন বিকেলে কুমিল্লায় রওনা দিই, কুমিল্লা রওনা দেবার সময় ও আমাকে আগে দিতে আসলো। তো আমি ভাবলাম হয়তো ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যে রোড সেখানে আসবে, একটু কিসে চলে যাবে ব্যাপারে। বাট আমরা আসছিলাম আসছিলাম আমি এদিকে লোকাল গাড়ি ধরবো, দেন চিরং টাউনে যাব, ওখান থেকে গাড়িতে উঠবো এই চিন্তায় লোকাল গাড়ির অপেক্ষা ছিলাম। বাট ও কি করলো, আমার সঙ্গ ছাড়লো না। তো আমি ওকে বললাম যে তুমি যাচ্ছ না কেন, এইভাবে আর কত কথা বললো, আমি ফোনে তো কথা বলতে পারবো। তো ও বললো যে ঠিক আছে। তখন আবার আমার হাতে একটা সিটি সেল সেট ছিল, সিটি সেল নাম্বার। তো বললো যে ঠিক আছে, বললাম যে ঠিক আছে, বললো যে ঠিক আছে তুমি ফোনে কথা বলো ওটাও ঠিক আছে, আর আমি যে তোমাকে ইয়ে দিতে আসছি এটারও পূর্ণতা পাওয়া দরকার। আমি বললো যে কেমন পূর্ণতা, বললো যে আমি তোমাকে ইয়ে থেকে টাউন থেকে সেভ করবো। টাউন থেকে কেন সেই, তুমি এখান থেকে চলে যাবো, আন্টিকে বকাবো কি করবি, আন্টিকে তো বলি আসনি তুমি চিটন ইয়েতে যাবা টাউনে যাবা। তো বললো যে না, এ নিয়ে তোমার একদম চিন্তা করতে হবে না, সব ঠিক আছে।
আয়েশার একটু বর্ণনা শুনি আপনার মুখ থেকে,
বর্ণনা বলতে কেমন সুন্দরী বা কিছু
না, সুন্দরী না, ইনফ্যাক্ট বাহ্যিক অবয়বের বর্ণনা, সুন্দর সুন্দর তো সবকিছুর ঊর্ধ্বে আর কি, বাহ্যিক অবয়ব, যাতে করে যারা গল্প শুনছে তারা একটা ইমাজিনেশন একটা প্রতিক্রিয়া তৈরি করতে পারে, গল্প শুনতে কানেক্ট করতে সহজ হয় আর কি।
মানে ওর ব্যাপারে আমি যদি ডিসক্রিপশন দিই ব্রিফলি, তাহলে এটুকুই বলবো ও অনেকটা চাপা স্বভাবের ছিল, কথাবার্তা খুব বেশি বলতো না।
আর লুক,
লুক মানে এমন লুক ছিল যে আমি বেশি প্রশংসা করে ফেলছি কিনা জানি না, মানে অনেকের আছে না যে দেখতে রাগী স্বভাবের বা কিছু,
বর্ণনা দেন বাকিটা আমরা ধরে নিচ্ছি,
কিছুই না একদম। হয়তো আমার ইয়ে বিলাপ ছিল বলে বলছি না, খুব ভালো দর্শনেও বলতো ভালো, আসলে দেখতে ভালো লাগে তো কোনো ধরনের কোনো ভিতরে ভিতর হয়তো থাকলে থাকতে পারে, বাট আউটলুক থেকে বোঝা যেত না তার ভিতরে কি, সবই তার পজিটিভ এরকম কিছু মনে করতো লোকজন, ভালো ছিল।
পর্দার অন্তরালে রাখতে পছন্দ করে আমাদের আজকের বন্ধু আফিক, তার ভালোবাসার মানুষটিকে কয়েকবার বলাতেও তার ডিটেলস বর্ণনাটা আমরা পাইনি, কিন্তু আফিকের একটা ছোট্ট বর্ণনা দিচ্ছি যাতে করে আপনারা কানেক্ট করতে পারেন আফিককে মানসিকভাবে যারা তার কথা শুনছেন। আফিক আফিক হচ্ছে মাঝারি উচ্চতার একজন মানুষ, যার পরনে আছে একটি স্কাই কালারের জিন্স এবং সাথে প্রিন্টেড শার্ট, হাফ স্লিভ শার্ট, এই হচ্ছে আফিক। এবং তার টোটাল অ্যাপিয়ারেন্স এর মধ্যে ভালো ছাত্র ভালো ছাত্র সুলভ একটা 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 অভিব্যক্তি আছে, যে কথাটা আমি এর আগেও একবার বলছিলাম। এবং আফিককে আমার যতটুকু মনে হয়েছে দেখে এতক্ষণ পর্যন্ত অনেক বেশি স্ট্রাকচার্ড এবং তার কার্যক্রম সবকিছুর অনেক কিছু প্রিসাইজ আমার কাছে মনে হয়েছে। তারপর আফিক যেটা বলছিলেন,
তো সহ আমি লোকাল গাড়ি চড়ে টাউনে গেলাম, এরকম কথাবার্তা হলো, তো টাউন থেকে ওকে আমি বিদায় দেব। তো এর ভিতরে আমি একটা বুদ্ধি মাথায় আসলো যে গাড়ি তো ওই রুট হয়ে যাবে, তো আমি ড্রাইভারকে বললাম যে আপনার গাড়ি তো এইভাবে যাবে, আমাকে আমার ওই ফ্রেন্ড সেভ করতে আসছিল, আপনি যদি বলেন তাহলে ও আপনার গাড়িতে চড়ে যাবে রাস্তা, ওদের বাড়ির পাশে আসলে নামিয়ে দেবো। তো উনি ওকে ওঠেন, তা আসছে, আমরা কথাবার্তা বললাম, বেশ চল 45-50 মিনিটের মধ্যে ওদের বাড়ি ওখানে চলে আসলো, নামলো চলে গেল। তখন সন্ধ্যা 7টা এরকম, রাত 1:30 পাঁচটার দিকে আন্টি ফোন দিলেন, তখন আমি গাড়িতে, ফোন দিয়ে বললেন যে তুমি এখন কোথায়? আমি বললাম যে আমি তো কুমিল্লার কাছে, কুমিল্লার কাছে না মানে ফেনি ছাড়ি এরপর কুমিল্লার পথে এরকম। আমি বললাম, উনি বললেন যে আয়েশা কোথায় ছিল? উনি বললেন ও তো আমার সাথে ছিল, এইভাবে সেভ করতে আসছে আন্টি, আপনি কোনো প্রবলেম করবেন না এই জন্য আমার সাথে গেছে। আমি জিজ্ঞেস করছি ওকে তোমার কোনো প্রবলেম হবে কিনা, আন্টি বকবে বলে যে ওরকম কিছু না, বাড়ি থেকে নাকি বলে গেছে, বলে যে আচ্ছা ঠিক আছে বাবা সমস্যা না, তবে সামনে সাবধানে থেকো, লোকজনের মুক্ত চেপে ধরতে পারে না, অনেকে অনেক কথাই বলে, অনেকে তো ফলো করছে, ও তোর সঙ্গে তোমার সাথে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, তো আমি কুমিল্লা চলে আসি, আমাদের মাঝে পরে ফোনে কথা হতো মাঝে মাঝে। তো ওই যে তখনই বলা যে তুমি আমার লাভার, তো তখন থেকে ফিলিংস তো অন্যরকম ভাবে, মানে কি অনেকটা কেবল হর্স পাওয়ার যে ওইভাবে পরিধিগতিতে আঘাত ছিল,
হর্স পাওয়ার বলেনি এটা,
মানে খুব দ্রুত গতিতে যেটা
আচ্ছা
হচ্ছিল আর কি, দুজনের মনের অভিব্যক্তি গুলো জমিয়েছিল, ওরকম ভাবে প্রকাশ করা হতো, যখনই ফোন করা হতো তখন হতো বলা হতো এই আর কি। আমার মাঝে এমনিতে সবকিছু সবসময় যে কোনো কিছুর ব্যাপারে অতিরঞ্জিত ভাবটা কাজ করতো না, যে একটু এক্সেস করে ফেলি ওইটা না। তো ওই প্রেমের পেপারও বলবো অতটা আমি এক্সাইটেড ছিলাম না, তো ফোন আলাপ হতো কখনো কখনো, যোগাযোগ করা হতো, এইভাবে চলছিল, এদিক দিয়ে আমার তো স্টাডি চলছেই। তো আমি 2010-এ ফাইনাল পরীক্ষা দিই গ্রাজুয়েশনের, এরপর আমি ভর্তি উচ্চশিক্ষা মানে মাস্টার করবো, MBA করবো বা MBM এগুলো করবো চিন্তা করে ঢাকায় আসছিলাম। তো এর আগে রাতে ও ফোন দিয়েছে, ফোন দিয়ে বলে যে অনেক দিন মিস করছি, তুমি চলে আসো। চলে আসবো দিনক্ষণ ঠিক না করে, আমি তো ঢাকায় যাচ্ছি চাচ্ছিলাম কালকে, বলে যাও তুমি ওটা সেরে তারপর দেখুন কখন ফাঁক করে আসতে পারো। তো আসছিলাম ঢাকায় এসে আমি আমার ভর্তির ব্যাপারে বিভিন্ন ইউনিভার্সিটিতে গেলাম, যোগাযোগ করলাম, এরপরে এভাবে চলছিল আর কি আমাদের সম্পর্কটা। তো পরে 2010-এর শেষের দিকে নভেম্বর মাস ছিল, আন্টি ফোন দিলেন, আন্টি ফোন দিয়ে বললেন যে ওর ফোন থেকে ফোন দিলেন, ওর ফোন থেকে ফোন দিয়ে বললেন যে তুমি কোথায়। হ্যাঁ বললাম আমি তো ওইভাবে কুমিল্লাতে আছি। এই তো বলে যে সময় সুযোগ করে এসো, অনেকদিন তো তোমাকে দেখি না। তো আমি বললাম যে ঠিক আছে আমি দেখি। তো তখন আমার হাত খালি ছিল, এনিওয়ে আমি টাকা পয়সা ধার টার করে দিলাম। গিয়ে দেখলাম যে আন্টি আমাকে ফোনে বলেনি, কিন্তু যে বিষয়টা হলো ওর যে পুরনো যে অপারেশন হচ্ছে এটা, সেখানে ইনফেকশন হয়েছে, ইনফেকশন হয়েছে এবং টেস্ট রিপোর্ট আরো দুদিন পর পাবে, এরকম অবস্থায় আমি সেখানে গেলাম। তো আমি এর ভিতরে ওদের বাড়িতে যাইয়া দেখলাম ওর অবস্থা ওই আগের মতো রকম স্বাভাবিক ছিল না। উনি জায়গা প্রচন্ড ব্যথা করতো, ফুলি থাকতো, এরকম অবস্থা। তো এরপরে দুদিন পর টেস্ট রিপোর্ট দিলেন, আমি আবার ছিলাম না, আমি ওদিন গিয়ে পরে চলে আসলাম। যেটা হয়েছে দুদিন পর টেস্ট রিপোর্ট পেলেন, আমি আবার কুমিল্লা যখন চলে আসি আবার ফোন দিলেন আন্টি, ফোন দিয়ে উনি কান্না করতেছেন। তো আমি চিন্তা করলাম কি ব্যাপার, তো আমি আন্টিকে জিজ্ঞেস করলাম আপনি কান্না করেন না, বলেন প্রবলেমটা কোথায়। তো উনি বললেন যে আয়েশার তো ক্যান্সার হয়েছে।
ক্যান্সার?
ক্যান্সার। তো বললাম যে ক্যান্সার হয়েছে, আল্লাহর হুকুম যা করেছেন। তো এটার ট্রিটমেন্ট আছে? ট্রিটমেন্ট? বলে যে ট্রিটমেন্ট নাই। বলে কি ট্রিটমেন্ট নাই কি বলেন? বলে এটা খুব সিভিয়ার প্রবলেম, মানে শেষ পর্যায়ে, এমন সময় ধরা পড়লো যে যখন আর ওভাবে করার কিছু ছিল না। আমি ফোন দিয়ে ওই সময় থেকে আমি কন্টিনিউ ফোন দিতাম এবং আমি চিন্তা করলাম না দেখে আসতে হবে তাকে। তো পরে আবার চার পাঁচ দিন পরে আমি আবার গেলাম, গিয়ে ডাক্তার প্রেসক্রাইব করেছেন তখন যে ওর ফলের জুস টুস ইত্যাদি ইত্যাদি ছাড়া অন্য কোনো খাবার খাওয়ানোর সুযোগ নেই। তো ওদিন আবার আমি যেদিন গেলাম ওদিন আবার ডাক্তার আসলেন, যে ডাক্তারের ট্রিটমেন্ট ছিলেন উনি আসলেন, দেখলেন দুপুরের দিকে চলে যাবেন, এই সময় আমি কথা বললাম যে পরিচয় দিলাম আর কি, ভাবে এখন কি করা যায় এটার জন্য। বলো যে বাবা দেখো দিস ইজ দ্য 11th আওয়ার, আমাদের হাতে কোনো কিছুই করার নেই, সর্বাত্মক চেষ্টা। ওর যে প্রথম ডাক্তার দেখানো, ডাক্তার হামিদ কবির, ওই যেখানে প্রথম নিয়ে যাওয়া উনি সহ, তারপরে উনি ইউসিটিসির আর কোন এক ডাক্তার বসলেন, তারপরে এখানে ওই মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ওখানে রিপোর্ট টিপোর্ট এগুলো নিয়ে ওনারা একটা বোর্ড ইয়ে করে গঠন করে এটা করণীয় নির্ধারণ করে দেখলেন যে না কোনো কিছুই করার নেই। উনি বললেন যে ঝুলন্ত হায়াত বলতে একটা কথা আছে, ওটা যদি আল্লাহ তাআলা তাকে দেয় আরো কিছুদিন হয়তো আপনাদের মাঝে আছে, বাট মনে হচ্ছে না। তারপরে আমি ওনার সাথে কথা বলতে বলতে বাজারে আসলাম, বাজারে এসে আমার টাকা ছিল ওগুলো দিয়ে ওই কি বলে আনার বড় ডালিম যেগুলো এগুলো নিলাম, তারপরে আঙ্গুর নিলাম, এভাবে এগুলো নিয়ে আমি আখের রস নিলাম, এগুলো নিয়ে ওদের বাড়িতে গেলাম। আর নিজ হাতে আমি ব্লেন্ডার বের করে আন্টিকে বললাম যে ব্লেন্ডার দেন আমি দেখি রসগুলো বের করি। তো আমি ওই আনারের রস বের করে ওকে চামচ কেটে খাওয়াবো, ওই তো এভাবে করে হচ্ছিল। তো আমি দুদিন দিন ওভাবে ওদের ওখানে থাকি, আমার আরো বন্ধুরা ওদেরকে খবর দিই বিভিন্নভাবে যে ওরও আসলো দেখতে আসলো। তারপরে অবস্থার কোনো ইয়ে নেই, ইম্প্রুভমেন্ট নেই। তো এক পর্যায়ে আমি জরুরি কাজ ছিল আবার কুমিল্লায় চলে আসি, ওই অবস্থায় কুমিল্লায় এদিক দিয়ে আমার মন তো মানে চাচ্ছিল না কোনোভাবেই যে ওই স্থান ত্যাগ করি। এই অবস্থায় আমি যদি পাশে না থাকি তাতে কিছু আমি আমি যে থাকছি ওখানে হয়তো তার কোনো কল্যাণ হবে না, বাট নিজের কাছে মনে হয় নিজেকে অপরাধী মনে হচ্ছিল। যে আমার মনে হয় একটা দায়বদ্ধতা আছে, আমার এই দায়বদ্ধতার জায়গাটা আমাকে পূরণ করতে হবে। তো আমি আবার কুমিল্লা যখন চলে আসি, কুমিল্লা থেকে আবার চলে যাই, অবস্থা তো কোনো পরিবর্তন নাই। এরপরে যাওয়ার পরে আরো দু একদিন ছিলাম, এর মধ্যে দেখি হঠাৎ করে ওই ও বলতেছে সকালে ওকে নিয়ে আমরা বাইরে যাচ্ছিলাম, আন্টি আমি তারপর লিঙ্কন ভাই ওরা, তো আমাদের দুজনের এতে কাঁধে ভর দেওয়া, তো হঠাৎ করে বলে যে তোমরা সরে যাও, আমি একাই হাঁটতে পারবো। তো আমি লিঙ্কন ভাইকে বলছিলাম কি বলে দেখছেন ও ও একা হাঁটতে পারবে, ক্যাঙ্গারু সাইজ হয়ে গেছে এমনি, বলবো একা হাঁটবে। তো বলে যে না আমার শক্তি আছে, আমি যে এতদিন খাওয়া দাওয়া করতেছি এগুলো আমাকে কিছু দিচ্ছে না। ওয়েল তো ওকে ছেড়ে দিলাম আমরা, মানে ভয় ভয় করে। ও দেখছিস না মোটামুটি নিজেই হাঁটতেছে, এবং ও ছোট ভাই আইমানকে বললো এই তুই মোড়া নিয়ে আয়, তো মোড়া নিয়ে আসলো, আমরা বসলাম কথাবার্তা বললাম। মোটামুটি মনে হয় যেন ভালো মনে হচ্ছিল, ভালো ভালো যাচ্ছিল, ভালো হয়েই গেল। আগের মতো খাওয়া দাওয়া করতেছে, কথাবার্তা বলছে, চলাফেরা করছে, ওর স্টাডিও আবার কন্টিনিউ। তো আল্লাহ দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। তখন এরপর আমি আন্টির সাথে কথাবার্তা বললাম, দেখেন অবজারভেশনে তো অবশ্যই রাখতে হবে, কারণ ক্যান্সার তো এটা মানে মরণ ব্যাধি এটা। তো উনি বললেন যে ঠিক আছে আমরা তো দেখতেছি, তাছাড়া তুমি খোঁজখবর রেখো কি হয়। তো আমি চলে আসলাম, চলে এসে মাঝে আর যাওয়া হয়নি আমার, অনেক ফোনে কথাবার্তা হতো, খোঁজখবর নেওয়া হতো। সর্বশেষ 2011 সালের অগস্টের শেষের দিকে আন্টি ফোন, আন্টি ও ফোন দিল, ফোন দিয়ে বলে গেছে দেখো আমাকে তুমি, আমি তো তোমার কাছে কখনো কিছু আবদার করিনি, তো আজকে একটা আবদার করবো রাখবে। আমি বললাম যে কি বলো। তো বলে যে আমি তোমাকে অনেকদিন দেখতেছি না, আমি তোমাকে দেখতে চাই, বারবার দেখতে চাই, খুব ইচ্ছে করতেছ। তো আমি বললাম ঠিক আছে আমি সময় করে আসবো, এই বলে রেখে দিই। এমনি আমি জিজ্ঞেস করলাম যে তোমার কোন ফিজিক্যাল ওই প্রবলেমগুলো কি আবার হচ্ছিল। বলেছেন না, তবে মাঝে মাঝে কেমন যেন করে, আমার কাছে কেমন জানি মনে হচ্ছে। ঠিক আছে আমি গেলাম, এরপরে দু সপ্তাহ পরে গেলাম, মানে অগস্টের শেষের দিকে, আমি সেপ্টেম্বরে গেলাম, সেপ্টেম্বরের 13-14 তারিখের দিকে। তো গিয়ে গেলাম ওই দিন ভালো, পরের দিন রাত্রি দেখি মানে হঠাৎ করে ওই ব্যথাগুলো হচ্ছিল, ব্যথা বেদনা খুব প্রচন্ড অবস্থা, খারাপ অবস্থা। এর মাঝে কিন্তু ট্রিটমেন্ট চলছিল, ইনজেকশন কি কি দিয়েছে, ওষুধপত্র এগুলো তো চলছিলই। তো ও রাত্রে খুব অবস্থা খারাপ, ডাক্তারকে আবার এমনি তো কন্টিনিউ যোগাযোগ ছিল, ডাক্তারকে আবারও জানালো। তো ওনারা মানে বারবার একটাই ভরসা দিচ্ছিলেন যে দেখেন আল্লাহর যদি হুকুম হয় রহমত হয় থাকলো, অথবা কিছু করার নেই, তবে এটা নিয়ে এত ইয়ে করার দরকার না, আপনার স্বাভাবিক থাকেন। তো ওদিন গেল, কোন কিছু পরিবর্তন নেই, তো এইভাবে চলছে। পরের দিন, পরের দিন ও একটু ভালো বোধ করছিল, ভালো বোধ করছিল, ওষুধ তো চলছিল। ওকে দুপুরে আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ খেতে বসলাম, তখন আবার আঙ্কেল দেশে আসছিলেন, ওর এই অবস্থা জেনে শুনে উনি আবার চলে আসলেন। তো আসার পর তো ওকে দেখছিলেন, তো দুপুরে যেটা হয়েছে খেতে বসলাম সবাই, সবাইকে ও নিজেই বলল যে আমি সবাইকে আজকে নিজে বেড়ে দেবো। তো সবার জন্য আলাদা আলাদা প্লেট নিয়ে ও নিজে নিজেই ওদিন মানে মা হয়ে গেল। তো এরপর বড় একটা ডিশ নিল, বড় একটা ডিশ নিয়ে ওই ডিশের মধ্যে খাবার নিলাম আমার জন্য এবং ওর জন্য। আমি বললাম যে তুমি এত বড় ডিশ নিয়েছো, সবাইকে আলাদা দিয়েছ, আমরা বলে যে না আমরা একসাথে খাবো, একই এতে খাবো। তো কি করলো, ওই ডিশে খাবার নিয়ে নিজেও খাচ্ছে, আমি তো খাচ্ছি, মাঝে মাঝে কি করে দু চারটা লোক আমার মুখে তুলে দেয়, মানে ওটা আল্লাহর হুকুম শেষ অবস্থায় এই জন্যই মানে এগুলো হচ্ছিল। তা আমি এভাবে খাওয়া শেষ, যা যার
রেস্ট নিবে এরকম অবস্থা। তো আমি সবাইকে বললাম ঠিক আছে আপনার দাদার আঙ্কেল বললেন যে তোমরা রেস্ট নাও, চলে গেলাম। তো পরে আমি আঙ্কেলকে ডাকলাম, আঙ্কেল কিছু ডিফারেন্ট কিছু ফলো করছেন যেটা সচরাচর হয় না এইভাবে প্রকাশ্যভাবে এসে। দেখো ওকে আমরা তো কোনো ব্যাপারে না করতে পারি না এই মুহূর্তে, করুক। তো এরপর বিকেলে আমরা বলতেছে ঘুরতে যাব, সব পরিবারে ঘুরতে যাবে। সীতাকুণ্ডে ইকো পার্কে আসলাম, ইকো পার্কে এসে ঘুরলাম, অনেকক্ষণ কথাবার্তা বললাম। তো ইকো পার্কে বেরোনো শেষে চলে আসবো, এর 10-15 মিনিট আগে ও বসে আমার দিকে ফেলফেল দৃষ্টিতে, মানে আমার একটা যেটা চাইল্ডিশ বিহেভিয়ার যেটাকে বলে, ফেলফেল দৃষ্টিতে চেয়ে আছে, চেয়ে আছে আছে আছে, কিছুই বলছে না, আমিও কিছু বলতেছি না। তো আন্টি আসলেন, বললো যে ওঠো তোমরা, চলো সময় হয়ে গেছে, চলে যাবো। বাট ও খেয়াল করেনি, আমি ওকে এবার টাচ দিলাম, টাচ দিয়ে বললাম যে ওঠো আমরা যাই, চলে আসলাম। এর ফাঁকে আবার কোন জার্মান প্রবাসী লোক ওকে দেখতে আসছে, দেখতে আসছে এবং ফাইনালাইজ করবে হয়তো, রিংকিং করাই যাবে এরকম কিছু। তো ওরা আসার পরে বাড়িতে লোকজন বললো যে ওর তো এই অবস্থা, এখন এই অবস্থা, আপনারা এই বিষয়টা কিভাবে ডিসিশন ফাইনাল করবেন। তো উনি বললেন যে দেখেন আমি জিনিসও নিয়ে আসছি, আবেগ প্রবণ বলেন বা যেটাই বলেন আসলে এটাই বাস্তবতা, আমার কাছে মনে হচ্ছে না ভালো হবে আর কি।
তারা জানে যে ক্যান্সারের রোগী
আয়েশা? হ্যাঁ, ওই প্রতিবেশীদের কাছ থেকে শুনছে।
তারপরেও বিয়ের জন্য আসছে?
হ্যাঁ হ্যাঁ। তো এরপরে বিকেলে আমরা চলে আসলাম, আসার পরে ওই ছেলে ওকে রিং পরাবে বা কিছু, এরপরে ওকে ডাকলো, সবার সাথে কথা বললো, আন্টি আঙ্কেলের সাথে কথা বলার পরে ওকে ডাকলো, আয়েশাকে, আয়েশাকে ডাকার পরে কথাবার্তা বললো। তো যখনই ওকে রিং পরাবে মুহূর্ত, তখন ও বলে যে দেখেন আপনারা আরো কিছু সময় নেন,
এটা কি আকস্মিক ওদের আসে এরকম?
আগের থেকে কথাবার্তা বলা ছিল, বাট ওরকম না যে আসবেই আজকে, এরকম না, অনেকটা আকস্মিকই বলতে পারেন।
আপনার রিয়াকশন কি তখন? আপনার রিয়াকশন সবকিছুতে মনে হয় তুলনামূলক ভাবে একটু কম
না? হ্যাঁ সেটাই সেটাই।
ওটা কি ভেতরে থাকে নাকি নিজের টের পান? তো
এটা সুপ্ত বলতে পারেন,
সবকিছুই,
অনেক কিছুই সুপ্ত বলতে পারেন।
আচ্ছা, তারপর?
তো পরে আমার ভিতরে রিয়াকশন বলতে ওই মুহূর্তে আমার কাছে খারাপ লাগছিল, ওর এমনি যে মৃত্যু পথযাত্রী বলবো, আর যদি আল্লাহ হায়াতে ভালো কথা এর ভিতরে বিয়ে হয়ে গেল, আমার ওইভাবে ইয়ে ছিল না। তবু ও কিন্তু একটা পর্যায়ে আমাকে জিজ্ঞেসও করেছিল, এর আগের একটা সময় রোজার আগে, সবে ব্রতের আগে, বিয়ে নিয়ে আমাদের একটা ব্যাপার ছিল।
তারপরে কি হলো, আংটি পরানোর ব্যাপারটা হলো?
না না, ওটা ওকে বললো যে আপনারা প্লিজ একটু সময় নেন,
এটা আয়েশার পক্ষ থেকে আসলে কথাটা,
সময় নেন, সময় নিয়ে আপনারা পরে আমার সাথে আমাদের সাথে যোগাযোগ কন্টিনিউ করেন, অন্তত 2 সপ্তাহ পর, এর আগে না, আমি একটু বিজি আছি অন্য ব্যাপার নিয়ে। তো এটা বললে ওরা চলে গেল। বিকেলে ও নাস্তা বানাবে, নিজের হাতেই করবে সব, ওই নুডলস বানাতে গেল, ফ্রিজ থেকে মাংস টাংস নিজে নিজে সব বের করে নুডলস বানালো, সবাইকে পরিবেশন করবে। ওখানেও দুপুরের মতো একই অবস্থা, সবাইকে পরিবেশন করছে আলাদা আলাদা বেলায়, আমাকে আমার জন্য ওর জন্য একই পেয়ালা, বাট চামচ একটা নিল। তা বললো যে তুমি চামচ একটা নিলে, আমরা দুজন মানুষ, বলে যে না আসো। তো নিজে খাইল, খাইলো, আমাকে খাইয়ে দিল, এবার আমিও ওইভাবে করলাম, যাচ্ছিল এইভাবে, চা বানাল, বানাতে গেল। তো এই ফাঁকে আবার একে আঙ্কেলকে বললাম যে ওই ছেলের ব্যাপারে, যে এইভাবে তো আসলো, এখন আপনারা কি বলতেছেন? আমাদের মাঝে এইসব নিয়ে কোনো ইয়ে নেই, আমাদের মাঝে ও আগে মানে পাশে কি না ওটলো বড় কথা, ঠিক আছে। তেমন চলছে, চা নিয়ে আসলো, চাও ওই যার যার সবাইকে দিল, চলে গেল। এইভাবে সন্ধ্যা গেল, রাত হলো, সবাই যার যার মতো এইভাবে ওই ডিনারও করলাম, রাতে খাবার খেলাম, সবাই যার যার মতো ঘুমিয়ে পড়লাম। রাত্রে 12:30 একটা হবে এরকম সময় ও আবার ওই ব্যথাটা আবার উঠলো, এবং হঠাৎ করে কিরকম চিৎকার দিয়ে উঠলো রুম থেকে, ও বেডরুম থেকে
আমার যাচ্ছে 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 শেষ শেষ আমার উপরে এরকম একটা অবস্থা। তারপরে সবাই তো উঠে গেল, একটু পরও কিছুটা শান্ত হলো। শান্ত হওয়ার পরও জিজ্ঞেস করছে আমি কোথায়। তো আন্টি আমার ডেকে পাঠালেন, তো কাছে বসলাম আমি, ও তো শুয়ে আছে। এরপর যেটা হয় ওই স্প্রে গুলা করিয়ে দেওয়া হয় যাতে ব্যথা কমে। ওষুধ ইঞ্জেকশন তো আগে থেকেই মারা হচ্ছিল, টাইমলি ওষুধও খাওয়ানো হচ্ছিল। তো এভাবে আধা ঘন্টা এদিক দিয়ে ওকে আঙ্গুরের রস, ও একটা ব্লেন্ডার চিপাইয়া ওই রসগুলো খাওয়ানো হচ্ছিল। আমি খাওয়াচ্ছিলাম ওই চামচ কেটে। তো এর মাঝে ও সবাই তো আছে, বাড়ির অন্যরাও চলে আসলো চেলাচেলি শুনে। তো প্রথমে ওই লিঙ্কন ভাই, যে ওর জ্যাঠাতো ভাই, ওকে বললো যে ভাইয়া আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞতা পোষণ করে অনেক কৃতজ্ঞ, আমার পাশে দাঁড়িয়েছ। আর ওই ছোট ভাই যে আইমান, ওকে বললো যে ভালোভাবে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হইস। তো খুব দুষ্ট ছিল, বলে যে দুষ্টুমি একটু কম করিস তুই। তো আন্টি আঙ্কেল উপস্থিত আরো যারা আছে মুরব্বীরা, ওদের কাছ থেকে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিল যে আমাকে ক্ষমা করে দিবেন, অনেক কিছুই হয়তো বলে ফেলেছি নিজের অজান্তে, খারাপ কথাবার্তা, ক্ষমা করে দিবেন। সবার শেষে ওই আমাকে বললেন যে আমাকে বললো তুমি এই পরিবারের সারথি হয়ে থেকো। তো তোমাকে আমি একদিন বলেছিলাম যে সবে বলতে আগে যে বিষয়টা সেরকম না বলে পারছি না বলতে হয়, বিয়ের প্রসঙ্গ নিয়ে। ও আমাকে জিজ্ঞেস করছিল যে বিয়ের সাথে নিয়ে কি চিন্তা। বললাম যে সব তো জন্ম মিত্র বিয়ে সবই তো আল্লাহর হাতে, তুমি তো জানো আমার মনে কি চায়, বা তুমিও একই অবস্থায়, বাট একটা টাইমে স্টেজে গিয়ে দাঁড়াতে হবে, তো তার আগে তো না এসব চিন্তা করতে পারি না। তো বললো যে যদি হঠাৎ করে আমার হয়ে যায় কারোর সাথে তখন তোমার কি হবে। আমি বললাম যে দেখো হঠাৎ করে হতে দিও না, তুমি সময় নিয়ে তারপরে এটা হতে দিও, অন্তত এক সপ্তাহ আগে আমাকে সেটা জানাই। আমি বললো যে এক সপ্তাহ আগে জানাই তুমি কি করবা। আমি বললাম যে ওই এক সপ্তাহই হবে আমার জন্য প্রিপারেশন উইক, যে সপ্তাহে আমি নিজেকে গুছিয়ে নেব, কারণ আমি ভাগ্যের সাথে খেলবো না, আমার ভাগ্যে যা আছে তাই হবে, আমি স্বাভাবিক করার চেষ্টা করবো, আমাকে তুমিও চেষ্টা করো, প্রেম আমাদের মাঝে যতই থাকুক না কেন। তোমার তো ছোট এক ভাই, মনে করো আমি আরেক ভাই হয়ে তোমার ওই সব অনুষ্ঠান গায়ে হলুদ থেকে সবকিছু সারাই দেবো, আমি থাকবো পার্টিসিপেট করবো। তো বলতেছে সামনে তো সবে বরাত, ওই সবে বরাতের রাতে রাতটা হবে কি জানো। আমি বলি কি বললো দেখো আমি হয়তো ওই কথাটা ওই দিন আবেগ প্রবণ হয়ে বলেছিলাম, এটা তো হলো না, আমার মনে হয় আমার অন্তিম শয্যা। তো যাই হোক আমাদের মাঝে যাই কিছু হয়েছে এগুলো নিয়ে তুমি ওইভাবে কষ্ট পেও না, তোমাকে একটা কথা বলেছিল আবার, বলে যে অনেকে আছে অনেক ছেলেরা দেখা যায় একটু লাভ বেশি করে বিয়ে পর্যন্ত হয়তো গড়ায় না, অভিমান করিবার যেভাবে বিষাদি করে না, তুমি এবার এমনটা করো না। আমি তো শুনছিলাম, আমি নির্বাক অবস্থা, আমি ওর কথার যে রিপিট করবো সেরকম কোনো ইয়ে ছিল না। কারণ ওইটা তো ওইরকম মুহূর্ত না। যাই হোক, এভাবে সবাই তো কান্নাকাটি করতেছেন, তা আমি বললাম যে উপস্থিত সবাইকে আমি বললাম যে দেখেন আমরা দোয়া দরুদ পড়ি যে এই মুহূর্তে আল্লাহ যাতে ওর কষ্ট না দেয়। সাকাতুল মউত বলতে একটা কথা আছে, মানে মৃত্যু যন্ত্রণা, আল্লাহ যাতে সেটা তার কমায় দেয়। দোয়া দরুদ পড়েন দোয়া করেন ওর জন্য। তো সবাই যার যার মতো প্রে করছিল ওর জন্য। তারপরে বিশ পঁচিশ মিনিট পরে হঠাৎ করে কেমন যেন করছিল, মানে চোখ গুলো মানে কিরকম বড় বড় করে ফেলতেছে, বারবার শ্বাস নিতেছে। তারপরে সবাই তো যা যার বুঝে নিয়েছে, আমিও বুঝে নিলাম যে, তারপরে আমি ইয়ে নিলাম, পানি নিলাম, মিনারেল ওয়াটার যেটা, পানি নিয়ে ওর মতো চামচ দিয়ে পানি পান করালাম। তো এর ভিতরে আস্তে আস্তে ও আবার বলতেছে, কথা বলতেছে যে মা আমাকে আদর করে দাও, বাবা আমাকে আদর করে দাও। তো যার যার মতো গালে চুমু দিলেন ভাই। তো এর ফাঁকে আবার বললেন যে আমাকে বললেন যে তুমি একদমই ইয়ে হবে না, স্বাভাবিক থেকেও চেষ্টা করো আর কন্টিনিউ যোগাযোগ করো আমাদের ফ্যামিলির সাথে। একটা বিষয় কি, ওদের ফ্যামিলি এবার ওই অবস্থায়, মানে ওরা আগে থেকেই আঙ্কেল তো ইয়েতে থাকেন, ইউএসএ তে ছিলেন, কিভাবে সিটিজেনশিপ নিয়ে নিলেন, ওরা চলে যাবে সপরিবারে, ওরকম একটা অবস্থা। তো ওইটুকুই পরে বললো, তারপরে এভাবে ছিল। পাঁচ ছয় মিনিট পরে ও বলতেছে, এই আমাকে উদ্দেশ্য করে বলতেছে, এই আমি তো চলে যাচ্ছি, তুমি তোমার কি কিছু কোনো দুঃখ নেই, কষ্ট নেই? আমি কাঁদতেছিলাম, দুঃখ কষ্ট আমার যা আছে তা তো ভাষায় প্রকাশ করব কি আর। তো বলে যে তুই কাছে আস। গেলাম কাছে, তো এমনিতে বসে আছি, মানে মাথাটা ধরে আমার কপালে চুমু দিল। তো দেন ও আবার ও আন্টিকে বললো যে মা আমাকে আরো আদর করো, আরো আদর করতে ছিলেন, মানে চুমু দিচ্ছিলেন বারবার এদিকে, এবং কান্না তো সবার তো অবস্থা অন্যরকম, সবাই কান্না করছেন। এর ভিতরে মানে বারবার চুমু দিচ্ছে, তো হঠাৎ দেখি আমি ফলো করে দেখো চোখ, মানে চোখের পাতা ইয়ে নাই, বন্ধ হয়ে গেছে। তো আমি আন্টিকে বললাম, আন্টি ও ছাড়লে ওকে ইয়েতে রাখেন, শুয়ে রাখেন। আর তাটি ফলো করলেন, ফলো করে দেখে যে আসলে এটাই। তো আমি বললাম যে ওকে আমরা স্বাভাবিক থাকি, যে যার মতো ইয়ে করেন, ওকে একটা রুমে নিয়ে সাদা কাপড় দিয়ে রাখেন। তো ওই অবস্থায় আমি যদিও অন্যদেরকে বলছিলাম যে আপনারা স্বাভাবিক থাকেন, বাট আমি নিজেও অস্বাভাবিক হয়ে গেছি। আমার মনে হয় যেন আমি জীবনে অন্তত আমার একটা পথের পাথেও ওকে আমি ধরে নিয়েছিলাম, সামনের পথ দেখাবে হয়তো আমাকে, কারণ আমার ওইভাবে ওই মুহূর্ত ওই সময়গুলোতে আমার ওরকম কোনো ফ্রেন্ডশিপ বা কেউ যে আমাকে ভালোভাবে সাহায্য করবে যে কোনো বিষয়ে ওরকম ছিল না। ওই বলতো সবসময় আমাকে এনকারেজ করতো, তো আমি তো লস করেছি তাকে ফরএভার। এখন আমার দ্বিতীয় তো কোনো ওয়ে নেই, কাকে ধরে আমি বাঁচবো? আমি বাসার একটা রুমে গিয়ে দরজা বন্ধ করে আমি অনেকটা চিল্লাই চিল্লাই কাঁদতেছিলাম। তো আমাকে অনেকে দরজা খোলার জন্য সবাই এসে বলতেছে, এবং আমি তো আমার মতোই আছি কাঁদতেছিলাম।
This track was downloaded from FusionBD.com.
Afik, মালিক এবং আয়েশার ভালোবাসার গল্পে আমরা সবাই মগ্ন ছিলাম এবং এখনো কিন্তু মগ্ন আছি। দেখতে পাচ্ছি অনেকেই ফেসবুকে আমাদেরকে অনেক কিছু লিখেছে, লিখেছে আমাদেরকে স্টোরিজ, তার নাম বলেছেন গুরু আজ খুব মনোযোগ নিয়ে শুনছি, আছেন আমাদের সাথে তাপস বিশ্বাস ফেসবুকে। তিনি লিখেছেন অনেক ভালো লাগছে ভাইয়ার কথা। শাহাদাত হোসেন আছেন, সে বলেছেন আব্দুল্লাহ ভাইয়া আপনার ভয়েসটা অনেক সুন্দর। আছেন আমাদের সাথে দীপু, সে বলেছেন গল্পটা শুনে ভালো লাগছে। মোহাম্মদ আজাদ আছেন আমাদের সাথে ফেসবুকে, সে বলেছেন আজকে গল্প শুরু থেকেই খুব ভালো লাগছে, আশা করি গল্পটা খুব বেশি ভালো লাগবে আমাদের। আছেন আমাদের সাথে তিতিক্ষু, সে বলেছেন সত্যিকারের ভালোবাসার ফিলিংসটা আজও কেমন যেন বুঝলাম না, স্টোরি শুনতে ভালো লাগছে, অনেক নাইস স্টোরি, আর নেক্সট টাইম কি হবে খুব জানতে ইচ্ছা করছে। আছেন আমাদের সাথে অজিনপুরের মানুষ, সে বলেছেন ভালোই চলছে। আছেন রুবেল খান ফেসবুকে, তিনি বলেছেন গুরু আমি শুনছি সৌদি থেকে, অবশ্যই শুনুন এবং সাথেই থাকুন। সঞ্জিদা মম আছেন আমাদের সাথে, সে বলেছেন হোপফুলি স্টোরিটা খুবই ভালো হবে এবং খুব ভালো লাগছে শুনতে। আছেন মোতাকাব্বের, সে বলেছেন ভালো লাগছে তবে জানি না কোন দিকে মোড় নেয়। আর কে শাওন খান আছেন আমাদের সাথে ফেসবুকে, তিনি বলেছেন নাইস স্টোরি, জানি না নেক্সট টাইম কি হবে। এছাড়া দেখতে পাচ্ছি কে রুমকি আছেন, সে বলেছেন এরকম একটা নিউজ শুনতে পারবো এটা ভাবতেও পারছিলাম না। রুবায়ত মহুয়া আছেন আমাদের সাথে, তিনি বলেছেন খুব খারাপ লাগছে আপুর জন্য, এরকম কিছু হবে কল্পনাও করিনি কখনো। রেইম রাফান আছেন আমাদের সাথে, এছাড়া ফেসবুকে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, তাদের নামগুলো একে একে একটু পড়ে নিতে চাই। আছেন আমাদের সাথে সাথী আক্তার, এছাড়া দেখতে পাচ্ছি আমি টুম্পাকে, এছাড়া আরো অনেকেই আছেন যারা ফেসবুকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। দেখতে পাচ্ছি আব্দুর রহমানকে, সে বলেছেন খুব খারাপ লাগলো স্টোরিটার শেষের দিকের কাহিনীটা শুনে। শাহাদাত হোসেন বিজয় আছেন আমাদের সাথে ফেসবুকে, আছেন আমাদের সাথে রিফাত হোসেন, আছেন জুমন খান, সে বলেছেন সো স্যাড, আছেন সঞ্জিদা মম, রদুশি জামান আছেন আমাদের সাথে, আমাদের সাথে জয়েন করেছেন রাজু আহমেদ, এছাড়া দেখতে পাচ্ছি আরো অনেকে আছেন। দুরন্ত পথিক আছেন, সে বলেছেন অনেক কষ্ট পেলাম। এছাড়া এসএমএস করেছেন আমাদেরকে অনেকে, আফজাল আছে সাদিপুর বাজার থেকে, এছাড়া ইয়াসিন আরাফাত আছেন গাজীপুর থেকে, আছেন আমাদের সাথে আরাফাত সানা, আরো অনেককে দেখতে পাচ্ছি। নাজমিন আমাদেরকে এসএমএস করেছে, এবং বন্ধুরা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন, যারা বিশেষ করে স্টুডেন্ট তাদের জন্য, ভার্সিটি ভর্তি কোচিং এর সেরা সাইফোর্স এর ভার্সিটি ভর্তি কোচিং এ প্রথম ব্যাচে ভর্তি চলছে। ভর্তি হলে 121টি অনলাইন মডেল টেস্ট একদমই ফ্রি। বিস্তারিত জানতে কল করুন 01713432031। এবং যারা একটু বেশি ফ্যাশন সচেতন, যারা ফ্যাশনকে নিয়ে একটু বেশি ভাবেন, আপনি যদি অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ অংশ নিতে চান, ব্রেক্স ফ্যাশনের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন নাম্বারটি এসএমএস করুন 16260। এই নাম্বারে যত খুশি ততবার সর্বাধিক এসএমএস কারি অংশ নিতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ। অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই ব্রেক্স ফ্যাশন। এবং গুরুর জন্য আমার কাছে একটা কোয়েশ্চেন আছে, বিশেষ করে রেইন রাফান আমাদের এই কোয়েশ্চেনটা পাঠিয়েছে, তার একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। সে বলেছেন আমি যাকে ভালোবাসি ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু আমি এখন ওকে বলতেই পারিনি আমি ওকে ভালোবাসি, কি করব গুরু?
এটা আসলে এটার কোনো অবকাশই না যে ভালোবাসার মানুষকে যে আপনি আপনার ভালোবাসার কথাটা জানাননি। অবশ্যই ভালোবাসার কথা জানাতেই হবে। যে কথাটা আমি প্রায় ফান করে হয়তো বলতে পছন্দ করি, যে আপনি প্রথমে যান, এই করতে করতে ট্রেন না চলে যায় প্ল্যাটফর্ম ছেড়ে দিয়ে। সো অবশ্যই ইউ শুড লেট হার নো যে আপনি তাকে ভালোবাসেন। আমি চলে আসি আমাদের আফিকের কাছে, যিনি আজকের হট সিট অলঙ্কৃত করেছেন প্রাণব ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। এবং অবশ্যই একটা ক্রুশিয়াল টাইমের ভেতর দিয়ে যাচ্ছে, যেখানে অলরেডি তার মুখ থেকে আমরা জেনেছি যে আয়েশার হঠাৎ করেই না ফেরার দেশে চলে যাওয়া, ক্যান্সার এক মুহূর্তে এক লহমায় সমস্ত কিছুকে স্তব্ধ করে দিতে পারে এমনই একটি মরণঘাতী রোগ। আয়েশার চলে যাওয়া আফিক তারপর থেকে বহুদিন, কতদিন
ও চলে গেল? 2011-র 25 সেপ্টেম্বর,
25 সেপ্টেম্বর 2014 মে। সো বহুদিন সময় কিন্তু পার করছেন অনেক দীর্ঘ নিঃশ্বাস, অনেক কষ্ট এবং আয়েশাকে হারানোর বেদনা নিয়ে। এই দিনগুলো কেমন ছিল, এই মুহূর্তগুলো কেমন ছিল?
আমি তখন থেকে আফটার লুজিং হার আমি এখনো বলবো আমি ঘুরে দাঁড়াতে পারিনি, মানে আমার একটা মেন্টাল ডিপ্রেস যেটা সেটা এখনো কাটিয়ে উঠতে পারিনি। আমি নানান সময় আমার নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে এর মাঝে গিয়েছে, মানে কুমিল্লার জীবন থেকেই যখন থেকে আমি গ্র্যাজুয়েশনে পড়ি নিজেকে নিজেই ফাইট করছিলাম, কারণ একদিকে আমার ফ্যামিলি থেকে ওইভাবে ওই যে আপনি জানতে পারলেন সাপোর্ট বন্ধ হয়ে গেছে, তো ভাবছিলাম আর কি যে ওই সাপোর্ট হয়তো কিছু ওইভাবে পাই না পাই মানে মনের যে একটা জোর সেটা দিয়ে যাবে সে, বাট শেষ তো ওকেও হারালাম, তো এখন আমি কাকে মা বাবার কাছ থেকে পাবো? বাট মা বাবা তো ওইভাবে আমাকে ফ্রেন্ডশিপ বন্ধুত্বের মতো কিছু দিতে পারবে না, হয়তো চাইলেও যেটা নিয়তি বলবো বা ষষ্ঠারই নিয়ম এটা, মা বাবার কাছ থেকে ওইভাবে বন্ধু সুলভ আচরণ সবাই পায় না। তো আমি ওকে হারানোর পরে থেকে চেষ্টা করা সত্ত্বেও আমি পারিনি, আজও আমি ওইভাবে মেরুদণ্ড সোজা করে যে চলবো এরকমটা হয়ে ওঠেনি। এরপরে যেটা হয়েছে আমি আমার এমনিতেই পড়াশোনার পাশাপাশি চেষ্টা অনেক কাজ করেছি, যেগুলো আপনি যদি পারমিট করেন হয়তো আমি বলতে পারি।
কি ধরনের
কাজগুলো বলতে? মানে আমার ফ্যামিলি থেকে তো কোনো সাপোর্ট আসছিল না ফাইন্যান্সিয়ালি, তো আমি ওই ওইটা ব্যাক আপ দেওয়ার জন্য বা ওভার কভার দেওয়ার জন্য আমি নিজে অনেক সময় অনেক রকমের কাজ করেছি, যেমন মনে করেন যেগুলো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার ছেলে করে না, লজ্জা হোধ করে করতে, যেমন আমি কখনো কখনো মার্কেটিং এর কাজও করেছি। মার্কেটিং বলতে কেমন, এই যে ভর্তির সময় স্টুডেন্ট অনার্সে ভর্তি নিয়ে ইউনিভার্সিটিতে এসব ছেলে ওই ক্যান্ডিডেট গার্ডিয়ানদের কাছে কাছে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ইয়েও করেছি, আমি অ্যাডভার্টাইজমেন্টও করেছি, বা ছয় মাস এক বছর একটা প্রতিষ্ঠানে আমি এক বছর কন্ট্রাকচুয়াল বেসড কাজ করেছি, ওখানে ওই ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ ছিলাম। সর্বশেষ একটা প্রতিষ্ঠানে আপনি হয়তো জানেন আমার ব্যাকগ্রাউন্ড ছিল অ্যাপারেল মার্চেন্টাইজিং MBA, আমি একটা প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট মার্চেন্টাইজার হিসেবে কাজ করেছি, বাট আনলাকিলি বলবো বা ওখানের কর্তৃপক্ষের বিভিন্ন ইস্যু আছে, ওইসব বিষয়গুলো সবগুলো মিলিয়ে আমি আর সেটা এখন কন্টিনিউ করছি।
অসম্মানের কাজ তো আমি একটাও দেখলাম না এই তিনটা কাজের ভিতরে, যেমন মার্কেটিং বা সেলস এর ভিতর দিয়ে আমরা অনেকেই যাই। আমি এখন নিজেও একজন সেলস পারসন, আমি একটি কর্পোরেট জব বিলংস করি, সো এইটা সব জায়গাগুলোতে আমি অসম্মানের কিছু দেখিনি। তো
আমি অসম্মানটাকে টেনে আনছি এজন্যই আমারই পরিচিত কিছু লোকের দেখা হয়ে গিয়েছিল এসব কাজ করতে গিয়ে, তোরা আমাকে মানে এমন ট্রিট করেছে যেটা আমি কি বলবো, মানে আমি আমি যে কোন ক্লাস থেকে এসেছি আমার লেভেলটা কোথায় ছিল।
আপনার কয় ভাই বোন?
আমরা তিন ভাই বোন, আমি সবার বড়, আমার দু বোন আছে, ওরা বিবাহিতা। তো ওরা প্রত্যেকেই যে যে দেখেছে আমাকে মানে যাক কিছু একটা কর করে বাস, এটা তো বলেই না, বরং আরো খুব খারাপ ভাবে ইয়ে করলো, মানে মনে হয় যেন আমি খুব এলিট পার্সন, ওই সোসাইটি থেকে আসছি হাই ক্লাস থেকে, যে আমার দ্বারা এগুলো কখনো করা শোভা পায় না, এভাবে ট্রিট করত।
জানি না যে কাজের মধ্যে সম্মান বা অসম্মানের জায়গা কোথায় কোথায় থাকে, বিলিভ মি ট্রাস্ট মি, আল্লাহ না করুক যদি কোনো খারাপ মুহূর্তের সামনে আমি পড়ি, আমি এতেশাম আমার সন্তান আয়মানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য রিকশার হ্যান্ডেল ধরতে আমার এক সেকেন্ড সময় লাগবে না, আল্লাহ না আল্লাহ যেমন রেখেছেন আলহামদুলিল্লাহ, যদি কোনো কারণে তিনি আমাকে কোনো পরীক্ষার ভেতর দিয়ে নিয়ে যান ঠেলা গাড়ি ঠাল ঠেলতে আমার মুহূর্ত সময় নিব না আমি। সো আমার মনে হয় না যে কোনো জিনিসগুলোর মধ্যে অসম্মানের কিছু আছে কিনা, আমরা হয়তো এগুলোর ক্লাসিফিকেশন করি যেগুলো হয়তো ফরেন কালচারে জিনিসগুলো অবশ্য দেখা যায় না, এগুলো অনেক শিক্ষণীয় আর কি তাদের কাছ থেকে। হোয়াট এভার, আমরা এসব বিষয় নিয়ে কথা বলছি, বন্ধুরাও তাদের মতো করে কমেন্টস করছে, কিন্তু দুঃখ যদি থেকে থাকে, কষ্ট যদি লেগে থাকে এবং অসম্পূর্ণতা যদি থেকে থাকে, সবকিছুই কিন্তু আয়েশাকে ঘিরে। এবং আমি যে কথা বলছিলাম যে ক্যান্সার এমন একটি মরণঘাতী রোগ যে মানুষকে এক লহমায় থমকে দেয় তার জীবন, এবং তাকে ঘিরে আনুষঙ্গিক যে চরিত্রগুলো সমস্ত কিছুকেই কিন্তু স্থবির করে তোলে, সেই ক্যান্সারের ভেতর দিয়ে গেছে যে মেয়েটি, সে যখন মারা যায় তখন সে অনার্স
অনার্স অ্যাকাউন্টিং অনার্স করছিল, তখন
কোন ইয়ারে থাকার কথা তখন তার?
2011 ফাইনাল ইয়ার,
ফাইনাল ইয়ারে থাকার কথা। এবং এই বয়সে একটি মেয়ে, যারা এখন অনুষ্ঠানটি শুনছেন আপনারা, এবং আমি জানি যে প্রচুর পরিমাণে লিসেনার যারা শুনছেন তাদের মধ্যে এই ধরনের এই বয়সী অনেক মেয়ে আছেন, এই সময় কিন্তু কৈশোর এবং যৌবনের এই যে সন্ধিক্ষণ, এখানে কিন্তু তার স্বপ্নগুলো বিভিন্ন রকমের রং ধারণ করে, স্বপ্নগুলো আস্তে আস্তে করে ডালা মেলতে শুরু করে, স্বপ্নগুলো কিন্তু বাস্তবকে ছুঁয়ে একবার দেখতে চায়, স্বপ্নগুলো কিন্তু একদম চোখের পাতা থেকে পার্থিব এই জগৎটাতে নেমে আসতে চায়, স্বপ্নগুলো কিন্তু রাত থেকে দিনের বেলায় দেখতে শুরু হয়, কারণ রাতে ঘুমানোর পর মানুষ যে স্বপ্ন দেখে সেটা তো দেখাই যায়, কিন্তু জেগে জেগে যে মানুষ স্বপ্ন দেখে সে স্বপ্নটাকে কোনো সময় সে হাতছাড়া করতে চায় না। আফসোস না পাওয়া, অতৃপ্তি, সবকিছুই হয়তো আফিকের ভেতর দিয়ে আয়েশা দেখতে চেয়েছিল। এই মেয়েটির এই বয়সে চলে যাওয়া, এই মেয়েটির জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণগুলোতে একটা বার বারান্দার সামনে এসে দাঁড়ানো, একটা বার সমুদ্র সৈকতের বাতাস শরীরে মেখে নেওয়া, একটা বার ভালোবাসা মানুষটার হাত শক্ত করে ধরা, একটা বার ভালোবাসার মানুষকে খুব কাছ থেকে অনুভব করা, একটা বার লজ্জার কোনো কিছু তোয়াক্কা না করে ভালোবাসার মানুষটির কপালে চুমু দেয়া, এসব এসব কিছুর মধ্য দিয়ে, এসব মুহূর্তগুলোর মধ্য দিয়ে মানুষটি হয়তো সারা জীবনের মতো করে তার জীবনটাকে বেছে নিতে চেয়েছে। এ বিষয়গুলো অন্যরকম, এ বিষয়গুলো আল্লাহ না করুক যে আমাদেরকে কোনো সময় এসব পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়। অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তের দিকে চলে এসেছে আফিক, সবকিছু মিলিয়ে আপনার এখন বর্তমান যে জীবন, বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে সময় পার করছেন, এবং আপনার ভালোবাসার সেই মানুষটি যে এখন হয়তো স্বর্গে বসে আপনাকে দেখছেন এবং আপনার কথা শুনছেন, তাকে উদ্দেশ্য করে সবকিছু মিলিয়ে যদি কিছু বলার থাকে।
এই পর্যায়ে ওর জন্য সবার কাছে আমার লিসনার্স কমিউনিটি আছে, প্রত্যেকে ওর জন্য দোয়া করবেন, দোয়া চাইছি আল্লাহ যাতে ওর ভুল ত্রুটিগুলো ক্ষমা করে ভালো রাখেন। আর আমার ব্যাপারে আমি যেটা বলবো গুরু, সেটা হলো আমার অবলম্বন যা ছিল, মানে মনের দিক থেকে সাহস যোগাবে সে তো নাই, এরপরে ওইভাবে কেউ হয়ে ওঠেনি আমার মা বাবা ছাড়া। মা বাবাই আমাকে এখনো পর্যন্ত সাহস দিচ্ছেন, বাট সাহসে তো সব হয় না, আজকাল সবচেয়ে বড় যে ফ্যাক্টর সেটা হলো ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা। তো যেভাবে হোক আমি আমার পড়াশোনাটা শেষ করেছি, বাট এর পরবর্তী এই সময়টায় এত প্রবলেম, এত রকমের সামাজিক গ্লানি নিয়ে বেড়াচ্ছে যে এখনো আমি পড়াশোনা শেষ করেছি, এখনো আমার হয়নি সার্টিফিকেট, বের হয়নি ওরকম, মানে মূল সার্টিফিকেট এমনিতেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে, একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে। তো আমি এগুলো নিয়ে ইচ্ছেগুলি যেখানে সেখানে তো ওইভাবে অ্যাপ্লাই করতে পারতেছি না, রিকোয়ারমেন্ট মিট করে না। আর পারলে অনেক জায়গায় আমি গিয়েছি, স্ট্রং রেফারেন্স ডিউ টু লেক অফ স্ট্রং রেফারেন্স, আমি ওরকমভাবে কোনো জায়গায় নিজেকে ইনভলভ করতে পারিনি। আমার মনে পড়ে আমি কিছু কিছু জায়গায় গিয়েছিলাম, যেমন আমি নাম যদি উল্লেখ করতে চাই, পার্টিক সিস্টার গ্রুপ বা আরো কিছু এরকম প্রতিষ্ঠান আছে, সব জায়গায় এসে একই কথা, রিটেন টেস্ট হয়ে এলো, ভাইবা পড়ে বসে দিয়ে গেলাম, প্রশ্ন টশ্ন করে শেষে আমাকে বললো যে আপনার রেফারেন্স কে, তখন তো আমার কোনো কিছু দেখানো নাই, আমার রেফারেন্স আমি তো কখনো ওইভাবে পাইনি কারোর কাছ থেকে, চেষ্টা করেছি অনেকে রেফার ওরকম ভাবে পাইনি। টিচারের সাথে কথা বলেছি ভার্সিটির, উনি বলেছে হ্যাঁ ঠিক আছে তুমি আমার মেইল আইডিটি দিয়ে রাখো, সমস্যা নেই, বাট ওরকম স্ট্রংলি কেউ আমাকে হেল্প করেনি বা করতে পারিনি, যাই বলি আমার নিয়তিতে যাই ছিল যাই আছে এখন পর্যন্ত। আমি সর্বশেষ যে প্রতিষ্ঠান ছিলাম এপ্রিল মাস শেষ আমার জব হয়েছে, জব শেষ হয়েছে, একটা বাধ্য হয়ে আমি রেজিগনেশন দিয়ে দিই। তো এখন আমি সম্পূর্ণ আনএমপ্লয়মেন্ট প্রবলেমে আছি, এর ভিতরে আমি চেষ্টা করেছি, চেষ্টা করে যাচ্ছি, বিভিন্ন ব্যাংকেও আমি ইয়ে করছি, ফর্ম ফিল আপ করেছি, এক্সিম ব্যাংক, ব্যাংক এশিয়া বা ওই ফারেস্ট ইসলাম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে, গার্মেন্টস প্রতিষ্ঠানে ওই যে বিডি জবস এর মাধ্যমে ইয়ে দিয়েছি, সিভি ড্রপ করা আছে। তো সেটা আমি এপ্রিল মাস পর্যন্ত সুযোগ পেয়েছিলাম, বাট ওই সুযোগটাও আমার বন্ধ হয়ে গেছে, কারণ আমি এখন তো ওইভাবে নেট ইউজ করতে পারি না বা এরকম আর কি। মানে আমি মডার্ন যে ব্যাপারগুলো, সায়েন্স ইউজেস গুলো, সেগুলো থেকে এখন ডিপ্রাইভ হয়ে গেলাম। তো সব মিলিয়ে মানে যে আমার যে আমি যে চেষ্টা করে যাব কোন একটা অবলম্বন নিয়ে, কেউ যে আমাকে ওইভাবে হেল্প করবে সেটাও নেই। ঢাকায় আমাদের আমার ব্লাড রিলেটেড লোক আছে, বাট ওই রকম ভাবে আমি চাইবো তাদের কাছে তারা আমাকে হেল্প করবে, ওরকম না, অবস্থাটা ওরকম নাই।
আমরা কথা বলছি আফিকের সাথে। ইনফ্যাক্ট আফিকের সাথে কথা বলতে গিয়ে এমন কোন প্রসঙ্গ সোফার আমরা এখন পর্যন্ত পাইনি যেখানে আমরা আশান্বিত হতে পারি, যেখানে আমাদের ভালো লাগা আসতে পারে, যেখানে আমাদের আশ্বস্ত হওয়ার সামান্যতম কোন সুযোগ আছে। এবং আফিককে নিয়ে আমরা ভবিষ্যতের এই অন্ধকার টানেলের ভেতর থেকে কোনো বর্ণচ্ছটা দেখতে পাব সেরকম কোনো সম্ভাবনা আমাদের সামনে নেই। জীবন বহমান বন্ধু, জীবন আমাদের এই দীর্ঘ নিঃশ্বাস, আমাদের এই মন্দলায়াকে কোথায় নিয়ে গিয়ে থামাবে সে ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। আমি অনুষ্ঠানের শেষ প্রান্তের দিকে চলে এসেছি, আর হয়তো 30 মিনিট সময় আমরা একসাথে আছি, কিন্তু আফিকের যে কথাগুলো আমরা এতক্ষণ পর্যন্ত আফিকের কাছ থেকে শুনছিলাম, কিন্তু বারংবার আমার যে যে দৃশ্যপটের কথা বারবার মনে হয়েছে সেটি হচ্ছে একটা অতৃপ্ত আত্মার কষ্ট, একটা অতৃপ্ত আত্মার না পাওয়ার বেদনা, একটা অতৃপ্ত আত্মার পৃথিবীতে একেবারেই স্বপ্নময় সময়টাতে চলে যাওয়ার ঘটনা, সেগুলোই আমাকে অনেক বেশি ছুঁয়ে গেছে, স্পেশালি আয়েশার কথাগুলো। আয়েশার পুরো নাম তো আয়েশা আঞ্জুম, তাই তো? আয়েশার কথাগুলো, আয়েশার এই যে হঠাৎ করে চলে যাওয়া, এবং যাদের এইভাবে চলে যায়, যারা এরকম ভাবে লস করেন, তারা খুব ভালো করেই বোঝেন যে এটি কত বেশি কষ্টের। এবং আয়েশার এই এই জীবনটার সময় আফিক, আপনার কাছে আমার যেটা মনে হয়েছে যে এই মেয়েটি বড় অসহায়ের মতো আপনার কাছে সমস্ত স্বপ্ন জমা দিতে চেয়েছিল, বিশ্বাস করেন যে স্বপ্নের বিনিময়ে বাস্তবের রূপ, বাস্তবের রংটাই বা কেমন হবে সেটা আপনার চোখ দিয়ে হয়তো দেখতে চেয়েছিল। এই এই আয়েশার কাছে আফিক, আপনি ছিলেন একটা ঘরের সামনে দক্ষিণের এই জানালার মতো, একটা বারান্দার মতো, যে বারান্দাতে এসে দাঁড়ালে হয়তো সমুদ্রের সেই ঠান্ডা বাতাস এসে গায়ে লাগে। আফিক, আপনি হয়তো যতটুকু করেছেন, আমি হয়তো সেই সেই সিচুয়েশনে থাকলে এতটুকু নিজেকে হয়তো এতটুকু আমি এই জায়গার সাথে অ্যালাইন করতে হয়তো পারতাম না, কিন্তু আপনাকে কিন্তু বিশ্বাস বা আপনাকে হয়তো মানতেই হবে যে আয়েশা যেভাবে আপনাকে সমুদ্রের মতো আহ্বান করেছিল, আপনি কিন্তু জলোচ্ছ্বাসের মতো তাকে সাড়া দেননি। এবং দেয়া হয়তো যায় না, আমরা মানুষ হিসেবে খুব সাধারণ বলেই ক্যান্সারকে আপন করে নেয়া, আয়েশা একটা মানুষের সাথে সাথে ক্যান্সারের রোগী, তাকে একবার আপন করে নেয়া, তার ওনারশিপ নেয়ার জন্য মনে হয় বড় রকমের কলিজা লাগে, অনেক অনেক লম্বা জিগার থাকতে হয়। তারপরে আপনি যতটুকু করেছেন ততটুকু হয়তো আমাদের পক্ষে করা সম্ভবপর হতো না। এটাই হয়তো দারুণ এক বাস্তবতা, এটাই হয়তো জীবনের অতি প্রাকৃত এক রূপ, যে একটা মানুষ যখন আস্তে আস্তে রোগীতে পরিণত হয় তখন ভালোবাসাও আস্তে আস্তে কিছুটা হলেও রুদ্ধ হয়ে আসে। ভালোবাসা যেখানে বাঁধনহারা হয়ে যাওয়ার কথা, ভালোবাসা যেখানে খ্যাপাটে হয়ে যাওয়ার কথা, ভালোবাসা যেখানে পাগলাটে হয়ে যাওয়ার কথা, তেমন কিন্তু হয়নি আফিক আপনার ওই সময়গুলোতে। আমি কি ঠিক যাচ্ছি?
জি অবশ্যই গুরু।
কিন্তু ওই সময়টাতে যদি সেই রোগটাকে আপনি আপন করতে পারতেন, ফরচুনেটলি সেই রোগ রুগীটাকেও যদি আপনি ওনারশিপটা নিতে পারতেন, তাহলে আপনি খ্যাপাটে হয়ে যেতেন, সেদিন কিন্তু আপনি পাগলাটে হয়ে যেতেন। পৃথিবীর কোন থিওরি দিয়ে আপনাকে ম্যানেজ করা সম্ভবপর হতো না। কিন্তু এটাই হয়তো জীবন, এটাই হয়তো বাস্তবতা, যে মানুষ চাইলেও ওই রকম ভাবে একটা রোগীর ওনারশিপটা নিতে পারে না। সে যতই ভালোবাসার মানুষ হোক না কেন, যতই প্রেমময় মানুষ হোক না কেন, কিন্তু অন্য দৃশ্যটা কিন্তু আরো বেশি ভয়াবহ। সে হচ্ছে আয়েশা, সে হয়তো সবকিছু ফেলে দিয়ে একদম আপনার কাছে সমস্ত কিছুর জন্য আত্মসমর্পণ করেছিল, যে আমাকে সারা জীবনের মতো স্মৃতি দিয়ে দাও, আমাকে সারা জীবনের মতো ভালো লাগা দিয়ে দাও, এই দুই এক মুহূর্তে যেখানে আমি তোমার সামনে ভাত বাড়বো, একসাথে এক প্লেটে আমরা খাবো, সেই মুহূর্তগুলোর ভেতর দিয়ে হয়তো আমার জীবনের সমস্ত বাঁচাটা একবারে বেছে নেব। এগুলো একেবারে অসহায়ের মতো চাওয়া, একটু চিন্তা করলে অস্বাভাবিক লাগে। একটা মানুষ মৃত্যু পথযাত্রী, যার বয়সটা সেভাবে এখনো পরিণত হওয়ার সুযোগ পায়নি, কৈশোর আর যৌবনের স্বপ্নময় সন্ধিক্ষণের ভেতর দিয়ে যাচ্ছে, কত স্বপ্ন তার মনের মধ্যে খেলা করছে, কত কিছুই বাস্তবতাটাকে একটু ছুঁয়ে দেখতে যাচ্ছে। ভালোবাসার মানুষটাকে কপালে একটু চুমু দেওয়া, তার সাথে সময় কাটানো, তার সাথে হয়তো কিছু খাবার শেয়ার করা, তার সাথে হয়তো একটা প্লেট শেয়ার করা, তার সাথে হয়তো ছোট ছোট কিছু খুনসুটি করা, শক্তিতে কুলোচ্ছে না, শরীরে কুলোচ্ছে না, মনের জোর এমন ভাবে তাকে সামনের দিকে প্রশ্রয় দিচ্ছে, তার সাথে হয়তো একটু ঘুরবার চেষ্টা করছে। এই অতৃপ্তিগুলো, এই কষ্টগুলো, এই অসহায়ত্বগুলো খুব দারুণ ভাবে ফুটে উঠেছে আপনার কথাতে, যেটা আমরা আয়েশার পক্ষ থেকে শুনছিলাম। কিন্তু জীবনের সাথে যুদ্ধ করতে করতে আপনি এমন একটা জায়গায় চলে এসেছেন আফিক, যে আপনি চাইলেও সেই রোগের ওনারশিপটা সেইভাবে আপনার পক্ষে নেওয়া তখন সম্ভবপর হয়নি। সব সময় জীবনের পরবর্তী স্টেজগুলোকে আপনাকে একটু বেশি ভাবতে হয়েছে, কিভাবে আপনি সার্ভাইভ করবেন, কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, কিভাবে আপনি নিজের পায়ে দাঁড়াবেন, যে কারণে মন যেগুলো কাজ করেছে সেই মনের এই আকাঙ্ক্ষাগুলোকে নিয়ে খুব বেশি বেশি নিজের ক্ষেত্রে আপনি বেসামাল হতে পারেননি বা বেসামাল হননি, এটা একটা ভালো দিক একদিক দিয়ে, না হলে হয়তো নিজেকে হারিয়ে ফেলতেন। আমি কি ইঙ্গিতগুলো যা করছি আপনি কি বুঝতে পারছেন?
জি আমি বুঝতে পারছি গুরু।
এবং এটিও সত্যি যে আপনি যতটুকু করেছেন ততটুকু হয়তো আমাদেরকে ওই সিচুয়েশন আমাদের পক্ষে করা সম্ভবপর হতো না, এটাও সত্যি। কিন্তু প্রেম কাকে বলে, ভালোবাসায় বা কাকে বলে? আমার তো মনে হয় প্রেমের ক্ষেত্রে যে জ্ঞানের প্রেমিক পরিচয় দেয় সে কখনোই প্রেমিক না। কিন্তু আপনি আফিক, আমি এতেশাম, আমরা প্রতি মুহূর্তে প্রেমের ক্ষেত্রেও কিন্তু জ্ঞানের পরিচয় দিয়েই চলেছি নিরন্তর, সেখানে কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করে সিদ্ধান্ত নিই। এবং মজার ব্যাপার যে আমরা কেউই কিন্তু প্রেমিক হতে পারিনি, যেমন প্রেমিকের স্বপ্ন দেখেছিল আয়েশা, সেই প্রেমিক কিন্তু হওয়া ওঠেনি, কিন্তু তার জায়গা থেকে সে কিন্তু পাগলের মতো আপনাকে ভালোবেসেছিল। তাই আপনার চোখে, নিজের চোখে আপনার সে চলে যাওয়ার পর আপনি কেমন থাকবেন সেই কষ্টটা দেখতে চেয়েছিল, অসহায়ের মতো হয়তো বলেছিল সেই সময় যে তোমার কষ্ট হবে না আমি যে চলে যাচ্ছি। অনুষ্ঠান শেষ করব বন্ধু, এবং অনুষ্ঠানের শেষ মুহূর্তে আপনারা চাইলে আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন এবং কিছু কমেন্টস আমি এই ফাঁকে নিয়ে নিতে চাইব। এবং এই যখন আমি কথা বলছিলাম, আমাদের আজকের অতিথি বন্ধু আফিকের সাথে, তখন একজন আমার খুব কাছের একজন মানুষ প্রায় 300 কিলোমিটার দূর থেকে ভ্রমণ করে চলে এসেছে আমার সাথে সাক্ষাৎ করতে। দিস ইজ রিয়েলি আই এম অনার্ড যে সে এইভাবে চলে এসেছে, আমি তাকে নিজেও পার্সোনালি অনেক বেশি পছন্দ করি, এবং স্টুডিওতেও থাকতে চেয়েছে, দেখতে চেয়েছে যে আমি কিভাবে এই অনুষ্ঠানগুলোকে সামনের দিকে কন্টিনিউ করি। আমি সত্যি খুবই আনন্দিত যে সে একজন হাফেজ, এবং তাকে অনুরোধ করব যে তার নাম আমির হামজা, আমি তাকে অনুরোধ করব আমার সাথে স্টুডিওতে জয়েন করবার জন্য, এবং সেই সাথে আমি চাইব যে কোরআন শরীফ থেকে আয়াতের কিছু একটা অংশ আমাদের সামনে সে পরিবেশন করবে এবং ফাইনালি আয়েশার জন্য প্রার্থনা করবে। এটি আমি এই সুযোগটা নিতে চাচ্ছি যে আমার মনে হয় যে সে অনেক উপযুক্ত এই কাজটা করার জন্য, যেহেতু ফরচুনিটি তাকে আমি পেয়েছি, আমি চাইব যে আয়েশার জন্য আমাদের সবাইকে সাথে নিয়ে একটু প্রার্থনা হয়ে যাক। এবং যে আমিরের কথা বলছিলাম, আমির বয়সে কিন্তু খুবই তরুণ, আমিরের বয়স আমি আমিরের মুখ থেকেই শুনবো। আমিরকে তার আগে আমি আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিও। আমির, আপনার বয়স কত এখন?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হবে 21 বছর।
21 বছরের আমির, এবং আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ভঙ্গিমায় থাকতে পছন্দ করেন, যেভাবে তিনি প্রেসক্রাইব করেছেন একজন মুসলিমের তার পোশাক আশাক, তার চালচলন, আমি যতটুকু তাকে দেখেছি যে তার মধ্যে সেই জিনিসগুলো একেবারেই বর্তমান। এবং আমরা জানি যে যখন হাল ফ্যাশন চলছে, ইয়ো লুক নিয়ে সবাই ব্যস্ত, ঠিক সেই সময় এসব কিছুকে স্যাক্রিফাইস করে এরকম ধর্মীয় বিধান মতে চলা, সেইভাবে সমস্ত কিছুকে মেনে নিয়ে চলা, এটি অবশ্যই অনেক অনেক এটিও একরকমের স্যাক্রিফাইস। এবং আখেরে কিন্তু এই মানুষগুলো ভালোই থাকে বলেই আমার ধারণা। যাই হোক, আমি আপনাকে আবার আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি, এবং সেই সাথে আপনাকে আমি অনুরোধ করছি যে আমি আসলে তুমি করেই বলি, সরি তুমি বলছি, তোমাকে আমি অনুরোধ করছি যে প্লিজ আমি প্রথমে কিছু শুনতে চাইবো তোমার মুখ থেকে, খুব ছোট্ট করে কোরআন শরীফ থেকে আয়াতের কিছু অংশ, এবং ফাইনালি তারপর আমি আমি প্রার্থনা করার জন্য অনুরোধ জানাবো আমাদের যে অতিথি বন্ধুর কথা এতক্ষণ আলোচনা হচ্ছিল, আয়েশা, যিনি আমাদের মাঝে এখন নাই, তার রুহের মাগফিরাতের জন্য আপনার মাধ্যমে একটু প্রার্থনা করতে যা বলবো।
আসলে যে প্রোগ্রামটি ঘিরে আমার অনেক বেশি শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা ছিল, আজ ফাইনালি সে প্রোগ্রামকে চোখ দেখছি সামনাসামনি, আলহামদুলিল্লাহ। তো গুরু যেটা বলছিলেন আপনি, যে আসলে জীবনটা বহমান, যেটা আফিক ভাইয়াকে বোঝাচ্ছিলেন, আসলে আরবিতে একটা কথা রয়েছে এরকম যে মাদ্দাল বাহরিলা ইয়াং তাদিরুলি আহাদ, মাদ্দাল অক্তিলা ইয়াং তাদিরুলি আহাদ, যে সময় কারোর জন্য বসে থাকে না, সমুদ্র ঢেউ কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক মানুষের জীবনটাও তাই। আমাদের জীবনে প্রতিনিয়ত একটা পরীক্ষার সম্মুখীন হতে হবে পৃথিবীতে, তাই বলে আমরা সেই পরীক্ষা যদি খারাপ হয় সেটাকে পুঁজি করে জীবনের বাকি অংশগুলো নষ্ট করে ফেলে দেব না। এজন্য আফিক ভাইয়াকে আমি বলবো, সময় এসেছিল আপনার জীবনে, যে সময়টাতে আপনি হচ্ছে অনেক আনন্দের সাথে অনেক অনুভূতিকে নিয়ে সামনে এগিয়েছিলেন, একটা স্বপ্ন বেঁধেছিলেন, কিন্তু সেটা সফল হয়নি কোনো একটা কারণবশত। এটাকে আপনাকে মেনে নিতে হবে, বাস্তবতাকে মেনে নিতে হবে। তো একটাই দোয়া হে আল্লাহ তাআলা, যে পাগল প্রায় ভালোবাসা ছিল সেই আয়েশা আপুর জীবনে আফিক ভাইয়াকে ঘিরে, আর সেই না ফেরা দেশে সে চলে গেছে, তুমি দয়া করে তার কবরকে তুমি জান্নাতের টুকরো বানায় দাও, এবং তুমি অনেক বেশি ভালো রাখো, এবং যে মানুষটাকে ঘিরে তার পৃথিবীটা ছিল অনেক ভালোবাসার একজন মানুষকে রেখে সে নাফেরা দেশে চলে গেছে, তুমি সেই ভালোবাসার মানুষকে যিনি পৃথিবীতে আছেন তাকে ধৈর্য ধারণ করে বেঁচে থাকার তৌফিক দান করো। তো গুরু ভাইয়া যেটা বলেছেন যে আমাকে তেলাওয়াত করে শোনাতে হবে, যাক আমি কিছু আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, تنزيل الكتاب من الله العزيز العليم، غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول، لا إله إلا هو إليه المصير، ما يجادل في آيات الله إلا الذين كفروا
إِلَّا الَّذِينَ كَفَرُوا فَلَا يَغْرُرْكَ تَقَلُّبُهُمْ فِي الْبِلَادِ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَالْأَحْزَابُ مِنْ بَعْدِهِمْ وَهَمَّتْ كُلُّ أُمَّةٍ بِرَسُولِهِمْ لِيَأْخُذُوهُ وَجَادَلُوا بِالْبَاطِلِ لِيُدْحِضُوا بِهِ الْحَقَّ فَأَخَذْتُهُمْ فَكَيْفَ كَانَ عِقَابِ وَكَذَلِكَ حَقَّتْ كَلِمَةُ رَبِّكَ عَلَى الَّذِينَ كَفَرُوا أَنَّهُمْ أَصْحَابُ النَّارِ الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين صدق الله العظيم
অনেক ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞতা আমি জানাচ্ছি আমির হামজাকে। ইনফ্যাক্ট আমি আসলে এই সুযোগটা নিতে চেয়েছিলাম যে যেহেতু আয়েশা ইসলাম ধর্ম বিলংস করেন এবং তিনি এখন চলে গেছেন আমাদের আসলে সবার আয়ত্তের বাইরে, আমরা তার জন্য খুব বেশি হলে হয়তো প্রার্থনাটাই করতে পারি, যেটা রাইটলি বলেছেন আমির। এবং আমি আসলে একজন হাফেজ হিসেবে আপনাকে আমি জানি এবং আপনাকে পাওয়ার পরে আসলে আমি এই সুযোগটা নিতে চেয়েছি যে মানুষটার এত কিছু অসম্পূর্ণতা নিয়ে আমাদের এই সমস্ত সবাইকে ছেড়ে দিয়ে চলে গেছেন সে না ফেরার দেশে, তার জন্য অ্যাটলিস্ট আমরা প্রার্থনা করি তিনি যেন স্বর্গে থাকেন, তিনি যেন ভালো থাকেন, তিনি আল্লাহর কাছে পরম যত্নে থাকেন। এবং আমরা সেই সাথে তার কাছ থেকে আমরা সুযোগ পেয়েছি কোরআনে কিছু আয়াত আমাদের সাথে শেয়ার করার জন্য, সেটার জন্য তাকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন জি
আপনাকে অনেক ধন্যবাদ।
এখন আমরা আনুষ্ঠানিক বিদায় নিব, তার আগে কিছু টেক্সট কিছু ফোন কল আমরা লাইভ নিতে চাই এবং অবশ্যই আমি সেই সাথে আফিককে বলবো, আফিক প্লিজ আপনি আমাদের সাথেই থাকবেন আনটিল আনলেস আমরা যতক্ষণ পর্যন্ত অনুষ্ঠান কন্টিনিউ করছি। জি
আসলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন পৃথিবী থেকে, কিন্তু মহান আল্লাহ তাআলা এটা একটা অনেক বড় একটা নিদর্শন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা আন-নামলের ভিতরে, আমিন আয়াতি আন খলাকালাকুম মিন আনফুসিকুম আযওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। যে আমার নিদর্শনের মধ্যে এটা একটা বড় একটা নিদর্শন, তোমাদের মধ্যে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তো ভালোবাসা, আসলে ভালোবাসাটা কি, আমরা কিন্তু যে বিষয় মানে পুরো বেশি ইনভলভ, অনেক সময় দেখা যাচ্ছে কোন একটা বিষয় আমরা খুব মানে বলতে পছন্দ করি, ওটাকে আমাদের বুঝতে হবে যে ওটা আসলে আমাদের ভালোবাসা, ওটার পুরো মানে আমার মনটা বেশি কাজে লাগাচ্ছি, কারণ ওটা বলতে আমার মিষ্টি লাগছে, ওই মিষ্টি অনুভূতিটাই হচ্ছে ভালোবাসা।
এক্স্যাক্টলি।
তো এই ভালোবাসা যেন সময় মতো সঠিক জায়গায় লাগানো হয় আর আল্লাহর জন্য ভালোবাসা। একটা হাদিস শরীফে বলা হয়েছে যে সে প্রকৃত মুসলমান হতে পারবে না সে পর্যন্ত যে না পর্যন্ত হচ্ছে পিতা মাতা ছেলে সন্তানের চেয়েও আল্লাহর রসুলকে সে ভালো না বসতে পারবে।
এক্স্যাক্টলি। এই কথাগুলো এগুলোর মধ্য দিয়ে আমরা আসলে অনেক অনেক সবকিছুরই একটা ব্যাপ একটা রূপ চলে আসে। আমরা আসলে এই ধর্মীয় ব্যাপারটা রিপ্রেজেন্ট করার পিছনে একটা ইন্টারেস্ট ছিল যেটা আমি আপনাদের সামনে শেয়ার করলাম, আরেকবারও সেটা বলছি, সেটা হচ্ছে যে আয়েশা যে আমাদের মাঝে নেয় তার জন্য আমরা কি বা করতে পারি এক প্রার্থনা ছাড়া। সেই প্রার্থনারই সুযোগ নিয়েছি আমি যেহেতু একজন হাফেজ আমাদের সাথে ছিলেন, তাই যে আপনাকে আবারও ধন্যবাদ। আমরা এখন চলে আসছি, আমরা অনুষ্ঠান একদম শেষ প্রান্তে কিছু টেক্সট কিছু ফোন কল নিব এবং সেই সাথে অনুরোধ করবো আফিক প্লিজ আপনি আমাদের সাথে জয়েন করবেন।
অবশ্যই গুরু, অনেকেই আমাদের সাথে আছেন ফেসবুকে টেক্সট করেছেন, বাট তার আগে জানিয়ে দিতে চাই যদি আপনারা সরাসরি যোগাযোগ করতে চান এবং এই মুহূর্তে গুরুর সাথে আমাদের শ্রদ্ধেয় ভালোবাসার গুরু গুরু ইতিশামের সাথে ফোনে কথা বলতে চান তাহলে জলদি ঝটপট করে ফোন করুন। নাম্বারটা জানিয়ে দিচ্ছি 09611904904, আরেকবার জানিয়ে দিচ্ছি 09611904904। যত খুশি ততবার ফোন দিন এবং আপনার প্রিয় সেই ভালোবাসার মানুষটির সাথে কথা বলুন। আমি জানি আপনি কথা বলতে চাচ্ছেন এবং খুব মনটা যাচ্ছে, তাই বেশি বেশি করে ফোন করতে থাকুন। অনেকেই কমেন্টস করেছে, কমেন্টসগুলো একটু আমরা নিয়ে নিই এবং দেখতে পাচ্ছি অনেকেই আছেন আমাদের সাথে এই মুহূর্তে। দেখতে পাচ্ছি আদনান ফারাবি জিহাদ আছেন আমাদের সাথে, সে বলেছেন আজকের অনুষ্ঠানটা শুনে খুব 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 বেশি খারাপ লাগছে, বিশেষ করে আয়েশা আপুটার জন্য। আসলে মানুষটার জীবনে এত কষ্টের হয় যে মাঝে মাঝে কল্পনাও কেউ হার মানায়, এবং আল্লাহ যেন আপুকে বেহেস্ত নসিব করুক এটি প্রার্থনা করছি। আছেন আমাদের সাথে হিমেল আহমেদ ফেসবুকে, নোমান হোসেন সোহেন আছেন, এবং বলতে চাচ্ছি যে আমাদের সাথে একজন যোগদান করেছেন এই মুহূর্তে ফোনে, তার সাথে কথা বলবো অবশ্যই।
হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন? জি জি, আপনার রেডিওর ভলিউমটা একটু কমিয়ে দিবেন।
কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো একটা উদ্যোগ। আপনি অবশ্যই ধর্মের এই পথে বের হচ্ছেন, এবং সেই সাথে আমি অবশ্যই প্রার্থনা করি যে মানুষের কাছে থাকবার জন্য, মানুষকে ভালোবাসবার জন্য, মানুষের প্রয়োজনে কিছু করবার জন্য সবসময় আপনি দৃঢ়প্রতিজ্ঞ থাকবেন, ঠিক তো? আমাদের লাইনটা, জি জি আপনি শুনছেন আমার কথা?
হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। যে আয়েশা আপু যে আমাদের থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন গহীন কবরস্থানে, আমরা তার জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করে আল্লাহ তাআলা যেন তাকে বেহেশতে নসিব।
এক্স্যাক্টলি, আমরা সবাই মিলে দোয়া করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি, এবং আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন সে প্রার্থনা করছি আপনার জন্য। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
জি অবশ্যই গুরু, আরো কিছু কমেন্টস ছিল আমাদের সাথে। আমাদের সাথে যোগদান করেছেন ফেসবুকে শেখ মারুফ, সে বলেছেন গুরু আয়েশা আপুর জন্য দোয়া করছি। আছেন আমাদের সাথে ফেসবুকে বাবু, সে বলেছেন গুরু আমি আজকের প্রোগ্রামটা শুনতে পাইনি, কাল সকালে ডাউনলোড করে শুনবো। আর বন্ধুদের জানিয়ে দিতে যাচ্ছি যদি আপনারা কোনো কারণে মিস করে থাকেন আমাদের প্রোগ্রামের কোনো অংশ, সকল প্রোগ্রামই কিন্তু আমাদের ওয়েবসাইটে আমরা আপলোড করে থাকি, আমাদের সকল প্রোগ্রামের সবগুলো এপিসোড, সো আপনি ইচ্ছা করলেই ডাউনলোড করে শুনে নিতে পারেন। তার জন্য অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, www.dhakafm904.com, এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস, সেখানে আপনি ডাউনলোড করে শুনে নিতে পারেন আপনার পছন্দের পর্বটি। এছাড়া দেখতে পাচ্ছি বাদশাহ খান আছে আমাদের সাথে, সে বলেছেন আবদুল্লাহ ভাই ভেঙে পড়বেন না, আমরা আছি আপনার সাথে। আমরাত হোসেন আলী তাসিন ফেসবুকে, সে বলছেন স্টোরিটা খুবই মর্মান্তিক। আছেন আমাদের সাথে নূর আছেন, সে বলেছেন হে আল্লাহ আয়েশা আপুকে তুমি বেহেশত দান করো। আর কে রুমকি আছেন আমাদের সাথে, সে বলেছেন আজকের গল্পটা হৃদয় ছোঁয়া একটা গল্প। এছাড়া অনেকেই SMS করেছেন।
আমরা নেক্সট ফোন কলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আপনাকে ফোনে রেখে একটা তথ্য দিয়ে নি, সেটি হচ্ছে যে যেহেতু থাউজেন্ডস অফ ফোন কল আমাদের কাছে আসে, থাউজেন্ডস অফ ফোন কল, সেই কারণে অনেক সময় সার্ভার একটা জ্যামিং হয়ে যায়, যে কারণে অনেকেই হয়তো লাইন বিজি পাচ্ছেন। তারপর আমি নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 09611904904। ইনফ্যাক্ট ইটস ভেরি ইজিয়ার টু রিকল, লাস্টে হচ্ছে 904904 এবং আগের ডিজিট গুলো হচ্ছে 09611, তারপরেই হচ্ছে 904904। জি প্লিজ, আপনাকে ফোনে অপেক্ষা করানোর জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। জি কে বলছেন, কোথেকে বলছেন? জি জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আনোয়ার ভাই ভালো আছেন আপনি? জি জি, আপনার জন্য আমাদের অনেক অনেক দোয়া, আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকবেন এবং অবশ্যই আমাদেরকে আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা থাকবে। জি আনার ভাই বলুন।
আরেকটা কথা বলার ছিল।
জি আনার ভাই প্লিজ বলুন।
আমি হচ্ছে খুবই অসুস্থ, আমার ওই পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই যেন আমার জন্য দোয়া করে। সামনে সোমবার ইনশাআল্লাহ আমার অপারেশন আছে একটা, সবাই যেন আমার জন্য দোয়া করে।
অবশ্যই দোয়া করি আনোয়ার ভাই, অবশ্যই দোয়া করি আপনার সুস্থতার জন্য, এবং খুব শীঘ্রই আপনি সুস্থ হবেন আমি দৃঢ়ভাবে মনে হচ্ছে বিশ্বাস করছি, এবং আল্লাহকে অনুরোধ করছি আল্লাহর কাছে যে আপনি সুস্থ হয়ে ফিরে আসেন। যে রকম প্রাণ চঞ্চল্য নিয়ে আপনি চলতেন, যেভাবে চলাফেরা করতেন, স্রষ্টা আপনাকে সেই সুস্থতা দান করুন যেন আমাদের মাঝে ঠিক সেইভাবে সেই প্রাণ চঞ্চল আনোয়ার ভাই আমাদের মাঝে ফিরে আসে। ওয়ালাইকুম আসসালাম। এই ছিলেন আনোয়ার ভাই সাভার থেকে। আমরা এইভাবেই ফোনে আপনাদের সাথে যুক্ত হতে চাই, আমাদের সাথে কথা বলুন। যদি প্রোগ্রাম রিলেটেড কোন ফিডব্যাক থাকে প্লিজ লেট আস নো, বা অন্য কোন ইনফরমেশন যদি শেয়ার করার থাকে প্লিজ আমাদের সাথে কথা বলুন। এবং সেই সাথে আমরা যদি কোন টেক্সট থাকে সুমনা কিছু টেক্সট নিয়ে নাও।
জি গুরু, আমাদেরকে অনেকেই কমেন্টস করেছেন। আছেন আমাদের সাথে অর্ণব খান লিমন, সে বলেছেন আজকের স্টোরিটা কষ্টের, ভালোবাসা কষ্টের, এবং আজকের স্টোরিটা শুনে অনেক কেঁদেছে সে, এবং সেগুলোই সে লিখেছে। অনেকে SMS করেছেন গুরু, SMS করেছেন আমাদেরকে। সঞ্জয় ফার্মগেট থেকে আছেন আমাদের সাথে, পিয়াস রামপুরা থেকে, এছাড়া অনেককেই দেখতে পাচ্ছি। অভিক আছেন আমাদের সাথে, সে বলেছেন আমার কান্না পেয়েছে। টুম্পা আছেন, টুম্পা বলেছেন এ কষ্ট ধরে রাখা যাচ্ছে না। রুমা রিসুল আছেন আমাদের সাথে, সে বলেছেন আচ্ছা আচ্ছা, সে দোয়া করেছেন আমাদের আয়শাপুর জন্য। এছাড়া দেখতে পাচ্ছি অনেকেই আমাদের কাহিনী অনেক কিছু পাঠাচ্ছেন এবং আয়শাপুর জন্য দোয়া করছেন।
এবং আফিক এবং আয়েশার যে ভালোবাসার ঘটনাটা আমাদের সামনে উপস্থাপিত হলো আজকের এই ভালোবাসার প্রাণা ভালোবাসার বাংলাদেশে, সেইখানে একটি বিষয় অবশ্য আছে যে কিছু কিছু ক্যাচ কিন্তু এই এই ঘটনার ভেতর থেকে আছে যেগুলো আমাদের নেওয়া উচিত। ফার্স্ট থিং হচ্ছে যে একটি মানুষ ভালোবাসার মানুষ, সে যে পরিস্থিতির ভেতর দিয়ে যাক না কেন, সমানা উচিত সে ভালোবাসার মানুষটির ওনারশিপটা নেওয়া। আমরা অনেক সময় নিতে পারি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিতে পারি না। যদি নিতে না পারি তাহলে কিন্তু সত্যিকার অর্থে সেটাকে ভালোবাসা বলাটা কিন্তু অসম্ভব অ্যাকচুয়ালি। সো ভালোবাসা যদি আমি নাম দিতেই চাই সে সম্পর্কে, সে রিলেশনশিপের, তাহলে অবশ্যই যে কোনো অবস্থাতে ভালোবাসার মানুষটির ওনারশিপ নিতে হবে, সে যে অবস্থার ভেতর দিয়ে যাক না কেন। আরেকটি জিনিস আমার কাছে এখানে খুবই জরুরি মনে হয়েছে, সেটি মনে হয়েছে যে বয়সে যে সময়টাতে তারা পরস্পর খুব কাছাকাছি এসেছিল, সে সময়টাই কিন্তু এত বেশি দুর্বার গতিতে পরস্পরের দিকে আকর্ষণ বোধ করি আমরা। সেই সময়টাতে সিদ্ধান্তহীনতাতেও আমরা অনেক সময় ভুগি। উচিত যে সেই সময়টাতে একটু পরিণত সিদ্ধান্তগুলো নিতে শেখা। আমরা আরো কিছু টেক্সট নিব এবং সুযোগ পেলে আমি ফোন কল নিয়ে নেব এর মাঝে।
অবশ্যই গুরু, আমাদের সাথে অনেকেই যোগদান করেছেন এবং তাদের মূল্যবান মতামতগুলো জানিয়েছেন আমাদের সাথে। ফেসবুকে যারা যারা আমাদের সাথে আছেন তাদের নামগুলো একবার নিয়ে নিতে চাই। আছেন আমাদের সাথে MT বাবু, সে বলেছেন গুরু আপনাকে অনেক বেশি ভালোবাসি। আছেন আমাদের সাথে আরিফুল ইসলাম, সে বলেছেন আল্লাহ আয়শা আপুকে জান্নাত নসিব করুন। আছেন ইয়াফি তালুকদার দীপু ফেসবুকে, শেষ বিকালের আলো আছেন আমাদের সাথে আরিফুল ইসলাম। অনেক আছেন আমাদের সাথে ফেসবুকে, মনির খান আছেন, তপু হোসেন আছেন, আছেন আমাদের সাথে সুমন দেবনাথ, রাজু মল্লিক জয়েন করেছেন এবং সে বলেছেন আল্লাহ আয়শা আপুকে বেহেস্ত দান করুক আমিন। আছেন আমাদের সাথে অচেনা হাসিমুখ, আতাউর রহমান তপন আছেন আমাদের সাথে, ফারিয়া তাবাসুম মর্থি আছেন। এই মুহূর্তে
ফোন কল আমরা একটু কথা বলে নিই,
ফোন কল মেবি আমরা পেয়েছি।
হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
জি আমি শরীয়তপুর থেকে রাহিমা বলছি, ভালো আছেন?
জি জি ভালো আছি। আমরা আজকের জি
জি আপনার কথা শুনে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর কথা শুনে আপনাকে বুঝাতে পারবো না আপনার জন্য কতটা ব্যাকুল হয়ে শরীয়তপুর আছি।
জি
যে আপনার কণ্ঠ আমি শুনে এখন আলহামদুলিল্লাহ আমার কাছে শুক্রিয়া তাই করি। শরীয়তপুরে এখন আমি রাহিমা বলছি।
জি জি,
আপনার কণ্ঠ শোনার জন্য অনেক অস্থিরতা, অনেক কিছুই বুঝতে পারবো না।
অস্থির সবকিছুর ঊর্ধ্বে আমি আসলেই চাই সুস্থিরতা। সুস্থির হোক এই সমাজ, সুস্থির হোক মানুষের মন, আর সুস্থির হোক ইনফ্যাক্ট কালবৈশাখী ঝড়ের সময় বাইরের প্রকৃতি। অস্থির হওয়ার দরকার নাই, ভালোবাসাতে রাখুন, শ্রদ্ধা বোধে রাখুন।
জি গুরু,
অস্থিরতা না রাখুন।
অবশ্যই অবশ্যই গুরু, সবাই আমরা
সমনা। তুই তো অর্ধেক বয়সেরও কম, মানে আমার হয়তো অন্তর্ড বয়স, তুই কিছু আদৌ কি ধরতে পারছিস?
চেষ্টা করছিস।
আচ্ছা, তোর উন্নতি হবে।
আছেন আমাদের সাথে অনেকেই ফেসবুকে এবং তারা মোটে অস্থির নন। আছেন সজল খান আমাদের সাথে, সে বলেছেন আয়েশা আপুর জন্য খুব কষ্ট হচ্ছে আমার। আছেন এমডি সেলিম রেজা, সে বলেছেন কেমন আছো? আচ্ছা আচ্ছা, আমার বস আমার গুরু। আছেন আমাদের সাথে মহুয়া, সে বলেছেন গুরুকে খুব বেশি ভালোবাসি। ইউসুফ আদনান সামি আমাদের সাথে জয়েন করেছেন, সে বলেছেন গুরু আজকের স্টোরিটা খুবই কষ্টের। সাজু খান সাজু আছেন, সে বলছেন গুরু আমার সালাম আপনার জন্য। শাহাদাত হোসেন বিজয় আছেন, এবং আমার একটা ফ্রেন্ড, আমার ফেসবুক ফ্রেন্ড গুরু আমাকে এই মুহূর্তে একটা কমেন্ট করেছেন, সে হচ্ছেন টুম্পা। সে বলেছেন অনেক সময় দেখা যায় যে আমাদের প্রিয় মানুষটি আমাদের সন্দেহ করে। দেখা যায় যে আমাদের ফেসবুক, আমরা এখন খুবই আপগ্রেডেড বা খুবই ফাস্ট ইন্টারনেটের সাথে, দেখা যাচ্ছে ইন্টারনেটের সাথে আমরা আমাদের প্রিয় মানুষটির সাথে খুব জলদি করে যোগাযোগ করতে পারছি। সেই সময়টাতে আমাদের প্রিয় মানুষটি আমাদের সাথে সন্দেহ করে বা ফেসবুকের পাসওয়ার্ডটা চায়। এই ধরনের অনেক পরিস্থিতি আমাদের অনেক ফ্রেন্ডদের পড়তে হয়। গুরু এই ব্যাপারে যদি কিছু বলতেন।
এই ব্যাপারে বলতে বলতে হয়তো আমি বিদায় নিয়ে নিব আজকের তারিখে।
জি গুরু,
এবং টুম্পার কথার প্রেক্ষিতে হয়তো কথাগুলো আসছে, আমি কথা বলতে বলতে বিদায় নিতে যাচ্ছি। এজন্যই তো বারবার বলি, সুমনা চলে এসো বন্ধু মাটির টানে। মাটির কথা কেন বলে জানিস? যখন মাটি একদম তপ্ত থাকে না, আমি যে কথাটি আরো দারুণ ভাবে কথাটা বলতে পছন্দ করি, প্রকৃতির আঁকাবাঁকা মিঠো পথ, শান্ত নদী, তপ্ত দগ্ধ মাটি, ঝুম বৃষ্টি, হঠাৎ নাকে এসে লাগা মাটির সোঁদা গন্ধ, এসব ভালো লাগা তখনই বহুমাত্রিক রূপ পায় যখন ভালোবাসার মানুষগুলো আশপাশ ঘিরে থাকে। এই ভালোবাসার ভালো লাগাগুলো আসলে চতুর্মুখে রূপ নেয় যখন ভালোবাসার মানুষগুলো শক্ত করে হাতটাকে ধরে। এবং আমাদের, আমি যে কথার অনুষ্ঠান শুরুতে বা শেষের সময় কথাটা বলতে পছন্দ করি, যে চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, একটা মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান এই সময় ভালোবাসার সুর বাজবে আমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, আমার দেশ, ভালোবাসার বাংলাদেশ। এই ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে ট্রাস্ট এবং সন্দেহ, এই যে ব্যাপার, এই বিষয় নিয়ে নতুন করে কোনো উপাখ্যান দেওয়ার আসলে কোনো কিছু নেই। কিন্তু এটি সত্য যে এত বেশি কমিউনিকেশন মিডিয়াম আমাদের সামনে উপস্থিত হয়েছে, ফেসবুক, ভাইবার, স্কাইপি, মোবাইল ইন্টারনেটের মাধ্যমে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, কত কিছু। এবং আজকে তারিখে নতুন নতুন কিছু, এই থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন ইন্টারনেটের কিছু জার্গনের সাথে পরিচিত হচ্ছি। ইদানিংকালে তোরা যেটা তুলছিস সেলফি, তারপরে আরো আরো কিছু আর কি নতুন নতুন অ্যাড হচ্ছে,
ভিডিও কলিং,
যেটা আমি অলরেডি স্কাইপি বললাম, স্কাইপির আরো লেটেস্ট ভার্সন 3G এর কল্যাণে ভিডিও কলিং চলে এসেছে। এতগুলো মিডিয়াম মন স্রষ্টা এমন ভাবে ডিজাইন করেছে সুমনা, যে এই মনটা প্রতি মুহূর্তেই কন্ট্রোলে থাকতে চায়, প্রতি মুহূর্তে বেয়াড়া হতে চায়। যে মুহূর্তে আমি বলছি যে আমাকে কেন সন্দেহ করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে কোনো একটি ছেলের বা কোনো একটি মেয়ের আহ্বান বা তার এক্সপিরিয়েন্স আমাকে কিন্তু মুহূর্তের মধ্যে একটা উন্মাদনাও দিয়ে যাচ্ছে। তার মানে কিন্তু এই না যে তার সেই উন্মাদনা আমি ভেসে যাচ্ছি, একটা সার্টেন টাইম পর নিজেকে কন্ট্রোল করছি, কিন্তু উন্মাদিত হচ্ছি কিন্তু এট দ্য সেম টাইম। সো ওই ব্যাপারটা প্যারালালি ঘটতে থাকছে এবং সেই সাথে সন্দেহের মাত্রাটাও কিন্তু চলতে থাকছে। তাই এই বিষয়গুলোতে একটা একটা চেক অ্যান্ড ব্যালেন্স, একটা ক্যাপস থাকাটা অনেক বেশি জরুরি ছিল, যেটা এখন দিনকে দিন এই গ্লোবালাইজেশনের সময় বা পাওয়ার অফ কমিউনিকেশনের সময় এই ব্যাপারগুলো অনেক বেশি আলগা হয়ে যাচ্ছে। যেমন ধর্ম যে শিক্ষা দেয় না যে তুমি এইভাবে ছত্র ঠেকে রাখো, এইভাবে এই করো সেই করো, যাতে করে ধর্মের এই এই রেফারেন্সগুলো কিন্তু আসছে সেই জিনিসটাকে মাথায় রেখে, যে আমরা যদি সত্যি নিজেদেরকে ওপেন করে দিই, মানুষের মনটা এমনভাবে ডিজাইন করার যে সে সুযোগ নিতেও পারে। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কারো গ্রুমিং যদি পারফেক্ট হয়, তার কারো যদি মেন্টাল ম্যাচুরিটি লেভেলটা ঠিক ভালোভাবে তৈরি হয়ে ওঠে ছোটবেলা থেকে, তাহলে কিন্তু সে বুঝবে যে কোথায় গিয়ে থামতে হয়, কিন্তু এটি সত্য কথা। সেই সাথে এই ভালো লাগা মন্দ লাগার ভেতর দিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফিলিংস কিন্তু এক্সপিরিয়েন্স করছি। যখনই ফেসবুকে কোনো স্মার্ট ছেলের পোক পাচ্ছি তখন কিন্তু পোক ব্যাক হয়ে যাচ্ছে। যখন কেউ আমাকে তার চোখের পানির মধ্যে তার বৃষ্টিতে আমাকে স্নাত করার সুযোগ দিচ্ছে আমি কিন্তু স্নাত হয়ে যাচ্ছি ওই মুহূর্তের জন্য, বাট আবার হয়তো নিজেকে রিটার্ন ব্যাক করছি পর মুহূর্তে যে না আমার ভালো লাগার একজন মানুষ আছে, আই এম কমিটেড টু হিম, সো আমার এটা করা ঠিক না। দুইটাই কিন্তু চলছে, চলতে চলার কারণেই কিন্তু এই সন্দেহের ব্যাপারটা থেকে যাচ্ছে। তার মানে কিন্তু এই না যে আমরা এগুলোর ভেতরে নাই অ্যাকচুয়ালি। এত বেশি মিডিয়াম, এত বেশি কমিউনিকেশন ওয়ে আউট যে আমরা আসলে এক্সপিরিয়েন্স গুলো করছি সেই মজাটা নিচ্ছি অ্যাকচুয়ালি। আর যদি কেউ একজন কমিটেড থাকে যে না আমি আমি যেহেতু কাউকে ভালোবাসি আমি কারো একজন ভালোবাসার মানুষ, সেই কমিটমেন্ট যদি থেকে থাকে বিলিভ মি, জাস্ট ট্রাস্ট মি, যে তাহলে কাউকে এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নাই। যদি সে পাসওয়ার্ড চায় তার সাথে পাসওয়ার্ড শেয়ার করারও প্রয়োজন নাই, কোনো এক্সপ্লেনেশন দেওয়ারও দরকার নাই। মনের কথা কিন্তু মন পর্যন্ত পৌঁছে যায় সমনা, দুদিন হোক, দুমাস হোক, দুবছর পরে হোক, সে বুঝতে বাধ্য যে এই মানুষটি আমাকে ছাড়া কাউকে ভালোবাসে না, তাকে আমার ট্রাস্ট করতেই হবে, তাকে ট্রাস্ট করা উচিত আমার। এবং এই ভাষাটা মন থেকে মনের কাছে পৌঁছে যাওয়ার যে ভাষাটা সেটাকে কিন্তু টেলিপ্যাথি বলে। টেলিপ্যাথি তখন কাজ করে, তখন ওয়ার্কআউট করে যখন তুমি তোমার সম্পর্কের ব্যাপারে 100% কমিটেড থাকবে। যদি তোমার কমিটমেন্টে প্রবলেম থাকে তাহলে কিন্তু সেটা ওয়ার্কআউট করবে না। তাহলে দেখবা যে দুই মাস, দু বছর, কোন এক সময় সেই ভালোবাসার মানুষটি পুরো মাত্রায় তোমার কাছে রিটার্ন ব্যাক করবে এবং তোমাকে বিশ্বাস করবে ইনশাআল্লাহ। অনুষ্ঠান শেষ করে নিয়ে আসছে আজকে বন্ধু, আমাদের আজকের অতিথি বন্ধু ছিল আফিক, তার জন্য আমি কিছুই করতে পারিনি। ইনফ্যাক্ট মানুষ হিসেবে আমার পক্ষে কোনো কিছু করার সম্ভবপর জায়গা ছিল না, কিন্তু আপনারা অনেক কিছুই হয়তো করতে পারেন এই মানুষটির জন্য। এই মানুষটি আপনাদের অনেকের মতো ঢাকা এফএম এর ফেসবুক আইডির সাথে যুক্ত। সে আমাদের ডেডিকেটেড যে পোর্ট, আজকে যে পোস্ট আপলোড করা হয়েছে সেইখানেও সে কানেক্টেড। যদি মনে হয় যে একে বন্ধু হিসেবে নিয়ে দুটি কথা বলে তার মনের কষ্টটা আপনি দূর করবেন, সেই জায়গাটা আপনারা সেই সুযোগটা নিতে পারেন, আপনার মনের আগ্রহের কথা জানাতে পারেন। আফিক যদি মনে করে তাহলে আফিক আপনাদের সাথে শেয়ার করতে পারে। আর যদি মনে হয় যে বন্ধু হিসেবে বুকে টেনে নেবেন তাহলে সেটাও আপনি শেয়ার করতে পারেন। যদি মনে হয় তার জীবনটাকে একটু একটু ট্র্যাকে তুলে দেওয়ার জন্য বন্ধু হিসেবে একটা হাত বাড়িয়ে দিবেন, সেই কাজটাও আপনি করতে পারেন। সবকিছু আপনার পরে, সেই আহ্বান রেখে, সেই আশা বা সেই স্বপ্ন রেখে আজ বিদায় নিচ্ছি বন্ধু। সামনের সপ্তাহে আবার কথা হবে সেই প্রত্যাশায়। সবাই ভালো থাকুন, অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর যথারীতি আপনাদের প্রার্থনার মধ্যে আমাকে রাখুন।
ঘড়ি কাটা বলছে 1:30, আমি সুমনা বলছি বিদায় তো নিতেই হবে, তাই না? আজকের দিনটার জন্য এখানে বিদায় নিতে চাই, বাট বিদায় নেওয়ার আগে সবার যে কমেন্টসগুলো পড়া বাকি ছিল একটু একটু করে তাদের ভালোবাসার কথাগুলো একটু পড়তে চাই, অবশ্যই পড়ব। এবং আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড ছিলেন মিশিত, নিশাত আছেন আমাদের সাথে, সুমন দেবনাথ আছেনই, নুরুল ইসলাম জয় আছেন, সে বলছেন গুরু তোমার কথা এত সুন্দর আমি পাগল হয়ে যাই। আছেন আমাদের সাথে ফারিয়া তাবাসু মর্থি আছেন, রাজু মল্লিক, ফাইন ইসলাম আছেন, শেষ বিকালের আলো আছেন, এছাড়া দেখতে পাচ্ছি আমি অনেককে, ইব্রাহিম খলিল আছেন, সে বলেছেন আল্লাহ যেন আয়েশা আপুকে জান্নাত নসিব করে, আরনব খান লিমন আছেন। এবং লাস্ট মুহূর্তে সবার কথাই পড়তে যাচ্ছিলাম, বাট তার আগে জানিয়ে দিতে চাই যারা ফ্যাশন বিষয়ক একটু বেশি সচেতন, একটু বেশি খেয়াল করেন তাদের জন্য বলছি, আপনি যদি অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ অংশ নিতে চান, রেক্স ফ্যাশনের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন নাম্বারটি এস এম এস করুন 162 260 এই নম্বরে যত খুশি ততবার সর্বাধিক এস এম এস করে অংশ নিতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন এবং স্টুডেন্টদের জন্য একটা ইনফরমেশন বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষা মাত্র দিচ্ছে তাদের জন্য ভার্সিটি ভর্তি কোচিং এর সেরা সাইফোর্স এর ভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে ভর্তি হলে 121টি অনলাইন মডেল টেস্ট একদমই ফ্রি বিস্তারিত জানতে কল করুন 01713433200 থেকে আবারও বলে দিচ্ছি বন্ধুরা 01713433203 আশা করছি বুঝতে পেরে গেছেন আপনারা এবং অনেকেই ছিলেন তাদের সবাইকে বলতে চাই আজকের বিদায়ের ঘন্টা দ্যাটস মিন আমাদের সেই ম্যাজিক্যাল টোনটি বেজে উঠে গেছে অলরেডি তাই আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি টেক কেয়ার
This track was downloaded from FusionBD.com.